This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের চট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন
নয়।
ডরের ষষ্ঠ পর্বে আপনাকে নিমন্ত্রণ। শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজিকে দিয়ে আপনাকে ওয়েলকাম করছি। ডর মানে ভয়। ভয়ের রাজ্যে বিচরণ করবে ABC রেডিও এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত। ডর যারা শোনেন নিয়মিত তারা ধারণা পেয়েছেন ডর কি রকমের অনুষ্ঠান। ডর ভয় খুঁজে বেড়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এবং ডর টিমের যদি সুযোগ হয় তাহলে দেশের সীমানা ভেদ করে কখনো বা দেশের বাইরে থেকে। প্রিয় শ্রোতা, আজকের এই এপিসোড থেকে আপনারা একটি নতুন স্বাদ পেতে যাচ্ছেন। এতদিন যাবৎ আমরা কখনো শ্মশান ঘাট, কখনো কবরস্থান, কখনো বা হাওড় এবং বিভিন্ন জায়গা থেকে ডর ধারণ করে এনে আপনাদের জন্য প্রচার করেছি। এখন থেকে ডর আপনাকে একটা ভিন্ন স্বাদ দিচ্ছে। আমাদের এখানে অতিথিরা ফোন করে যেসব জায়গায় তাদের জীবনে অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে সেই জায়গাগুলোর জন্য যারা নিমন্ত্রণ জানিয়েছেন এতদিন পর্যন্ত, সেই সব জায়গাতে গিয়ে আমরা ডর ধারণ করছি। তারই একটা স্বাদ আজকে আপনাকে আমরা দিব। এই প্রথমবারের মতো ডর তথা ভূতের যে কোনো অনুষ্ঠান অতিথির আমন্ত্রণ জানানো সেই নির্দিষ্ট ভৌতিক জায়গাতে গিয়ে ধারণ করে প্রচার করা হচ্ছে। পুরো সপ্তাহ জুড়ে আপনারা যে প্রোমো শুনেছেন আমাদের রেডিওতে, সেখানে কিছুটা হলেও আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন আমাদের এবারের অতিথির নাম ছিল সিয়াম, এবং আমরা হন্টেড প্লেস হিসেবে নির্বাচন করেছি সিয়ামের ভয় পাওয়ার সেই জায়গাটি, গাজীপুরের কোন একটি জায়গা, যেটা সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা নেব সুমন এবং রেহানের কাছ থেকে অন দ্য স্পট। সাউন্ডের কাজে ছিল লোবান। আমরা শুরু করতে চাই ডর, এবং একই সাথে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়ের স্বর্গরাজ্যে।
রোজ রোজ দেখতেই না, আর ভালো লাগে না।
কি করবি মামা, তুই জায়গা মতো বসে না শুনলে ওই ফিলটা পাওয়া যায় না। যত
জায়গা কি দিয়ে শুনবি, কান দিয়ে?
হ্যাঁ,
কান থাকে তুই মাথায়।
হ্যাঁ
দোস্ত, আমার মাথা ব্যথা উঠতেছে, আজকে না যাই।
আচ্ছা তোর মাথাটা রেখে দে, বডি গার্ড রয়েছে,
রেখে দে মাথা,
মরে যাবে মামা, বাদ দে চল। এই তো আমি কই তোর, বাসে উঠবো একটা এসি বাসে, এসি বাসে উঠা সরাসরি মহাখালী টু গাজীপুর ডাইরেক্ট।
শোন না, তুই চাপা মারি,
তুই ঘুমাবি মামা, তুই হেবি ঘুমঘুমাবি।
আমি জানি
আমার সাথে তোর খিচুড়ি খাওয়া মা আমি।
আরে তুই কইতে দে, তুই তো আমার আগে উঠার আগে মুড়ি খাওয়াই দিতেছিস।
তুই ওর তারপরে বাকি কথা কই, হ্যাঁ
তুই যাই খিচুড়ি খাওয়াবি কি? তুই তো বাসে উঠার আগে আমার মুড়ি খাওয়াই দিলি। আরে বেটা ওই লাইনে কোনো এসি বাসই নেই, এসি বাস তুই আমার কেমনি নিয়ে যাবি?
আরে ন্যাচারাল এসি, জানলা খুললে যে বাতাসটা আসে।
কালীগঞ্জ যাবে, কালীগঞ্জ থেকে ওইখানে আবার একটা ওই বেবি ট্যাক্সি বা সিএনজি তে ঘুরে আবার ওই গ্রামের মধ্যে
যাই। কতক্ষণ?
কালীগঞ্জ তো বেশি দূরে না, কাছেই,
দুই আড়াই ঘন্টা।
এই দুই ঘন্টার মধ্যে যদি জ্যাম না থাকে তাহলে দেড় দুই ঘন্টার মধ্যে মনে হয় পৌঁছে।
তাহলে তুই একটা কাজ কর, তাহলে চল আমরা এখন এটা বাদ দিয়ে তুই একটু রেস্ট নে, আমরা হোটেলে ঢুকে কিছু খাই, পরের বার সাথে
এটা আমার ভালো হতো, বুঝছো? চল একটু খাওয়া দাওয়া করি আর কি।
ওকে লেটস গো, তাহলে এখান থেকে আমরা সরাসরি আধা ঘন্টা এক ঘন্টা পরে বাসে উঠে চলে যাচ্ছি
কালীগঞ্জ।
ডাইরেক্ট কালীগঞ্জ ড্রাইভ।
কি আওয়াজের টোটা আর ভালো লাগতেছে না,
চল চল ভিতরে চল ভিতরে চল।
বনানী থেকে বাসে আমরা রওনা দিই কালীগঞ্জের উদ্দেশ্যে। দুই ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই কালীগঞ্জ।
আচ্ছা রিয়ান এক কাজ কর, সিয়াম স্যার একটা ফোন দি, কই না কই খুঁজে পাবো।
আচ্ছা ফোন দিতেছি তার। হ্যালো, হ্যাঁ ভাই, আপনি আপনি কই? হ্যাঁ আমরা এই যে মাত্র পৌঁছে এলাম।
ওই এই দেখছি দেখছি, ওই যে ওই ওই তো সিয়াম ভাই। এই সিয়াম ভাই,
রোহান ভাই কেমন আছেন?
আরে ভাই নামটাও ভুল করে ফেলাইলেন, রেহান রেহান রোহান না,
সরি। হ্যাঁ আসলে আপনাদের দিকে চুপে গেছি তো, কোনো প্রবলেম হয়নি তো?
না 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 কোনো প্রবলেম হয়নি, ভালোভাবে চলে
আসছি। আজকে আপনাদের কি ওই স্পটে নিয়ে যাবো দেখি।
আচ্ছা ভাই আমরা সেই জন্যই আসছি, তার আগে আপনার বাসায় নিয়ে।
অবশ্যই চলেন বাসায়, আগে একটু রেস্ট নেওয়া যাক।
চলেন আমরা এখন, এটা কি কালীগঞ্জ বাজার?
কালীগঞ্জ বাজার কি ডেমরা যেতে হবে?
আপনার বাড়ি ডেমরা কতটুকু দূরে?
এই তো মোটামুটি অল্প একটু দূরে। চলেন, কতক্ষণ লাগবে? অটো নিয়ে চলে যাই, 20 মিনিট।
20 মিনিট, আচ্ছা সমস্যা নেই চল।
শ্যাম ভাই আমরা কিন্তু বেশ কয়েকজন আছে দেখছেন তো,
কোনো প্রবলেম নেই ভাই, পর্যাপ্ত আমার আম্মু রান্না করে রাখছে।
আমাদের সাথে যে অতিথি রয়েছে ওনারা কথা বলেন না কেন? আপনাদের কি কোনো খাবার দাবারের দরকার আছে?
হ্যাঁ অবশ্যই দরকার আছে, শ্যাম ভাইয়ের বাসায় যাবো খাবো, ফ্রেশ হবো, আর তাহলে সমস্যা নেই। সুমন এক কাজ কর, তুই ওনাদের দুজনে নিয়ে উঠে একটা বেরিয়েছে, আর আমরা
ওকে তারা দুজনে আমরা তিনজন
যাচ্ছি। ওকে,
কালীগঞ্জ থেকে আমরা যাই ডেমরা সিয়াম ভাইদের বাড়িতে। সেখানে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের দিকে আমরা সবাই মিলে রওনা দিই স্পটের উদ্দেশ্যে।
তো সিয়াম ভাই,
হ্যাঁ হ্যাঁ,
আর আমরা যাবো ওই কি যেন জায়গাটা নাম,
শিলুটেক।
শিলুটেক একটু বলি যে সিয়াম ভাই আন্টি কিন্তু বেশ, তাই না রেহান?
হ্যাঁ আমার আম্মু খুব খুশি হয়েছে, তাই না? অনেক আমার আম্মু আসলে খুব ভালো রান্না করতে পারে।
আচ্ছা ভাই পৌঁছাতে কতক্ষণ লাগবে?
একটু 10 মিনিট লাগবে, যে আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা হেঁটে 10 মিনিট একটু সামনে দেখেন না কি।
আচ্ছা ইয়ে ভাইজান আপনারা, আমরা কেউ ঠিক মতো চিনি না, আমরা একটু সঙ্গে সঙ্গে হাঁটি।
হ্যাঁ সিয়াম ভাইয়ের পাশপাশ আছে। হ্যাঁ হ্যাঁ আমার পাশে পাশেই
হাঁটে।
রাস্তাও বেশ ভালো,
ভূতপ্রেতের কথা আমি জানি না তবে আমি মানুষ খুব ভয় পাই।
আচ্ছা সিয়াম ভাই ওটা তো মানে যেই রাস্তা মনে হইতেছে আমার পুরোটা মনে জঙ্গলই তো।
হ্যাঁ জঙ্গল দেখতে পাচ্ছি না, যে বড় ঘাস, তারপরে কি শব্দ হচ্ছে এগুলা।
তাহলে আমরা কি পৌঁছাইতে আর খুব বেশি নাই তো?
না ওই 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 যে
আচ্ছা
সিয়াম ভাই আপনার আপনার পুরো নামটা কি?
এম ডি সিয়াম ভুইয়া,
মোহাম্মদ সিয়াম ভুইয়া, না
জি।
আচ্ছা এই এই এলাকায় অনেকদিন ধরে থাকেন?
হ্যাঁ এখানে আমার দাদা আমার বাবা
জন্ম থেকে জন্ম থেকে।
যাই হোক তো এই এই জায়গার কি কোনো স্পেশাল কিছু ব্যাপার তো আছে?
হ্যাঁ অবশ্যই,
তাই না? শুনি সিয়াম ভাই আপনার কাছে,
এই যে দেখতেছেন টেকটা, তারপরে যে বড় বড় ঘাস, এগুলো অনেক আগে থেকে পিছনে কবরস্থান অনেক পুরনো, তো এই টেক দিয়ে যখন কোনো মানুষ রাত্রেবেলা একা সন্ধ্যার পরে একা হাইটা দেখত, তখন কিছু একটা দেখতো, দেখার পরে অসুস্থ হইতো, তারপর অনেকের সাথে এরকম ভয়ানক অনেক ঘটনা ঘুরে গেছে। আর আমার সাথে যেটা ঘটছে আমরা যে গাছটা নিচে বসে আছি টানে দিয়ে মাঠটা দেখা যাচ্ছে, তো আশেপাশে তো বাড়ি ঘর নাই আপনারা দেখতেই পাচ্ছেন। তো বিকেল বেলা ক্রিকেট খেললাম, খেলার শেষ করার পরে সব ফ্রেন্ডরা চলে গেছে, আমরা তিনজন ছাড়েন।
ঘটনা শুরুর আগে আপনার একটা প্রশ্ন করতেছি, আপনি এই ঘটনাটা আপনার সাথে ঘটার আগে এই জায়গাটা নিয়ে যে বদনাম ছিল বা এই জায়গাটা নিয়ে যে কিছু একটা মানুষের মধ্যে কথোপকথন হইতো বা কোনো গুজব ছিল, এটা আপনি আসলে কতটুকু বিশ্বাস করতেন?
সেটা বিশ্বাস করতাম অনেকটাই, কারণ যার সাথে ঘুরতে এরকম অনেক লোকের সাথে কথা হয়েছে, আমাদের এলাকারই মুরব্বী, তারপরে ওই অনেকের সাথেই ঘুরছে, তারপর দেখতে অনেক ঘন্টার দেখ দিতে পারছেন, আপনারা যদি তাদের সাথে শুনতে পারতেন বুঝতে পারতেন, আমারটাও শুনেন তারপরে বুঝতে পারবেন।
অবশ্যই, না আমি আসলে কেন বললাম এই প্রশ্নটা করলাম, কেন অনেকেই দেখা যায় যে এই ধরনের ব্যাপারগুলো বিশ্বাস করে না যতক্ষণ না পর্যন্ত নিজের সাথে ঘটে
ঘটে। রাইট,
শুরু করেন।
তো ক্রিকেট খেলা শেষ করে সব ফ্রেন্ড চলে গেছে, আমরা তিনজন ফ্রেন্ড এই যে আম গাছটা বরাবর যে ট্যাকের মধ্যে বসে রয়েছি দেখতে পাচ্ছেন,
ওই যে আম গাছটা যে আছে ওই আম গাছটা।
হ্যাঁ হ্যাঁ, এখন তো আমরা একটা গাছে নিচে বসে, তারপরে যে আম গাছটা ওই সামনে যে মাঠে এই আম গাছটার সামনে রেখেই আমরা বসে রয়েছি, তো বসে গল্প করতেছি গল্প করতেছি। তো রাত্রে 11:30 বাজে যায়, তো আমার পাশে ছিল জাহাঙ্গীর আওলাত,
সব ফ্রেন্ড চলে গেছে, আপনারা তিনজন গল্প করতেছেন এই গাছের নিচে।
তো জাহাঙ্গীর হঠাৎ করে বলতেছে, দেখ এই টেকটা তো এমনিতেই খুব ভয়ানক মানুষ নাকি, তো চল আমরা চলে যাই, বেশিক্ষণ থাকাও ঠিক হবে না, অলরেডি কিরকম শব্দ হচ্ছে, তারপরে বাতাস বইতেছে খুব অন্ধকার। তো আহ্লাদ বলতেছে যে আমার গার্লফ্রেন্ড ফোন দিয়ে 12টার দিকে বাসায় গিয়ে আমি কথা বলতে পারি, এখানে খুব ভালো জায়গা, এখানে বেশি কথা বলবো, 12টার পরে আমরা যাবো। তো জাহাঙ্গীর বললো যে না, এত সময় ধরে দেওয়া যাবে না। আহ্লাদ বলতেছে না, এখানে থাকতেই হবে, কোথায় থাকবে এটাই কথা। তো কিছুক্ষণ পর যখন এই কথা বললো জাহাঙ্গীর যে এইরকম ভয় পেয়ে পায়, তো আহ্লাদ বললো কি বলিস, এই ঝিমবুতকে ভয় পাস, এগুলো কি আছে, এগুলো অযথা মিথ্যা কথা, এগুলোকে পাইলে আমি মারতাম, ই করতাম, প্যান করতাম, খারাপ আজে বাজে কথা বলতো, ঝিমবুতকে রেপ করতো, এরকম কথা বলছে। আমি বলতাম যে আহ্লাদ এইগুলো বলার কি দরকার আছে, এগুলো থাকলে ওদের মতো, আমরা এখানে আসি আমাদের মতোই থাকি। তো এর 4% পরে হঠাৎ করে জাহাঙ্গীর ভাই বললো যে ওনার একটু ভাত শুনতে, তো ওনাকে বললো যে একটু ঝোড়া সারি ঝরে এখানে যায়। তো গেল, উনি ভয় পাইতেছে, বলছে তোর একটু কাছে আমি এখানে যাই, অন্ধকার আছে, সে এখানে গেল। যাওয়ার পরে 5 মিনিট পরে খুব জোরে মানে চিৎকার করে বলতেছে লাইট জোর, কিন্তু এটা শুধু আমি শুনতে পেতেছি অল্প সাউন্ডে। তো আমাদের কাছে একটা ক্রস ছিল আর কি, বললাম যে জাহাঙ্গীর ভাই তো চিৎকার করতেছে, যে ক্রস ধরার জন্য একটু আলোটা ধরেন না কি হয়েছে।
আমি আপনার কথাটা বুঝি নাই, আপনি বললেন খুব জোরে চিৎকার করছে কিন্তু আপনি আসতে শুনতে পাচ্ছেন, মানে
আপনি
উনি অনেক দূরে।
হ্যাঁ দূরে, মোটামুটি দূরে, কিন্তু যেভাবে চিৎকার করছে এটা আল্লাহ তো শোনার কথা এবং আমি আরো জোরে শোনার কথা ছিল।
আচ্ছা আচ্ছা, ওইটাই জানার জন্যই বলছি, চেষ্টা করতেছিল।
তো আমরা দেখি বললাম যে লাইট ধরেন, বলতেছে ওইখানে গেছে এই অবস্থায় কি লাইট ধরা যায়, আমি না উনি কোনো প্রবলেম করতাম না লাইট ধরে। তো লাইট ধরলো, লাইট ধরার পরে দেখলাম যে দাঁড়ায় রয়েছে, তো দাঁড়ায় রয়েছে পর প্রকাশ করে রাখে, অফ করার সাথে সাথে আরো 2-3 জন চিৎকার করে এরকম ডাক দিল, শুধু আমি শুনতে পাই আলাদা শুনতে পাই। তো আর উনি ক্রস ধরে না, 5-7 মিনিট যাওয়ার পর আর কোনো সারা শব্দ এখান থেকে আসতেছে না। তো লাইট ধরে দূরে দেখি যে উনি নাই, ক্রস ধরে নাই। তখন আহ্লাদ আমি খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে আরো 10 মিনিট পার করার পরে এরকম একটা অবস্থা হচ্ছে যে সরু সরু করে বাতাস হচ্ছে, গাছগুলি বড় বড় গাছ দেখতেছে, এগুলো সব মানে কেমন যেন অন্যরকম একটা রূপ নিয়ে গেছে আর কি, আর বিকট কিছু শব্দ হঠাৎ করে আসে নিয়ে যেতে তো আমাদের ভিতরে ভয় কাজ করা শুরু করলো। তো আলাদা দেখে বললাম উনি তো নাই কি করবো, যে আমরা যে এখানে আসছিলাম রাত পর্যন্ত বসে, জাহাঙ্গীর যে আমাদের সাথে ছিল, আমরা এখান থেকে চলে যাই, আমাদেরকে যদি বলে যে জাহাঙ্গীরও যদি কিছু হয়ে যায় তাহলে বলবি যে সে মানে আমাদের এখান থেকে আগেই চলে গেছে, এটা বলতে পারি না ওর কথা। তো আমরা বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে তো সারা তার ঘুম নাই, ও চিন্তা করতেছি কি হয়। পরের দিন সকালবেলা খুব ভোরে একটা পিচ্ছি আমার বাড়িতে আসতে আইসিয়া ডাকতে হলো, সিয়াম ভাই ওই থেকে যাওয়ার কথা বলছি, কে কয় আলাদা তার জাহাঙ্গীর বসা, দৌড়ে গেলাম। তো যাওয়ার পরে দেখি যে জাহাঙ্গীর নিচের দিকে মাথা দিয়া এভাবে বসে রয়েছে, তার শরীরের লাল মাটি দেখে, লাল মাটি দেখতেছেন লাল টেকিটা লাল মাটি ভরা। আমি যে বললাম জাহাঙ্গীর ভাই কি হয়েছে, চুপ করে থাকি কিছু কথা বলে না। 3 বার বলার পরে বলতেছে, ওই তোমরা যে বললাম রাতে এত চিৎকার করে লাইট ধরার জন্য, তোরা যে লাইট ধরলি না আজকে, আমার এই অবস্থা হয়েছে, আমি যদি মারা যেতাম আমার কি হিত। আরে ভাই হয়েছে কি আপনার, আপনার তো অনেক খুঁজলাম আমরা পাইলাম না, পরেছে কি হয়েছে আপনার? তো বললো আমি যখন ওইখানে এই বাথরুমটা সারতে যাই, তো বসার পরে হঠাৎ করে আমার পাও একটা টান দেয়, সে টান দেয় বুঝতে পারি তাই না, আমার নিয়ে যাচ্ছে, তখন আমি চিৎকার করি বলি টোস ধরার সাথে সাথে ফেলে দিছি। তো দ্বিতীয়বার যখন টোসটা অফ করে ফেলাইছ, তখন আমার পায়ে ধরে এই যে টান করছে আমি অনেক জোরে চিৎকার করছি, কিন্তু তখন দেখছ না কোথায় নিয়ে গেছে আমি সেটা বলতে পারবো না, তবে মনে হচ্ছে যে বড় একটা ঘাস। তখন বলতেছে যে ওরা কয়েকজন ছিল আর কি, তাদের চেহারার কি আকৃতি সেটাও সে বলতে পারবে না। তো বলতেছে যে আমরা 3 জন এখানে বসা ছিলাম, আমাদের নাম ওরাই বলে দিচ্ছে, ওর খালি হ না বলতে দেরি হইতে থাপ থাপ চল মারে ওর খালি আমাদের, শুধু খালি হ না বলতে, আমাদের বাবার নাম, আমার নাম সিয়াম বা ওর নাম আওলাদ, ও মানে এইগুলা কি কোথায়, এইগুলো হ না বলতে দেরি হইতে থাপ থাপ চল মারে। বলতেছে যে ওরা ওকে মেরে ফেলত, মেরে ফেলতে, কিন্তু ওরা মানুষ মারাটা পছন্দ করে না, আর ওকে মারবে না কারণ আওলাদ তাদের বিষয়ে অনেক খারাপ কথা বলছে এইখানে বৈশা, আর তারা প্রেজেন্ট ছিল এই গাছের মধ্যে, সামনে যে গাছটা দেখতে পাচ্ছি বিরাতে। তো যদি খালি 3 জন থেকে 2 জন থাকতাম তাহলে এখান থেকে আওলাদকে নিয়ে যেত, 3 জন আওলাদ আসে নাই, আর সেই যে তাদের কাছাকাছি বাথরুমটা করতে বসছে সেটা তাদের কাছে আরো বেশি মানে ঘৃণিত মনে হচ্ছে আর কি। পরে কি করলো দেখেন, আমার শরীরের কসম এখন বাড়িয়ে যাচ্ছে। এরকম করার পরে বলছে যে আজকে এই ঘটনা যেতে বাসায় কারো কাছে না বলে, ওর সাথে কি হয়েছে এটা,
এটা মানে জাহাঙ্গীর বলছে আপনাদের?
হ্যাঁ জাহাঙ্গীর বলছে, ওরা জাহাঙ্গীরকে বলছে, যদি বলে তাহলে ওরা যে জিনিসটা জাহাঙ্গীর চর্চা করছে এরাই বলছে, এরাই বলছে না বলে, পরিবারের থেকে না বলে, যদি বলে তাহলে তাবিজ কবজ করবে, ওদের প্রবলেম হবে। আর বলছে যে এই জায়গায় তারপরে 11টা পরে এই 3 জনের একজন যাতে একা না পড়ি, তারপর আরো কয়েকটা জায়গার নাম বলছে, আমাদের এখানে দরজা টেক বলে ভয়ানক, তারপরে আমার নিমিত্তের ভিড়ে একটা জায়গা আছে ভয়ানক, ওইখানে কিছু এই কয়েকটা জায়গার নাম বলছে, আমরা 3 জনের একজন যাতে একা করে না বসি না পড়ি আর কি সব জায়গায়। পরে আর কি পরে বলতেছে আমি আর কিছু বলতে পারবো না, এতটুকু শুধু কথা বলছে। পরের দিন সকালবেলা যখন ফজরের আদানের পরে তো এরকম নড়াচড়া করতেছে, দেখি পিছিয়ে গেছে, তখন চেয়ে দেখে যে উপরে ঘাস টাস এগুলো কি আর আমি কোথায়, পরে দেখা যায় ওই গাছের নিচে টেকের যে দেখতে পাচ্ছেন ওই যে গাছটা, ওই গাছটার উপরে একটা ওষা দেখা যাচ্ছে না, সেটার নাম
আটার পাশে,
হ্যাঁ গাছটার পাশে শিব পড়া
জাহাঙ্গীর
ভাই। কিভাবে এখন একাগ্রে রাত্রে চলবো সব জায়গার মধ্যে, যেতে তো হবেই আমাদের গ্রাম প্রয়োজন, আমাদের যেতে হবে দরকার টেকনিকের বিদ্যা দিয়ে এইটাকে আসতে হবে, পরে কি করা ঠিক আছে আর বাপমার কাছে ভুলেও বললেন না, তো ফিরে আসলাম। এর দুই দিন পরে জাহাঙ্গীর বেশ অসুস্থ খবর পেলাম, গেছি ওর বাসায়, কি হয়েছে
মানে যে জাহাঙ্গীর ভাইকে,
হ্যাঁ হ্যাঁ বেশ জ্বর, তারপরে সে একদিনের মধ্যে আপল তাপল কথা বলে, তারপরে রুম থেকে বেরিয়ে চলে আসতে চায়, এই অবস্থা। এর মধ্যে কিন্তু আমরা বাসা থেকে রাত্রে আর বের হয়ে যাই, সন্ধ্যার আগেই বাসায় বসে থাকি, হ্যাঁ এরকম হয়। তো ও কিছু একটা বলছে যে ওই থেকে ছিলাম, ওরা খোলাস করে বলে না আর কি, আমরা ছিলাম যেটাকে ছিলাম একটা জিনিস দেখলাম তো আমার বাসা দিয়ে গেল, এরকম বাপমার কাছে বলছে, ওইটা দেখে আমি ভয় পেয়েছি, তারপর থেকে অসুস্থ আর কি। ওর আমাদের ওইখানে একজন মিলন নামের একজন মানে কবির আছে, উনি আসলে উনি অনেক চার টার করলো, চার টার করার পরে বলছে যে ওর সাথে আরেকটু বড় কিছু হয়েছে,
মানে ভয়
রাত গভীর হচ্ছে, সিয়ামের দেখানো হন্টেড প্লেস এবং একই সাথে সিয়ামের জীবনের অতি ভৌতিক ঘটনায় আমরা ঢুকে গিয়েছি। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং একই সাথে রয়েছে আমার টিম মেম্বাররা রেহান এবং সুমন, দুই বন্ধু অন দ্য স্পট, এবং সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানটি রাত যত গভীর হবে তত বেশি আপনার অন্তরের কাছাকাছি যাবার চেষ্টা করবে, ভয়ের গভীরতা তত বেশি হবে, কিন্তু ভয় পাওয়ার জন্যে স্থান কাল এবং পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, সেজন্যেই দর অনুষ্ঠানটি বেসিক কিছু রেসিপি মেনে চলে, যে রেসিপি আপনাকে একটু পরেই বলে দেবো আমরা। তার আগে বলতে চাই, এই যে অনুষ্ঠানটি আপনারা শুনছেন গাজীপুরের সেই জায়গাটি থেকে, সেটা ধারণ করা হয়েছে মাঝরাতে এবং বিশেষ কিছু ঘটনা ওখানে ঘটেছে যেটা হয়তো বা আপনারা পুরো অনুষ্ঠান জুড়েই আঁচ করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, নতুন এই সিস্টেমটি ডর অনুষ্ঠানে যোগ হচ্ছে ডরের ষষ্ঠ পর্ব থেকে, আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানাবেন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো একটি ভৌতিক জায়গাতে, সেখানে বসে আপনার জীবনের ঘটনা সহ আরো বেশ কিছু বন্ধুর ঘটনা আমরা অন এয়ার করব। পুরো সপ্তাহ জুড়ে আমরা সেখানে বসে ধারণ করতে চাই ভয়কে, অর্থাৎ ডরকে। যারা এখানে ফোন করে তাদের জীবনের অধিভৌতিক ঘটনাগুলো বলতে চান, ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি। আমাদের ডরের জন্য ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে তিন চাপবেন, তারপর ফোনে যে কথাগুলো বলা আছে সেগুলো মনোযোগ দিয়ে শুনে আপনার কথাগুলো রেকর্ড করবেন। যদি আপনার কথা শুনে আমাদের একটু হলেও ডর লাগে, অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এই পর্যায়ে 3 মিনিটের বিরতি, 3 মিনিট পরে আবারও ফিরে আসছি ডরে। ডর আমরা আজকে যেখান থেকে ডরের গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা এই প্রথম অতিথির আমন্ত্রণ জানানো একটি হন্টেড প্লেস থেকে, সিয়ামের জীবনের ভৌতিক ঘটনায় আমরা রয়েছি। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমরা এ পর্যায়ে মনে করিয়ে দিতে চাই ডরের রেসিপি নিশ্চয়ই জানা আছে। আমরা বারবারই বলে থাকি ভয় একটা অনুভূতি, আমরা আপনাদেরকে সেই অনুভূতির জায়গাতেই নিয়ে যেতে চাই, তবে সেটা আপনার সাহায্য ছাড়া সম্ভব নয়। আপনি যদি ডরকে সত্যি সত্যি উপভোগ করতে চান তাহলে ডরের রেসিপি আপনাকে মেনটেন করতে হবে। একলা ঘর কিংবা কোনো নির্জন শুনশান জায়গা, ঘরের মধ্যে আপনি আছেন আর কেউ নেই, এবং বাতিটা নিভিয়ে দিন। ঘরের জানালা থাকলে জানালাটা হালকা করে খোলা রাখুন, যাতে হালকা বাতাস আপনার গায়ে এসে লাগে, এবং রেডিওটা এমন একটি জায়গায় স্থাপন করুন বা হেডফোন দিয়ে শুনুন যাতে করে রেডিওর সাউন্ডটি একেবারেই পরিষ্কার হয়। এরপর আপনি উপভোগ করুন ডর। তাহলেই বুঝবেন ডর মানে কেন আমরা বলি ভয়। আমরা আবারও ফিরে যেতে চাই সুমন এবং রেহানের কাছে। ডর
তারপরে সপ্তাহখানিক মধ্যে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরও মধ্যে মধ্যে রাত্রে সে আবার ঘুমের মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়। এটা কিন্তু ঠিকই হয়েছে, অসুস্থ থেকে সুস্থ হয়েছে। তো এরকম চলতে থাকে, ওর সাথে কিন্তু চলতে থাকে, আমাদের দুজন একজনের সাথে আর হয় না। এর মাসখানেক পরে এটা আকৃতি আরো খুব খারাপ ধারণ করছে। পরে আনছে, আনার পরে বলতেছে যে ওকে যদি এই এলাকা থেকে বা এই ডিস্ট্রিক্ট থেকে অন্য কোথাও রাখা যায় তাহলে হয়তো বা ঘর থেকে বের হয়ে যাওয়াটা বা অনেকটা কমবে আর কি।
এটা কে বলতেছে?
ওই যে মিলন নামের যে কবিরাজ সুযোগ। হ্যাঁ, কারণ ওকে যে আচর করছে সে এখানকারই বেশি স্থায়িত্ব আর কি। অন্যদিকে থাকলে হয়তো বা এটা আস্তে আস্তে দৃষ্টা কাইটা যাবে। তো ওর আত্মীয়র বাসায় ওইখানে বেশ কিছুদিন থাকার পরে আবার বাসায় আসতে, বাসায় তো আসতেই হবে, পরে আর কি করা। তো বাসা থেকে ওকে কি করে বিদেশে পাঠাই দেয়। বিদেশের বা হয় সে এখন সিঙ্গাপুরে আছে, সে এখনো সে আছে। ও চলে যাওয়ার পরে আমি সিয়াম, আমি একা থাকি সবসময়, রাত্রে ঘুমাই। ঘুমানোর মধ্যে হঠাৎ করে একদিন স্বপ্নে আমি দেখি, আমি জানালা খুলা, তখন বিদ্যুৎ ছিল না আর কি, এখন অবশ্যই বিদ্যুৎ আসছে, তখন বিদ্যুৎ ছিল না 2006। জানালার পাশে মোটা এক আম গাছ, জানালা খুলে আমি যখন শুয়ে রয়েছি রাত্রে, হঠাৎ করে আমি দেখতেছি যে আমার জানালার পাশ দিয়ে বিশাল লম্বা কালো কি পরন অবস্থা, খুব বিশ্রী চেহারা, মানে খুব ভয় লাগতেছে দেখিয়া যে এটা এই পাশে দিয়ে যাচ্ছি। আমি চিন্তা করতেছি উনি আমাকে দেখে ফেলায় জানালা দিয়ে। তো আমার জানালার পাশে আইসা ঘরটা ফিরে ঠিকই আমাকে জানালো দিয়ে ফেলেছে, দেখে আমার জানালার কাছে আসছে, কাছে এসছে আমার মাথার মধ্যে একটা হাত দিল। এই যে আমি চিৎকার করতেছি, চিৎকার তো আর বেরোচ্ছে না, আমি তো আর পারছি না, এরকম করতেছি, এরকম থাকলে তুমি মারা যাবো। তো এই চিন্তা করতে করতে পাঁচ সাতটা কুকুর এ জানালার পাশে ধাম ধুম খেয়ে ফেলু শুরু করছে, আর যে অবস্থা শুরু করছে হাতটা বাইর করতে আর উঠার জানালাটা দিতে কোনো দেরি হয় না। উঠে দেখি আমি ঘাইমা টাইমে একদম ঘুমের মধ্যে এই অবস্থাটা হয়েছে আর কি। আমরা ডাক দিলাম, তখন ওর সাথে আমার সাথে যে শুয়ে থাকলাম, তখন আমরা জিজ্ঞেস করে বললাম যে খারাপ একটা স্বপ্ন দেখছি, কিন্তু আমি তো ভাবলাম একটা খারাপ স্বপ্ন, কিন্তু খারাপ স্বপ্নটা এইভাবে বাস্তবের মতো হবে সেটা আমি ভাবিনি। এর কয়েকদিন পরে আবার আরেকটা স্বপ্ন এরকমই দেখলাম, দেখে আর একটা চিৎকার করতেছি। তো আমরা বলে যদি কিছুদিন যাবার পর এরকম চেঞ্জ দেখতেছি, তারপরে হঠাৎ করে আমার এরকম জ্বর অসুস্থ হয়ে যায় জাহাঙ্গীরের মতো। তো কেন জানি এর কিছুদিন পর থেকে আমি কোনো কবিরাজ কোনো ফকির টকির কিছুই আমি দেখাইনি। তারপরে আমি সুস্থ, আর স্বপ্ন টপ্ন কিছু দেখিনি, কিছু করিনি, আমি সুস্থ হয়ে গেছি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আওলাদকে ধরে ফেলেছে, জাহাঙ্গীর তো চলেই গেছে, আওলাদ তো আমার চেয়ে ভয়াবহ অবস্থা, ওকে বাড়িতে ধরে রাখতেই পারে না। ঘুম থেকে উঠে দরজা খুলে খালি বলে এই যে নাম ধরে বলে যে শিবির থেকে
আসলে এগুলা লুকায় রাখার একটা প্রবণতা থাকে, লুকায় রাখার প্রবণতা থাকে না, কারণ মানুষ তার অত কিছু বোঝে না,
বুঝতে পারে
ছেলের মাথায় প্রবলেম আছে বিভিন্ন রকম।
আসলে এই জিনিসটা ঘটছে এটা অনেকে বিশ্বাস করতে চায়, ঠিক আছে। তো এরকম মিলন কেন আর যখন সেইগুলা করে তখন ওর সাউন্ডটা দেখে ওর নিজের গলা দেখে এটা অন্যরকম হয়ে যায়, মানে
স্বাভাবিক কণ্ঠস্বর থাকে
না, থাকে না। তারপরে প্রত্যেকে দূরে ওকে নিয়ে যায় একটা কুবিরাজের কাছে, যাওয়ার পরে ওইখানে একটু চিকিৎসা করে, করার পরে ওরেও দেশের বাইরেই পাঠিয়ে দেয়। আমি এখন তো আমি খুব ভয়ে বাড়ি থেকে বের হই না সন্ধ্যার পরে, প্রয়োজনে বের হলো দুই তিনজন সাথে নিয়ে আমি যাই, তো আর কি করা। তো এরকম হঠাৎ করে আমি আমার নানুর বাসা, কিন্তু আমার পাশেই, আমি নানুর বাসাতে থাকি। তো থাকার পরে 10টা বাজে যায়, তো ওদের বাসায় বলছে থাকার জন্য, কিন্তু কেন জানি ওই দিন ভালো লাগতেছিল না, মানে আমি ওই দিন থাকবো না, আমি এসে পাবো আমার বাসায়। তো আসতে এই দিকটা আপনাদেরকে দেখাবো না, পরে আসতে এরকম নানুর বাসা থেকে আর আমার বাসা থেকে মাঝখানে যে রাস্তাটা, তার বাড়ি দিয়ে জঙ্গল, আর রাস্তাটা কাঁচা রাস্তা, নানুর বাড়ির আর আমার বাড়ির মধ্যখানের যে রাস্তাটা, এর মধ্যে কোনো বাড়ি নেই, এই জায়গাটা পাস করতে আপনার 5 মিনিট সময় লাগে। হ্যাঁ, তো এইখানে যখন আসছি, আসার পরে আমার পিছন থেকে জানি কে হাঁটতেছে, মানে আপনার মনে
করছে? আমি শব্দ পাচ্ছি, খালি মনে করতেছিলাম, শব্দ পাচ্ছি আমার পিছনে একজন আছে আছে, পিছনে আর আমি তাকাই না, আমি খালি আসতেছি, আর আমার শরীর ফুইলে আমার মাথা দিকে ঘাম পড়তেছে। কি হলো, সামনে আসছি একটা গাছের তলা, যখন আসছি আসার পরে মনে হচ্ছে যে আমার পাশে কেউ এইমাত্র গোশত রান্না করতেছে, এর গন্ধ। আমি তো ভয়ে এইখান থেকে দিচ্ছি দূর পিছনের দিকে না থাকি, একদরে খালি পাশে আসি, পানি খেয়ে আমি শুয়ে আসি। তার কিছুদিন পর আবার রাত্রে এরকম স্বপ্ন দেখে থাকি, এরকম ভয় পেতে থাকি, আমার আমিও নাকি বাসা থেকে বের হয়ে যাই এরকম করি। তো আমার আম্মু এটা দেখতে থাকে, দেখার পরে আমাকে আমি আমাকে কোথায় নিয়ে যাবে আর কিভাবে আমাকে কি করে আমি জানি না। তারপর থেকে এটা আমার সাথে আর হয় না আর কি, প্রায় কয়েক মাস কেটে গেল। এর মধ্যে আবার জাহাঙ্গীরের ওইখানেও সিঙ্গাপুরেও কি জানি একটা প্রবলেম হয়েছে, তো সেটা সে কিভাবে ম্যানেজ করছে আমি জানি না, তো যেভাবেই করছে সেটা একটা ভালো ছিল না আর কি। সেটা ওইখানে সে যেটা করছে, এর এক সপ্তাহ পরে ওই জাহাঙ্গীরের ভাতিজা, এই যেটা একটা বিষয় আসার সময় একটা খাল দেখলাম না, ওর ভাতিজা 5 বছরের বাচ্চা এই খালে কইরা মারা যায়, কিন্তু একা কইরা এই বাচ্চাটা খালে আসার মতো
জাহাঙ্গীরের সিঙ্গাপুরে কি প্রবলেম হয়েছে এবং ওইখানে কি ঘটছিল
সেটা আমাকে বলেন,
মানে এই সংক্রান্ত ঝামেলায়
হয়েছে। তো আমার সাথে আর এরকম হয় না,
আমরা তো ওই গাছটা নিচেই তো আসি।
জি, হাঁটতে গেলে এখন আমি ফিস করি, কিন্তু সেভাবে আমাকে কিছু করে না।
আসলে সবচেয়ে ভালো হতো যদি এটা জানতে পারতাম শ্যাম ভাই, যে আপনার উপর থেকে ওদের দৃষ্টিটা সরলো কেন।
এটা হচ্ছে আমি বয়স যখন 14, তখন আমাকে আমার আব্বা আম্মা মানে হাফিজ বানার জন্য আমাদের পাশে একটা গ্রাম এই মাদ্রাসায় হাফিজ মাদ্রাসায় ভর্তি করাই যায়, নাকি আমার বয়স যখন 14। আর মসজিদটা যে জায়গায় ছিল, মাদ্রাসার মসজিদটা সব ছাত্র নামাজ পড়তাম, ওইটা হয়েছে ওইখানে ছিল বড় পুরনো দিনের কবরস্থান। মসজিদটা ছিল বাঁশের বেড়া দিয়ে তৈরি, পরে টিন ছিল। তো এই মসজিদের আপনার এক পাশে অনেক পুরনো বেঞ্চ রাখা ছিল, তো আমি মসজিদে যখন যাইতাম নামাজ পড়ার জন্য, তখন আমি বেঞ্চের তল দিয়ে ঘুমিয়ে পড়তাম। তখন আরেকজন ছাত্র জানতো যে আমি ঘুমিয়ে পড়ছি, তখন সে আমাকে ডাক দিত, আমি যে খাওয়া দাওয়া করে আবার ক্লাসরুমে যাই শুইতাম। কিন্তু সবাই জানতো না, পুজোর কাছে বললে আবার মারবে। তো মাদ্রাসার নিয়ম হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে আপনার ছুটি থাকে, সাপ্তাহিক ছুটি। আমি যেখানে শুয়ে থাকি যে জানতো, সে বৃহস্পতিবার ছুটি নিয়ে কিন্তু বাসায় চলে গেছে, আর আমি বৃহস্পতিবারে কি করছি এখানে ঘুমিয়ে পড়ছি, আমার ডাক দেওয়ার তো আর কেউই থাকে না, আমি তো ঘুমিয়ে পড়ছি। যখন রাত্রে আমার একটু শীত লাগতেছিল, তখন আমি কিছু একটা নেওয়ার চেষ্টা করি, তখন আমার বেঞ্চের মধ্যে বাড়ি খেয়ে আমি তো আমার ঘুমিয়ে যাই। ঘুমবার পরে আমি নিজেরে দেখি এই কবরস্থানের পাশে এই মসজিদে, কবরস্থান মসজিদ, এটা কিন্তু মাদ্রাসার কবরস্থান মসজিদ নামে চিনি। মসজিদে দুইটা দরজা ছিল, একটা দরজা আমার ভিতর বাইরে দিয়ে শিকল লাগানো থাকতো, আর একটা ভিতর দিয়ে খিলে দেওয়া থাকতো আর কি। তো আমি যেখান থেকে মাদ্রাসায় যাবো সেটার কোনো সাহস ছিল, সামনে ঘাস কিভাবে যাবো, আমি যদি মসজিদ থেকে বের হই না জানি আমায় কি সে ধরে। তো সেই জন্য মসজিদের ভিতরে অবস্থান করে থাকি। তো মসজিদে যখন বসে থাকি আর 5 মিনিট পরে বাঁশের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পাই যে মসজিদের মাঠের মধ্যে লম্বা মানুষের চাইতে সাদা জুব্বা গায়ে সাদা পাগড়ি সৈদিয়ানদের মতো মোটা, বোঝা যাচ্ছে না আর কি, 30
থেকে চেহারাটা ভালো
লম্বা, আর পাগড়ি আর জুব্বা বোঝা যাচ্ছে যে মানুষ আর কিটির, যে ওরা কিছু, কিন্তু মানুষ তো না, এত লম্বা তো মানুষ হতে পারে না। আর এত রাত্রে মসজিদের পাশে আবার কি করছে, একটা লাশ সামনে রেখে তারা জানাজা করার জন্য কাতার বাঁধছে। আমি দেখা কি চিৎকার করবো না কি করবো, আমি পুরো বেহুশ। আবার বুঝতে পারছি যে চিৎকার করি আমার মসজিদের ভিতরে এসে আমার কি মেরে ফেলায়, সেই ভাই চুপ করে ফেলে আমি দেখতেছি। বিশ্বাস করবেন না ভাই, ওই সময় আমার কি অবস্থা হয়েছিল সেটা আপনাকে বলে বুঝাইতে পারবো না, কি একটা ভয় যে আমার কাজ করছে। তো কি হলো, জানাজার নামাজটা শেষ কইরা ওরা কি করছে চলে গেছে, হঠাৎ করে হঠাৎের মধ্যে অদৃশ্য, আমি আর দেখতে পাইনি। পরে আমি আল্লাহরে ডাকতে থেকে আর যেন না দেখি ওদেরকে, মসজিদের ভিতরে যেন না আসে, আল্লাহ মসজিদের ভিতরে আসলে কি হবে আমার। 5 মিনিট পর আরো একটা লাশ নিয়ে আবার রাইছা এই জানাজার কাতারে দাঁড়ায় গেল। ভাই হায়, এখন কি করি, এ জানাজাটাও জানাজাটা শেষ করে আবার অদৃশ্য হয়ে গেছে। এর কিছুক্ষণ পর কি করলো, তারা আবার আসলো, এর মধ্যে থেকে চারদিক থেকে মনে হয় শব্দ আসতেছে, টিনের উপরে মানে কি পড়তেছে, মানে মানে গাছ তো আছে, গাছের ঢাল পড়লে যে একটা শব্দ হবে সেটা তো আমি বুঝি, যেহেতু গ্রামে থাকি, কিন্তু অনেক বড় কিছু পড়তেছে, মানে বসতেছে চালের উপরে কিছু এরকম শব্দ, বা আবার হাঁটতেছে এরকম শব্দ। তখন ওরা আইসা সারিবদ্ধ ভাবে এই 30 থেকে 40 ফুট লম্বা সাদা জুব্বা এরকম মসজিদের চারপাশ দিয়ে এরকম ঘুরতেছে ঘুরতেছে। তো আমি চিন্তা করি এখন মসজিদের চারপাশে ঘুরে না জানি মসজিদের ভিতরে আইসা আমাকে কিছু করে। আমি জানি না কোন ভেনে আমি কি করলাম। তো মসজিদের ফ্লোরটা ছিল মাটি, আমি কি করলাম একটা মাটির ঢিল নিয়ে যেহেতু বেড়া ছিল মসজিদের বেড়ার ফাঁক দিয়ে ধুম করে মারলাম। আর এই ঢিলটা ঘড়াইতে ঘড়াইতে ওদের যে পোশাকটা ছিল সাদা জুব্বা গায়ে এই মায়ের ওইখানে যে লাগে যেইখানে লাগছে ওই জায়গাটুকু মানে একদম কালো কচকচে হয়ে গেছে, একদম আগুনে পড়লে যেরকম কালো কয়লা দাগ হয়ে ওই রকম দাগ হয়ে গেছে। এটা হওয়ার পরে সবাই থাইনে গেছে। এর সাথে সাথেই কি হলো এরকম দুইটা লম্বা আমার সামনে কিভাবে আসলে আমি জানি না, আমার সামনে ভিতরে এসে বসছে। আমি দেখে শুধু একটা চিৎকার দিচ্ছি একটুকু আমি বলতে পারি আর কিছু বলতে পারি না। তারপরে কি হচ্ছে আমি যখন আমার জ্ঞান ফিরে তখন তখন আমি দেখি আমাদের মাদ্রাসার বড় হুজুরের রুমি আমি শোয়া, আমার পাশে আরো লোক আছে। বড় হুজুর আমাকে অনেক ঝেড়ে টেড়ে দিল, এরকম তাবিজ টাবিজ দিল। তো পরে বলছে আমার ঘটনাটা ফুল শোনার পরে একটু বললো যে ঠিক আছে এরা ভালো ছিল, তো সেজন্য আমি ঢিল দেওয়ার কারণে তারা একটু রাগান্বিত হলো এবং আমার পাশে আসছে। তো ওই যে ট্যাকের ঘটনাটা বলছিলাম মানে এই ট্যাকের যে ঘটনাটা হয়েছে তারপরে যে এটার একটা রেস আমার সাথে হতে যাচ্ছিল আওলাদের মতো, ওই যে মাদ্রাসায় যখন আমি পড়তাম তো ওরা যখন আমার পাশে আসছিল তখন ও আমাকে যেখানে নিয়ে গেছিল যে হুজুরের কাছে ও ফুজে ওইটা বুঝতে পারছে যে আগে এরকম একটা ঘটনা হয়েছে, উনি আমাকে কিভাবে জানতে পারছে আমি জানি না। তো জানার পরে ওই তাদের কিভাবে জানি কি কইরা মানে ওই ওই ভালোটাকে দিয়া এটা ইয়ে করাইছে আর কি। আমাকে সেভ করানো হয়েছে। হ্যাঁ, তো সেভ করার পরেও এখনো আমি মধ্যে মধ্যে অনেকটা ফিল করি যে মানে আমি রাস্তাটা হাঁটতে গেলে আমার আশেপাশে মানে অন্য একজন আছে বা আমার সাথে কেউ হাঁটতেছে এরকম অনেক সময় হয়, তখন খুব ভয় পাই। দেখা যাচ্ছে চার পাঁচজন ফ্রেন্ড একসাথে যাচ্ছি কিন্তু তার মধ্যে আমাকে জানি কে ডাকতেছে, এখনো ঘটে কিন্তু খুব বেশি কোনো প্রবলেম হচ্ছে না আর কি। আমাকে সেভ করছে
এই যে আজকে রাতের বেলা আপনি আছেন আমাদের সবাই, এর মধ্যে কি আর এখানে রাতের বেলা বা একা কখনো আসছে?
না 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 না, একা করে এটাকে সন্ধ্যার পরেই আর আসিনি। আমি দুজনের সাথে আমি তিনজনের সাথে দিল আমি এইটাকে আর আসতে আমি রাজি না, কিন্তু আপনারা আসছেন আজকে আপনাদেরকে নিয়ে এখানে ঘটনাটা বলছি। তো জানি না পরে আবার আমার সাথে কি হয়,
আশা করি আপনার সঙ্গে আর কিছু না হোক। তারপর আপনি সাহস দেখায় যে আসছেন আমাদের সঙ্গে এখানে, হ্যাঁ এটাই তো অনেক বড় বিষয়। মানে আমি আসতেই হলে মনে হয় না দ্বিতীয়বার ওই জায়গার মধ্যে যাওয়ার সাহস করতাম
না। আসলে একটা ব্যাপার কি শুনুন, আমি এই ব্যাপারে যেভাবে চিন্তা করি মাঝে মাঝে কিন্তু মনে করি একটা জিনিস তোর সাথে যখন হয়ে যায় তখন কিন্তু ওই এক্সপিরিয়েন্স এর কারণে আবার সাহস বাইরেও যায়।
হ্যাঁ,
অনেকে যেমন কিউরিয়াসিটিটা কোনোদিন দেখে নাই, কি দেখবো এটা জানি না। আবার এটাও একটা আছে যে একবার তো দেখছি তুমি কতদূর যাবা।
আমরা আসলে ইয়ে যেটা বুঝলাম যে শ্রিয়াম ভাই আসলে মানে ঝামেলায় বড় ধরনের ঝামেলায় পড়তে পড়তে গিয়েও বাঁচে
একদম
এবং দরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে বিশেষ করে আপনার আতিথেয়তা এবং এখানে এসব বলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সবাই আসার জন্য। এবং
এম ভাই এখনই দরকার না, এখন বসেন না, আমরা তো আরো কিছুক্ষণ আছি এখানে। এখন
না 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 কক্ষণ না, অবশ্যই থাকেন আসি ইনশাল্লাহ।
আমরা আসলে আরো আরো তো দুইজন আছে আমাদের সঙ্গে, একটু ওনাদের ঘটনা একটু শুনি আমরা। জাফর ভাই
বলেন,
সিএম ভাইয়ের ঘটনা শুনে আপনার কি মনে করছে এই জায়গার মধ্যে?
ওনার যে গল্পটা শুনলাম এতক্ষণ অনেক অনেক ভয়ের একটা জিনিস, আমি দোয়া করি যাতে কারো এরকম কোন সমস্যা না হয়।
কিন্তু আমি যতটুকু জানি আমরা শুনলাম যে আপনিও নাকি অনেক কিছু ফেস করছেন।
হ্যাঁ, আমি যেটা ফেস করছি সেটা আমার বয়স যখন 13 বছর তখন থেকেই, আর এখনো আমার সাথে সেই জিনিসটা প্রতিনিয়তই আমার সাথে ফেস করে।
আচ্ছা আচ্ছা,
আর এটা
এখনই আপনার এটা শুরু থেকে শুনি।
আপনার বাড়ি কোন জায়গায়?
আমার বাড়ি কুমিল্লাতে বরুড়া থানা পারগাছা গ্রাম, আমার বাড়ির নাম বাগান বাড়ি
বরুড়া।
হ্যাঁ,
মানে যে মনে আছে রেহান আমাদের কিন্তু এই যে দিনাজপুর যে গেলাম, ইবনে ওমর
ওমর ভাই ওমর
ওমর ভাই ছিল আমাদের সঙ্গে,
উনি তো এই এলাকার ব্যাপারে কিছু বলছিল।
হ্যাঁ, ওর ওই বরুড়ার একটা ওনাদের গ্রাম বেওলাইন বা কোথাও একটা
বেওলাইন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বলেন তো ওইখানে উনি তো এই যে মনসামুরার কথা বলছে, তেঁতুল গাছের কথা বলছে, আপনি কি গেছেন কখনো?
হ্যাঁ, আমি অবশ্যই গেছি, অনেক সময় অনেকবারই গেছি, অনেক লোক উনি যেটা বলছে এটা একদম রাইট। এবং কি উনি ভয়ানক একটা জায়গা যেখানে একা দিনের বেলায় যদি আপনি সকাল 10টা বলেন না 7টা বলেন সেখানে যদি আপনি যান অবশ্যই আপনি ভয় জিনিসটা কি আপনি বুঝতে পারবেন।
এই জায়গাটা যেতে হবে,
হ্যাঁ আমরা চিন্তা করছি যে ওইখানে যাব।
আর আমার বয়স যখন 13 বছর তখন আমি স্কুলে পড়ি, আমার একদিন সন্ধ্যাবেলা আমি আমার আম্মুর সাথে নানা বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়িটা খুবই ভয়ানক জঙ্গলা সাইড একরকম।
কোথায় আপনার বাড়িটা?
কুমিল্লাতে কোয়েলগাছা গ্রাম, আমাদের বাড়ির নাম হলো বাগান বাড়ি, সেটা এক নামে সবাই ভূতের বাড়ি করলে চিনে।
শুনশান একটা নিরাপত্তার মধ্যে আমরা রয়েছি। ধীরে ধীরে ওদের গলাটা কেমন জানি ভারী হয়ে আসছে এবং একই সাথে মস্তিষ্কের কোন এক কোণে ধীরে ধীরে কিছু ভয়ের জন্ম হচ্ছে। এই ভয়টাকে উপভোগ করতে চাই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমরা যে জায়গাটিকে বিরতি নিচ্ছি ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই। শুধু মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন ABC রেডিওতে বৃহস্পতিবার রাতের অনুষ্ঠান ডর। যারা ভয় পেতে ভালোবাসেন তাদেরকে ভয়ের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করার জন্য আমাদের এই অনুষ্ঠানটি। এখানে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক, প্যারানর্মাল এবং একই সাথে যে কোনো ধরনের অতিভৌতিক বিষয়গুলো আমরা আমাদের এই অনুষ্ঠানে উপস্থাপন করে থাকি। আপনি যদি মনে করেন আপনি যেখানে এই ঘটনার শিকার হয়েছিলেন ঠিক সেই জায়গাটিতে আমাদের টিমকে নিয়ে গিয়ে আপনার জীবনের সেই সব কথাগুলো আমরা লাখো মানুষকে শোনাব, তাহলে আপনি আমাদেরকে ফোন করুন এবং জানান কি ঘটেছিল আপনার সঙ্গে। চাইলে ওই স্পটের মেইলও করতে পারেন কিংবা আমাদের ফেসবুকে এসে ইনবক্স করতে পারেন যে জায়গাটিতে আপনার সঙ্গে ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটির। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আর যদি ফোন করতে চান ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফিরে আসছি ঠিক রাত 12:06 রাত 12টা মানেই ডর জমবে। ডর বলি ভারত উপমহাদেশ, কিংবা যদি আরো বড় করে বলি তাহলে বলবো দক্ষিণ এশিয়া। বলা হয়ে থাকে পুরো দক্ষিণ এশিয়াতে সবচাইতে ভয়ঙ্কর হন্টেড যে জায়গাটি, যা প্রায় 200 বছরের অধিক সময় ধরে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেটা হচ্ছে ভানগড় দুর্গ। রাজস্থানের এই ভানগড় দুর্গটি এতটাই ভয়ঙ্কর, এতটাই নিষিদ্ধ যে ওখানে বেশ কয়েকবার মিলিটারি অপারেশন চালানোর সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত মিলিটারি অপারেশন চালানো হয়নি। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। কেন বলছিলাম এই কথাটি, পেছনে একটা শক্তিশালী ইতিহাস রয়েছে। বলা হয়ে থাকে বাবা ভোলানাথের দ্বারা অভিশপ্ত এই দুর্গটি নির্মাণের পেছনে একটি বিশাল কাহিনী রয়েছে। সেই কাহিনীর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে, এই দুর্গটিকে এমনভাবে নির্মাণ করতে বলা হয়েছিল যেখানে বাবা ভোলানাথের কোনো একটি সাধন জায়গা কিংবা আশ্রম, সেই জায়গাটির ওপরে এই দুর্গটির যেন কোনো প্রভাব বা ছায়া না পড়ে। কিন্তু এখানকার যিনি রুলার ছিলেন সেই শাসকটি এই কথাটি অমান্য করেছিল। পরবর্তীতে দেখা যায় বাবা ভোলানাথের দ্বারা এই দুর্গটি প্রচণ্ড রকমভাবে অভিশপ্ত হন এবং এটাকে রাতারাতি অ্যাবান্ডন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ইন্ডিয়াতে এই জায়গাটিতে দিনের বিশেষ সময় ছাড়া কোনো সময় মানুষের কোনো আনাগোনা দেখা যায় না এবং সেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এটাকে বলা হয়ে থাকে ভূতের স্বর্গরাজ্য। আমরা আজকে ভূত বাড়ির গল্প শুনছিলাম, অনেকের কাছে সেটা অবিশ্বাস্য হলেও যখন এরকম একটা স্বর্গরাজ্যের কথা ইতিহাস প্রমাণ করে, সেটা বৈজ্ঞানিক হোক কিংবা অবৈজ্ঞানিক হোক, আমাদের অন্তরকে কিন্তু অনেকখানি কাঁপিয়ে দেয়। আমরা ভয় দিয়ে কাঁপানো গল্পে আবারও ফিরতে চাই। আপনারা শুনছেন ডর, সঙ্গে রয়েছে আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার সুমন, রেহান এবং লবান।
মানে কি আপনাদের এলাকায় যে ভূতের বাড়ি বললি,
আপনাদের বাড়িটা কি ভূতের বাড়ি না
বাড়ি বলা চিনে? আমাদের বাড়িটার নামটা কইছে বাগান বাড়ি, কিন্তু সেটা মানুষ ইউজ করে না নামটা। যেখানে ঘাস কাটতে যায় মানুষে, ঘাস কাটতে গেলে বা গরু বাঁধতে যায় বা হাঁটা চলা করতে যায়, কোনো একটা কাজে যায় গেলে সেখানে যে কোনো সমস্যা হয়, যার কারণে অনেকের সাথে ঘটছে, যেটা আমার সাথে ঘটছে, তবে আমার সাথে একটু ভিন্ন ধরনের, ঠিক আছে। কিন্তু অন্য মানুষের সাথে এমনও ঘটছে যে মানুষ মাইরা ফেলেছে,
ছোটখাটো পাহাড়ের যেটা অনেকগুলা মাটি দিয়ে অনেক মোটা মোটা গাছ ছিল, পাশেই একটা খাল ছিল, আর আমাদের ওই জায়গাটা আশপাশ ছিল অনেক বড় একটা জঙ্গলা। ঠিক আছে,
যে গাছ কি মানে কি এই যে এইখানে যে এমন বড় বড় গাছ,
এখানে যে ধরনের বড় বড় গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, এরকম ধরনের গাছ, বেশি কাঠের গাছ গুলা বেশি। আর যখন ওই বাড়িটা বাঁধি আমরা বাজার করে, শেওলা নামের একটা আছে ফল, অনেক টক খেতে অনেক ভালো লাগে। আমরা যাইতাম ছোট যখন ছিলাম, যাইতাম যে ওই গাছ থেকে আমি পারতাম পায়রা খেতাম। তো পাস্ট আমার সাথে যেটা ঘটে যে আমি গাছের একদম উপরে উঠি,
এই গাছটার এই ফল গুলো
শেওলা গাছের গাছের একদম উপরে উঠি, আমি আমার মন মতো মানে পারতেছি, যেটা ভালো লাগতেছে ওইটাই পারতেছি, পাইরে পাইরে নিচে পালাইতেছি। আমার ছোট বোন ছিল ওই মানে নিয়ে নিয়ে ব্যাগে পড়তেছে।
আচ্ছা আচ্ছা,
ওই গাছটার সামনে ছিল একটা বাঁশের ঝাড়, আর সাথে এলো দিঘি, দেও দিঘি মানে এটা পরিচিত। আমি তখন গাছের একদম আগায়, আমার পাশের যে বাঁশের ঝাড়টা ওটা ছিল আপনার দিঘির কোনায় একদম পাশে, দেখতেছি পাকা যেরকম ঘুরে ঠিক ওইরকম ঘুরা শুরু করছে। আর ঘুরতে ঘুরতে ওই দিঘির পানিটা নিয়ে এরকম সুদ দিয়ে আমার গায়ে পানিটা মারতেছে,
কি বাঁশের
বাঁশের যে
ঝাড়টা,
হ্যাঁ ওইটা এরকম ব্যাক হয়ে পানিতে যাইতেছে, আর ওই পানিটা আমার আবার সোজ হইলে আমার গায়ে যাওয়া পানি উঠতেছে।
এটা কি দিনের বেলাতে?
হ্যাঁ দিনের বেলাতে, তখন আপনার দুপুর দেড়টার মতো বাজে, ভয় পেয়ে গেলাম। আবার চিন্তা করলাম জ্বর আইলো নি, পার্শ্ববর্তী কোনো গাছ নড়াচড়া নাই, এটার মতন
আবহাওয়া কি ভালোই ছিল,
আবহাওয়া সম্পূর্ণ নর্মালি আগের মতোই ছিল, বর্ষার সিজনও না যে জ্বর হয়তো বৈশাখে জ্বর কিংবা এরকম কিছু, এরকম কিছু না। তো এরপর পর আমি তাড়াহুড়া করে নাম, আমি
কি তখনও নিচে ছিল,
আমি ওরে লো এই ধর মাসি বাড়িতে কাউরি কথাটা কইলাম না। সন্ধ্যাবেলা যখন আমি পড়তে যাব মাগরিবের আজানের পরে, দেখি কি যেন আমার পিস পিস হাঁটতেছেন, বুঝতেছি না, মায়ের কইলাম মা এই সমস্যা। তো মায়ের কয়ে আচ্ছা অসুবিধা না, আমি দেখতেছি কি করে, মা অনেক চুরা টুরা করে আমার ফুফা দেয়। পরদিন আমার নানুর বাড়িতে যাব, আমাদের বাড়ির অপোজিট সাইডে একটা খাল আছে আর বাঁশের ফাঁকা, যেটাতে বাঁশ দেড় মাসে পার্থক্য করা যায়
বাঁশের শাকু
শাকু। সন্ধ্যা তখন আপনার হয় মাগরিবের আজানের প্রায় 20 মিনিট আগে, এরকম একটা সময়। তা আমাদের ওই জায়গাটায় সাধারণত কোন লোক ওই টাইমে কিংবা দুপুর টাইমে গরু বাঁধতে জানি তো চলাচল করে না, কারণ জায়গাটা অনেক খারাপ, মানে যেটা শুনতাম সবার কাছ থেকে। আমি চিন্তা করলাম যেহেতু মা আসে লগে, তাহলে আমার এনে সাহস, অলরেডি তো আমরা একটা ভয় জিনিসটা কাজ করেন, মা আমার পিছনে আমি মায়ের আগে, আমার হাতে ব্যাগ ছিল, আমি ব্যাগটা লিয়ে তাড়াতাড়ি ফিরে দিতেছি। মা আমার মনে করেন 20-25 ফিট দূরে পিছনে, আমার সামনে মনে করেন 10 ফিট সামনে হইলো ওই সাকুটা। ঠিক আছে, সাকুটার উঠতে কিন্তু পাশটা পাশে যে ঘোড়াটা ওই জায়গার মধ্যে একটা নিয়ে বসা করতেছে, করণে সাদা ধরনের এক জাতের জামা চেহারা দেখতে পারতেছি না। আমি চিন্তা করতেছি এই জায়গায় এই সময় একটা মেয়ে বসা, এই জায়গাতে এই সময় কেউ থাকার কথা না। আমি ওই মেয়েটার দিকে তাকে আমি কেটেছি, কে এখানে এই সময় জোরে করে করেছিলাম, অবশ্য কথাটা আমার মায়ও শুনছে। আমি মেয়েটার দিকে চাই রয়েছি, কথাটা জিজ্ঞেস করেন, আস্তে করে মাথাটা এরকম তুললো, তুলছে করে অটোমেটিক তার ঘন্টাটা ছোট হয়ে গেছে কপাল পর্যন্ত। তখন অর্ধেক পেজটা আমি দেখলাম, যেটা আমার লাইফে আমি কোনোদিন এত সুন্দর মেয়ে চেহারা দেখি না। পিছনে ঘুরে মারে কইতেছি, মা এই মেয়েটা কি এতটুকু আটকে গেছে? নাই মা কই কই কে যে এনে এনে তো ছিল। তখন আমার মানে একটা ভয় ঢুকে গেছে ভিতরে, হঠাৎ আতঙ্কা, ও যদি যাইতে চায় কোনো দিকে তো অবশ্যই আমি দেখুন মাত্র 10-15 সেকেন্ড সময়, যেটা মায়ের দিকে সিরা মায়ের কইলাম আর এদিক টাকায় দেই নাই। মায়ের কয়ে তুই ঠাট্টা করো সামান লোকে তাড়াতাড়ি লোক। আমি সাকুরের মাঝখানে যখন যাই, তখন আমার ভিতর থেকে মানে আমার ভিতরে যেটা ঘটতেছে যে আমি তার চেহারাটা আরেকটা আবার দেখতে চাই, হঠাৎ আমার গায়ে একটা বাতাস আসলো, অটোমেটিক আমি দেখলাম বাতাসটা আমার গিয়া দৃষ্টির উপরের দিকে যাইতেছে। তা আমি তা তো এলো তাকালাম উপরের দিকে, যারের উপরে যে পাতাগুলা থাকে ওই পাতার উপরে বসা মেয়েটা, এই মেয়েটাই এই মেয়েটাই আমি দেখে ওই জায়গায় বৈশাখ করছি সাকুর উপরে। সেন্স আমার অন্যরকম,
তখন আপনার মা আপনার সাথে ছিল?
মা সাথে ছিল, তখন আমি মায়ের সাথে দেখাইতেছি ওই 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 দেখেন, মায়ের কিছুই দেখে না, অথচ আমার উল্টা ভক্ত আছে। আমি মন থেকে আমি বাসদারের কাছে যাই আর বাস গাছে উঠি, এরকম একটা চিন্তা ছিল। মা ধাক্কায় দুঃখ লেগে গেছে আমার, নানুর বাসায় গেলাম, মন খুব খারাপ, মানে নিজের কাছে কেমন কেমন জানি লাগতেছে। আমি সন্ধ্যার পরে বাড়িতে আসার কথা ছিল, আমি আর আসিনি, আমি বাজারে এক চায়ের দোকানে গিয়া টিভি দেখতেছি, প্রায় রাতের 12টার উপরে সময় হয়ে গেছে। আমি যখন বাজার থেকে বাইরেছি তখন ওই মেয়েটার কথা আমার মনে পড়ছে, যে এখন যদি আমি বাড়িতে যাই ওইটা তো মনে হয় ভূত টুত হইতে পারে, যদি আমার ধরে যেখান থেকে ওই জায়গাটা দেখা যায় না, ওই জায়গাটা যখন আমি আসছি তখন আমার কানে একটা শব্দ আসে যেটা নুপুরের আওয়াজ, আমি আস্তে আস্তে হাঁটিয়া চিন্তা করতেছি আওয়াজটা কোথেকে আসে, কারেন্ট নাই পার্শ্ববর্তী বাড়িতে কোনো টিভিও চলে না, সামনে যাই দেখি যে উপর থেকে টর্চ ধরলে নিচে যেমন গোলাকার একটা আলো হয় ঠিক ওইরকম একটা আলো অনেক বড়, আর এর ভিতরে সাতটা মেয়ে দেখতেছি নাচতে পার্শ্ববর্তী দুইটা তাল গাছ দুই পাশে, তাল গাছটার মাঝখানে খালি জায়গাটা ওই সাঁকুর সামনে এই অবস্থা দেখা, মানে কি আমি আস্তে আস্তে আমি খালের ভিতরে নামলাম, তখন আমার ভয় জিনিসটা মানে আমি হারাই পেলাইছি, আমার শুধু খেয়াল দুইটাই যে আবার যে নাচতেছে এগুলা কে, শুধু নুপুরের আওয়াজটা আমাকে ভয় নেই ভালো লাগতো, আমি আস্তে আস্তে খালের ভিতরে ঢুকলাম, নামলাম নাই না খালের পার ধরে ঘেসে 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 ওদের খুব নিকটে আসছি সাঁকুটার কাছে, এই শুকনা সিজন তো খালের মধ্যে যে কচুরি পেনা থাকছে সেগুলা শুকাই গেলে গা বেলুনের মতো থাকে তুলে মারা করলে কচুরে পড়াবে, আমি ওদের নাচ দেখতেছি এরকম হামাগুড়ি দেয়া কেমতে যেন পায়ের নিচে আপনার ওই কচুরিটা পড়ে, আলো ধোয়ার সাথে সাথে মানে কি ওই আলোটা অটোমেটিকলি সেটা অফ হয়ে গেছে, আলোটাও নাই ওরাও নাই, তো আমি চিন্তা করলাম হয়তো ওরা আমার দেখছে যার কারণে ওরা গেছে, আমি ওইটা ইচ্ছা মতো দৌড় মারলাম কোন রকমে বাইরে উঠানে যাওয়া পরে আমি আমি আর কিছু করতে পারি না, আমি শুধু এটুকুই জানি না বাইরে উঠান পর্যন্ত আইসি, পরে আমার জ্ঞান পীরের আইতে অনেক রয়েছে, আমাদের পাশের বাড়িতে কবিরা ছিল নাম শাহলাম, এর সাথে আলাপ করার পরে আমার মানে কেমতি পানি পড়াটা ছিঁড়ে আয় করে আমার হুশ করে, হুশ করার পরে হ্যাঁ আবার বৃত্তান্ত সব আমার কইল যে তুই এগুলো এগুলো দেখছো, হ্যাঁ দেখছি তো কোপাল ভালো, এই জিনিসটা ঘটার পরে আমার সাত থেকে আট দিন টানা জ্বর ছিল খুব ধরনের, মানে উঠার মতো কোনো শরীরে ই ছিল না, প্রতিটা দিন যেটা করতো দিনের বেলা যদি আমি হাঁটতাম যে আমার পিছনে কে যেন হাঁটতেছে সেটা আমি স্পষ্ট বুঝতে পারি, অথচ ঘুরে তাকাইলে কেউ নেই, আর রাইতের বেলা যেটা করতো আমি শুধু দেখতাম যে কে যেন আমার কাছে আসতেছে একটা ছায়া মানুষের মতো, একটা ছায়া মানুষের মতো হাইটে
রাত্রেবেলা বলতে
যেমন আমি ঘুমে যে
ঘুমের
ঘুমাইতাম
যখন, আচ্ছা আচ্ছা,
যে আমি দেখতেছি একটা কালো ছায়া আমার কাছে আসতেছে, আসার পরে আমার মাথার পাশে যেত ডান পাশে কি জানি আমার কানের পাশে যে বলতো আমি কিছু বলতে চাই বা ওই যখন আমার পাশে আসার কথা বলে আমার শরীরের মধ্যে হাতটা রাখে, ওই ছায়াটার একটা হাত আমার শরীরে থাকে যার কারণে আমার গলার এই তুড়ি এর উপরে কোনো সাউন্ড আসতো না,
মানে গলা দিয়ে আওয়াজ বেরোতো
না, কোনো আওয়াজ বেরোতো না, আমি না নরম যে আমার একটা আঙ্গুল লড়ামু ওই ক্ষমতা আমার শরীরে থাকে, এরকম আমার কাছে বস করে রাখতো, মা অনেক ধরনের কবিরাজ দেখায় অনেক ধরনের ফকির দেখায় অনেক ধরনের চিকিৎসা নেয় সবাই একই কথা যে ওরে কিছু করার মতো আমার ক্ষমতা নাই তবে এটুকু পারুন যে ওরে কিছুটা সেভ করতে কয়েকদিনের লেগে, মায়েরও বলে যেটা ওই ওর সাথে থাকলে ওই জিনিসটা থাকতে চায় আর এটা ভালো হয়েছে, তো মা জিজ্ঞেস ছিল যে এটা ওর কাছে আসার কারণ কি, তো বলছিল যে ওরে ভালো লাগছে, কিরকম ভালো লাগছে ওই পুজোর তখন কইল যে ওই বাগানের ভিতরে যে হাওলা গাছ ওইখান থেকে সে দৌড়ে যখন বন্ধু আরেকজনের সাথে পাল্লা দেওয়া দৌড়াইতেছিল, তা বেড়া ছিল বেড়ার উপর দিয়ে লাভ দিতে যায় ওই বেড়ার একটা লাঠি ছিল ওইটার লগে পাই যায় আমার আমার পায়ে এখন ওই দাঁতটা আছে কাটার দাঁতটা পাই যা ওই এরকম চড়ি বানাইছিল ওই চড়ির মধ্যে আমি পোস্ট খেয়া ঘুরে গেছিলাম পরে আমার দিকে কাটা গেছিল প্রচুর রক্ত বাইরেটা ছিল ওই সময় ওই জিনিসটা ওই জায়গায় অবস্থান করছিল, আর ওই অবস্থাটা দেখে ওই যদি চাপ দেওয়া ধরে না রাখতো তাহলে আমার শরীরের অনেক রক্ত ক্ষয় হইতো তখন,
আচ্ছা
যে কোনো ফকির তাকে ডাকে বা ওরে ডাকতে চায় জানতে চায় তখন ওই উল্টা রিয়াকশন করে এরকম একটা পজিশন, এরকম আমার সাথে অনেক ধরনের ঘটনা ঘটে প্রতিনিয়ত, ওই যে রাতের বেলায় যে সমস্যাটা হইতো দিনের বেলায় হাঁটতো, একদিন আমার শুধু কানের পাশ দাঁড়াই শুক্রবার ছিল শুক্রবার আমি জুমার নামাজ পড়ছিলাম দুপুর বেলা তখনকার দেখতেছি আমার পিসপিস কাটা দেন ওই জুমার নামাজের পর থেকে আমার পিসপিস কাটা হাঁটতেছে, মাকে তখন পাঁচ সপ্তাহ নামাজ পড়তাম আমার পিসপিস থাকতো, আমি যখন মসজিদে যেতাম ওই বাইরে থাকতো, আমার সাথে যদি কোনো বড় ধরনের হুজুরও থাকে
তাও
তাও থাকতো, আমার মা জিনিসটা জানে আর এটা দেখতে দেখতে সবার একটা মানে ইয়ে হয়ে গেছে লয় হয়ে গেছে জলপতি হয় যত রকম কবিরাজ দেখে কোনো কাম হয় না, হঠাৎ একদিন আমি ঢাকায় আসছি 2001 সালে যখন ঢাকায় আসি একটা গার্মেন্টস এর কাজ নেই এভাবে কয়েকটা দিন সুস্থতার মতো ছিলাম যেরকম আর ওই জিনিসগুলো সপ্তাহখানিকের মতো হয় নাই আমার সাথে, আমি মিরপুর যেখানে থাকতাম সেখানে আমার এক লোকের সাথে পরিচয় হয় তার সাথে আমি কেরানীগঞ্জে আসি, আসার পরে ওই এরকম অনেক কিছু ফিস করে যে দেখতে পাইতেছে আমি কার সাথে রাইতের বেলা একা একা কথা বলতেছি সবাই ঘুমে বা কে যেন আমার সাথে কথা বলে যেটা বুঝতে পারতেছে, এরকম ঘটনা কয়েকবার ঘটে, ঘটার পরে আমি চট্টগ্রাম গেলাম কারখানার কারখানা দিয়ে একটা কাজে যাওয়ার পরে সেখান থেকে হঠাৎ ও আমার সাথে ওই জিনিসটা আবার হয় রাইতের বেলা হোটেলে ছিলাম আমরা ওই হোটেলে এই জিনিসটা আবার হয়
মানে আবার ওই আপনি অনুভব করেন কেউ আছে আপনার সাথে
রাত্রেবেলা এরকম আবারই করে ঘুমের ঘরে ওই আমাকে তখন বলছিল, ওই বুঝতে পারতো যে আমি ওর কথা বুঝি না, ঠিক আছে, এরকম ই করার পর আমাকে আমার বাসায় আমাকে বলে যে তুমি কালকে সকালে ট্রেন ধরা ঢাকায় যেতে দিব, কেন তোমার আব্বুর অসুখ, এইটুকু বইলা ওই গেছে। আমি কি করছি, সেখান থেকে ট্রেন ধরে আমি সকালে রওনা দিছি ওর কথা অনুযায়ী।
আপনার আব্বুকে আসলে অসুস্থ?
হ্যাঁ, অসুস্থ ছিল। আমি আর আব্বুকে এই জিনিসটা জানাই নাই কিভাবে খবরটা পাইছিলাম। আমি ব্যাগ হয়ে আপনার রেল স্টেশনে গেলাম, যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে চট্টগ্রামে ট্রেন কোন সময় ছাড়বে বা কোন সময় আসবে। যে গেলাম বলতেছে 3:30 বাজে যাইবে। ঠিক আছে, ভালো কথা, ঘন্টাখানিক আর সময় আছে আসতে ট্রেনটা। কিন্তু আমি চায়ের দোকানে চা খাইতেছিলাম, ওই সময় ট্রেনটা আবার ছাইড়া দিছি, খুব কম সময় ঘাড়াইছিল এই জায়গায়। আমি দৌড়ে উঠতে পারো, এরকম ট্রাক পজিশন দেখছি ট্রেনটা এরকম স্লো ভাবে যেতেছে, কিন্তু আমার জিনিসটা নলেজ নাই যে ট্রেন আস্তে আস্তে গতি বাড়তেছে, জিনিসটা আমি বুঝতে পারি না। আমি খুব দৌড়ে যাচ্ছি দরজার বরাবর, যে আমি ধরে উঠুম চলন্ত অবস্থায়। এমন এক পর্যায়ে ট্রেনের লাইনের পাশে কিন্তু পাথর থাকে অনেক, ধরেতে 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 ধরে এমন সময় চিলিপ খেয়া আমি পুরা যাই নিচে।
নিচে মানে কি?
মানে আমি ট্রেনের পাশটা ধরেছি, পাথরের মধ্যে পা চিলিপ করিয়া আমি পাথর করে পুরা যাই। তখন মানে আমি অনেকগুলা গাথা পাই আমার হাতে পায়ে, এখনো সে দাগিল আছে মর্মান্তিক। পৈরাজ যাওয়ার পর পরে আমি দেখতেছি যে কে যেন আমার টান মাইরা উপরে তুলে এরকম, আমি বুঝতে পারছি কিন্তু কে,
মানে আপনি অনুভব করছেন
আমার, হ্যাঁ আমার শরীরে ধৈরা দুই ডেনার মধ্যে ধৈরা আমাকে এরকম মুসা করে আলেছে ওই জায়গার থেকে।
আশেপাশে আর কোনো মানুষ ছিল না?
হ্যাঁ মানুষ ছিল।
আশেপাশের মানুষটাই যে টান দিয়ে তুলে নাই সেটা কি?
না, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না এইভাবে।
আচ্ছা,
একটা মানুষ আমাকে টান দিয়ে তুললে মনে করেন যে ওর আয়তন অনুযায়ী ওর যেহেতু সম্ভব এতটুকু একসনের মুহূর্তের মধ্যে মুহূর্তের ভিতর টাইনে তুলছে, লাইনের পাশে আমাকে আবার এরকম বসন্ত অবস্থা রাখছে, আমার পায়ে হাতে দেখে যন্ত্রণা করতেছে, দেখে আমার ক্ষত গেলে দেখে আমি নিজে হতমুখ বয়ে যাই, এগুলো কিভাবে হইলো? ওই জিনিসটা আমার তখন কমপ্লিট আমার সামনাসামনি মানসিক একটা রূপে আমার সামনাসামনি যাচ্ছে, একটা মেয়ে রূপে, ওই ওই মেয়েটাই
ওই জায়গার মধ্যে।
হ্যাঁ, ওই জায়গার মধ্যেই। আর ওই আমাকে গাছ গাছালি ধরনের একটা ওষুধ দিছে, একটা গাছের মতো পাতা পাতা দিছে, যেগুলা চাবাইয়া খাও 10টা।
এই মেয়েটাকে আগে কখনো দেখেছেন?
ওই যে আমি আমার বাড়ির পাস্ট যে মেয়েটাকে আমি ঠাকুর কাছে দেখলাম ওই মেয়েটা, পরে এই কাজগুলা ওই মেয়েটাই করতেছে। কলে গেলাম ধুইলাম, ওই জিনিসটার মুখে দিয়ে চাবাইতে চাবাইতে গেছি, যাক ফিরাইয়াতে কি আর নাই।
আমি আশেপাশের আর কোনো মানুষ আগে আসেনি,
সেটা আমি বলতে ভুলে গেছি যে অনেক লোক দেখছে, দেখার পরে মানুষে মানে হতমুম্বাই রয়েছে যে এই লোকটা এইভাবে পড়ছে, এই মানে মানুষ একজন একজন কইতেছে ঠিক আছে, কিন্তু আমি যাকে দেখতে পাই আমার মনে হইতেছে যে লোক সব লোকই কিন্তু দেখতে পাইতে আসলো, কিন্তু না সেটা না।
ওই মেয়েটা আপনারা যখন ঔষধ দিছে বললো যে টিউবওয়েল থেকে ধুয়ে আসো, তো এই সময়ে এই মেয়েটাকে আশেপাশের মানুষজন দেখতে কি না জানেন?
না, দেখে নাই।
তারপর কি হলো?
এখন আমি যাক এরকম হয়ে আমি চিটাগাং গেছি, আবার ওই আমার মাজনের সাথে দেখা সাক্ষাৎ করি, আমাদের কাজকাম সেরে আমরা আবার আসি। আসার পরে ওর সাথে আমি প্রতিনিয়ত রাতে কথা বলতাম, প্রতি রাতে
মানে সরাসরি পেজ
টু পেজ টু পেজ। আর ওর পজিশনটা কি, আমি এখনো সে আমার সাথে আছে,
আমি এখন এই যে আপনি আমাদের সঙ্গে আছেন এখনো কি আছে?
না, এই মুহূর্তে নাই, এই মুহূর্তে নাই, কিন্তু আমি যখন আপনাদের এতে আসছি তখন আমার সাথে ছিল, মাত্র 5 মিনিটের লেগেছিল। ওই আমার এদিকে অনেক কাজ করাইতে সময়, যেমন অমুক এলাকায় একটা লোক খুব অসুস্থ, যে ওকে বলে আসো যে ওই এই ওষুধটা বা এই ওষুধটা দিয়ে আসো বা ওই এই কাজটা করলে ওর ভালো হইব, ওর সব ধরনের বিপদ শেষ হয়ে যাবে, এরকম কিছু আমার বলে দিত। আমি যাইতাম বিভিন্ন জায়গা আমার পাড়াইতো সময়তে, আমি কোনো বিপদে পড়ুম কিনা এটা আমার মানে মাথায় চলে আসে। একদিন রাত্রে ও আমাকে আসা বলতেছে, আমি 1 মাস তুমি আমাকে দেখবা না, আমিও তোমার কাছে আসবো না, ভালো থাকো, এটুক বলে চলে গেছিল
এই পরিটা।
হ্যাঁ, ওরা 7 বোন, আপনাদের কাছে এখানে আসছি কথাগুলো বলতেছি, ওর অনুমতি নেই আমি আসছি, আমি জানি না আমার সাথে কোন ধরনের জিনিস, আমি সময়তে নিজে হতম্ভ হই যে এটা কি। ওই যাওয়ার পরে কেরানীগঞ্জ যে বিল্ডিং এ থাকতাম, যে কাকানার যে বিল্ডিং এ ছিল, ওটা ছিল মোট 12 তলা, আমরা থাকতাম 7 তলায়। 7 তলার ওই রুমটার ভিতরে যে কারখানাটা আমাদের যে রুমটা, ওই রুমটায় কারখানা করার পরে আমাদের পরে যে রুমটা হওয়ার পরে যে অনেকগুলো রুম হয়েছে, রুম হওয়ার পরে আমরা এই পাশ আমার মা জন্য রুমটা নেয়, নেওয়ার পরে এখানে কারখানা কাজকাম চালু করে অনেকদিন ধরে, প্রায় 6 থেকে 7 মাসের মতো। এরকম সময় মাজন ছিল না বা অন্যান্য স্টাফ যারা আমার কলিং ছিল তারা ছিল না, আমি একাই ছিলাম তখন কারখানার মধ্যে, বাসায় যাই নাই আর কারখানায় শুই। এরকম একটা অবস্থায় রাত্র প্রায় 1টারও বেশি এরকম একটা সময় আমি FM শুনতেছি হেডফোন দিয়ে, হঠাৎ আমি FM এর থেকেও বাড়তি একটা সাউন্ড পাই,
সেটা ওই রুমের মধ্যে,
ওই রুমের ভিতরে। হ্যাঁ, বাড়তি একটা সাউন্ড পাই যে কে যেন আমার ওই রুমটার কোনায় একটা টেবিল আছে, ওই টেবিলের ভিতরে যে নিচে যে কাগজপত্র প্রয়োজনীয় সেগুলা আপনার কাজে জিনিসগুলা ওইগুলোর ভিতরে কি জানি খুঁজতেছি।
তখন কি লাইট জ্বালানো?
হ্যাঁ, লাইটটা জ্বালানো অলরেডি, আর আমি যেভাবে বসা চেয়ারের মধ্যে
ওই ক্যাপসিকে আমি কমপ্লিটই দেখতেছি, তবে হাফ অবস্থা যেরকম ছিল তার কোমর থেকে শুরু করে মাথা পর্যন্ত আমি দেখতেছি, বাইরের দিকটা দেখতেছি না, কারণ পাঁচশো টেবিল দেওয়ার লেগে আমি অনেক ভয় পাই। আমি যারা ঘরে কেউ নেই,
আমি ঘরের তো দরজা
দরজাও লাগানি, সেটা আমি নিজেই ঘর চেক করে লাগাইছি দরজাটা, কিন্তু এই লোকটা কিভাবে ঢুকলো, কে কোন শুনতে, অনেক ভয়ের ভিতরে আমি তাকে জিজ্ঞেস করি কে, আমার শব্দটা শুনা লোক পাঁচ ছয় সেকেন্ড এরকম করার পরে ওটা খাইলো আমার দিকে ফিরলো খুব স্লোভাবে, বুঝা মুখটার দিকে তাকাইলাম অনেক মন কষ্ট, একটা লোকের যখন মন খারাপ থাকে তখন তার পেশিতে যা বোঝা যায় তার মনটা অনেক খারাপ এমন একটা অবস্থা, আর ওর পেশটা আমি ক্লিয়ারে মানে দেখে দেখতেছি যে এই লোকটা ছয় মাস আগে মারা গেছে, আর ওর জানা যে আমি ছিলাম বা নিজে থেকে কবর টবর সব হয়েছিল, আমি দেখে তখন অনেক অনেক ভয় পাই, যেটা আমার লাইফে কোনোদিন ঘটে নাই বা কারো লাইফে এরকম ঘটছে কিনা আমি জানিও না।
মানে শিওর আপনি যখন ঘুমে স্বপ্ন দেখতেছিলেন না, এটা
না অবশ্যই আমি বাস্তবলি পেয়েছি আমার সামনে ফেস টু ফেস, তখন আমি
আমি লোকটা ছয় মাস আগে
মারা যায়,
কিভাবে মারা গেছে
লোকটা মারা গেছিল তার প্রেমে প্রেম করছিল যে মেয়ের সাথে, ওই মেয়ে ছিল এক বাড়ি এলার মেয়ে, ওইও আর ওরও বাপের বাড়ি আছে কাহিনী অনুযায়ী একই এলাকায় পার্শ্ববর্তী বাড়ি, তো প্রেমের কাহিনী নিয়ে মানে কিভাবে গন্ডগোল হয়, মেয়ের ভাই তাকে মানে জানায় যে তুমি এটা করো না, এটা ভালো না, যদি করো তোমার সমস্যা হবে, পরে আমি যেটা বৃত্তান্ত পরে জানলাম আর কি মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলাম যে ওই লোকটা পরে নিষেধ করার পরে ওই মেয়ের সাথে আবার দেখা করে আবার রিলেশন তাই করে, পরে ওরে একদিন ডাইকা মানে ওর মেয়ের ভাই সহ আরো কয়েকজন লোক একসাথে করে ওরা ওই আমাদের ওই বিল্ডিংটা যায় সাতটায়, তখন আমাদের রুমটা ফাঁকা ছিল মতো মতো উঠতেছে এরকম একটা অবস্থা, তখন ওরা হেনে নিয়ে ওরা মদ খায় এরকম একটা নেশাদ্রব্য খায় খাওয়ায় ওই লোকটা, ওই লোকটা একটু বেশি খাওয়ায়, খাওয়ানোর পরে তাকে ছড়ি দেওয়া ইচ্ছা মতো পোকায় তার শরীরে যেটা পাওয়া গেছে পচন্ত অবস্থায় উঠি তার মানে
মানে পচন্ত অবস্থায় মানে
মানে ওই যে মারছিল যখন ছুরিটা পোবাইছে এমন ভাবে রাখছে যে কোন লোক ওই জায়গায় যাইবো ঠিকই কিন্তু দেখবো না, তার কারণ হলো বুক তরি আপনার দেয়াল তোলা বুক পর্যন্ত, যেমন জানালার এই সাইডটা কিন্তু বুক পর্যন্ত হয় সবসময় তারপর ওই জানালার ওই সাইডের লগে ঘেঁষে রাখছে উপর দিয়ে গার্মেন্টস এর জোট হয় না ওই জোট গিলা ওর উপর দিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের পলিথিন আবিজাবি কাগজটা দিয়ে যার কারণে কেউ যদি আমি তো দেখ খারায় ওই দিক চারি দিক তাকাইবো কিন্তু এই দিক তো আর কেউ তাকাইবো না, এমন অবস্থা করে আর রাখছে ওই ছেলেরা কোনো খোঁজ খবর নেই, কোনো খোঁজ খবর নেই, তার পারিবারিক ভাবে সবাই বিস্তৃত আছে বিভিন্ন জায়গায় খুঁজতেছে কোনো খবর পাইতেছে না, তো ওই বিল্ডিং এর যে দারোয়ান আর যে মানুষ যারা থাকে সবসময় বা ছয়তলায় বা সাততলা তো থাকা ছয়তলায় যারা থাকতো তারা সবসময় মানে দুই তিন দিন ধরে একটা গন্ধ পাইতেছে খুব বৃষ্টি গন্ধ, দারোয়ান একদিন বৃষ্টি হয় দারোয়ানটা অনেক বকাঝকা করে মার্কেট পরিষ্কার করেন না কিছু না, দারোয়ান একদিন খুঁজতে খুঁজতে উপরে গেছে গন্ধটা কুত্তিক আসে খুঁজতে খুঁজতে উপরে যায় দেখে যে এই রুমটার থেকে গন্ধটা আসে এই জায়গাটার থেকে আসে কিন্তু কিছু বিষয়ে পাইতেছে, পরে যাক হ্যাঁ কি করে আরো কয়েকজন লোক আনে ছয়তলার থেকে কিছু লোক রেখে আনে দেখেন তো আমিও বিশ্বাস আপনারাও দেখেন এই জায়গা থেকে গন্ধটা আইতেছে এত বৃষ্টি গন্ধটা কি জিনিস, এটা এখানে তো কোনো কুকুর বাড়ালো উড়ে না যে ময়রা পয়সা রয়েছে, পরে সবাই মিলে দেখে টিকে দেখতেছে ওই রুমের ভিতরে যখন ঢুকছে তখন দেখে যে এটা কি যেন একটা টিলা মতো দেখা যায় ঢাকা ঢুকা শুকনো দিয়া ওইগুলা মানে হেনে খেয়েছে পরে মানে কারো আর নিঃশ্বাস থাকা রাখার মতো ক্ষমতা নেই
প্রচুর দুর্গন্ধ
প্রচুর দুর্গন্ধ, একটা লাঠি দিয়ে যখন উপরে যে ঝোট গিলা ময়লা গিলা ছিল ওইগুলা সরানোর পরে দেখে যে একটা মানুষ ওই লোকটা মানে ওই আমাদের রুমে
বর্তমানে যে রুমে আপনি দেখছেন এই রুমটা আগে ফাঁকা ছিল এখানে মায়েরা এইভাবে ওই পরে লাশের পকা গন্ধ শুনা মানুষজন টের পাইছে যে
টের পাইছিল
আর আপনি এই লোকেরই জানা যায়
আমি এই লোকেরই জানা যায় গেছিলাম
কানেকশনটা দেখ এই লোকেরই জানা যায় গেছিল আবার এই লোক যেখানে মারা গেছে সেই রুমেই উনি থাকতে
শুরু অথচ আমি কিন্তু এই জিনিসটা জানতাম না যে জায়গায় এরকম কিছু হয়েছে, যখন আমি ওই লোকটার পেস হইলো মরার ছয় মাস পরে ছয় মাসের মধ্যে যখন আমি পেসটা তুললাম তখন আমি কি করব এ কিন্তু খারাপ আমার সামনে কিছু বলতে চাইতেছে আমার কিছু বলতে চায় তার মুখের দিকে তাকাই আমি এক টাকা নিয়ে ভিতরে রাখি আমি নিজেও কোনোদিক যেতে পারতেছি না আমি চেঞ্জ নাই আমার আমি কি করবো দৌড়ামো লাগানো যদি দরজা খোলা থাকতো এক দূরে পালাইতাম এখন আমি কি করুম দৌড়ামো চিল্লামো কোনোটাই আমার মাথায় আসতেছে না, তাও আমি একা করে কত মন বয়ে গেছি আমার জবান আটকে গেছে আমি লোকটা আমার দিকে তাকে থেকে আবার ওই আগের মতো করে টেবিলের নিচে মাথা রাখতে
শুনছেন
শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং একই সাথে শুনছিলাম সুমন ও রেহানকে। দরের একেবারে গভীরতম জায়গাতে রয়েছি আমরা। আমরা আবারও সেই জায়গাটি থেকে ফিরব। আমরা জানতে চাই অজানাকে, আমরা জানতে চাই মিরাকলকে, আমরা জানতে চাই ভৌতিকতাকে। তবে এই পর্যায়ে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে, মনে করে একেবারে 4 মিনিটের একটা বিরতি, নিঃশ্বাস নেবার মতো বিরতি। এই 4 মিনিটে আপনাকে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই। দর সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট, বাংলাদেশের বিভিন্ন হন্টেড জায়গাতে গিয়ে আমরা ধারণ করি অনুষ্ঠানটি। আমাদের যারা টিম মেম্বার থাকেন তাদেরকে প্রোটেক্ট করবার জন্য আমাদের সাথে থাকে শক্তিশালী একটি টিম। আপনারা কখনো ভুলেও সুমন এবং রেহানের অ্যাক্টিভিটি দেখে উৎসাহিত হয়ে একা একা এই রকম কাজ তাদেরকে অনুকরণ করে করতে যাবেন না, তাহলে ঝুঁকি কিন্তু সম্পূর্ণই আপনার। প্রিয় শ্রোতা, চাইলে আমাদের সঙ্গে যোগ দিন, ফোন করুন আমাদেরকে এবং জানান আপনার জীবনে কোনো ভৌতিক ঘটনা আছে কিনা। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। চলে আসুন ফেসবুকে। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু ছবি আমরা ইতিমধ্যে ফেসবুকে দিয়ে দিয়েছি, সবই দেখবেন, সবই শুনবেন একা একা। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2। আমি আবারও বলছি facebook.com/abcradio fm89.2। ফিরছি ঠিক 4 মিনিট পর। শব্দ বলে একটা শব্দ আছে, এবং এই শব্দটার সাথে আমরা জন্মের পর থেকেই পরিচিত। আমি আমার জীবনে একটা অভিশপ্ত ব্যাপার দেখেছিলাম, আমাদের পাশের বাড়ির ঘটনা। ভদ্রলোকের 4টি ছেলে সন্তান ছিল। প্রথম ছেলেটি মারা গেল নদীর পাড়ে, এবং তার পরের 2 সন্তানও একজন মৃগী রোগে, আরেকজন অজানা এক ঘটনায়। আর 4 নম্বর ছেলেটি, সে মূলত আমার বয়সে ছিল, কিন্তু আমার জীবনে কখনো তাকে আমি 2 থেকে 3 দিনের জন্য সুস্থ থাকতে দেখিনি। আমার খুব নিকটাত্মীয় যারা, তাদের কাছ থেকে শোনা, ওরা যে বাড়িতে বসবাস করত সেই বাড়িটি অভিশপ্ত ছিল, এবং ওই বাড়ির জায়গাটি একটা বেদখল জায়গা ছিল। এই ছেলেটিকে আমি যখন ক্লাস 6 কিংবা 7 পড়ি, তখন এই ছেলেটির মধ্যে মুখ দিয়ে রক্ত পড়া একটা প্যারাল হল। গ্রামের একেবারে পল্লী চিকিৎসক থেকে শুরু করে উত্তর অঞ্চলের বড় বড় যত ডাক্তার আছেন, কেউই তার রোগটা নির্ণয় করতে পারল না, এবং শেষ পর্যন্ত 4 নম্বর ছেলেটিও মারা গেল। আশেপাশের লোকজন বলত এই বাড়িটা অভিশপ্ত। আমি তখন অভিশপ্তকে জিনিস বুঝতাম না, এবার আমি প্রচণ্ড যুক্তিবাদী মানুষ হয়েও কখনো বিশ্বাস করতে চাইনি। কিন্তু আমার মনের মধ্যে এখনো সেই প্রশ্নের উত্তর আমি খুঁজি। ওই ভদ্রলোকের 4টি মেয়ে ছিল, 4টি মেয়ের 1টি মেয়েও কখনো এই ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়নি। তাহলে 4টি ছেলের প্রত্যেকটি ছেলেই কেন এরকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেল? আমাদের এই মনুষ্য জীবনে অনেক উত্তর বিজ্ঞান দিতে পারলেও অনেক অনেক কিছুই এখনো অনাবিষ্কৃত, এবং যে কারণে অভিশপ্ত শব্দটার শক্ত একটা ভিত্তি আমাদের মনের মধ্যে আছে। আমরা আবারও ফিরতে চাই কোনো এক অভিশপ্ত গল্পে, যেটা নিয়ে অপেক্ষা করছে সুমন এবং রেহান গাজীপুরের সেই হন্টেড প্লেস থেকে। চলুন ফেরা যাক।
ঢুকানোর পরে আমি যেটা দেখলাম, যে আমি লোকটার মাথাটা টেবিলের নিচে ঢুকাইছি, ঢুকানোর পরে আর শুরুতে কিন্তু আমি তার পিঠ দেখছি, মাথা দেখছি গেলাম, কিন্তু যখন ওই শেষবারে যখন মাথাটা ঢুকাইছে টেবিলের নিচে, তখন বডিটা দেখা যায়নি। আমি ওইখানে মানে অনেক সাহস নিয়েছি নিজের থেকে, হয় আজকে বাঁচুন নয় আজকে মরুন, এখান থেকে আমার বাঁচতে পলাইতে বুঝেন কেউ। আমার সেই শক্তিটা নাই যে আমি দরজার খিলিটা খুলি,
সিট কেটে ফেলি, তারপরও কোনো রকমে মানে কেমতে খুলছি কেমতে কি করছি আমি নিজে করতে পারলাম না, আমি দরজা অবদেশ সেটা বাইশ তেলে করে দিয়েছি। আমার অনেক লোকে পরে পায় পায়, আমার জ্ঞান ফিরা অনেক পরে আমি দেখি যে সকাল, তখন সকালবেলা আমার মানুষ গলা বলি করতেছে, যখন আমার সেন্স মানে জ্ঞান ফিরছে তো সমস্যা হয়েছে কি, রাত্রেবেলা এমনি পুরো দিলি ব্যাপার কি, কিছু খাইছো বা কোনো টেনশন হয়েছে বা কোনো রকম কোনো সমস্যা হয়েছে, তখন আমি বললাম বৃত্তান্ত যে সমস্যাটা। বলার পরে আমার অনেকে কইল যে তুই আর এখানে থাকিস না, আমি কই কে সমস্যা কি, কয় এখানে থাকলে যদি আবার হয়,
এর আগে আপনারা আগে কি আর কেউ এই রুমে ছিল কি?
না না, প্রথম
আমরাই প্রথম,
আমরা কাজ শেষ করে আমরা আমাদের বাসায় যেতাম।
এখন কি ওই জায়গায় ওই রুমে কেউ আছে?
হ্যাঁ এখন আছে, তবে এখন ওই ঘটনার পর থেকে মানে আছে, কাজ চলে, কারখানা চলে ঠিকই, কিন্তু কিন্তু থাকে না, বাসায় চলে যায়। আর এখন যেটা পেশ হয়, যেমন আমি সাতবেলা আমি খারাপ নিয়ে অবস্থায় আছি, খারাই রয়েছি, আমি তখন দেখি কি যে আমার রূপে আর একটা
This track was downloaded from FusionBD.com.
আমার সামনে দিয়ে হেঁটে যেতেছে, আমার পোশাকই অশৈল পিন্ডা, আমার রকমই, আমার সব
মানে হুবহু আপনি
একই, মানে আমি দুইটা হইতেছি এরকম একটা, মানে শুধু আমার সাথে না, এরকম অনেক লোকের সাথে এই জিনিসটা এখনো ঘটে।
ওই বিল্ডিং এ,
ওই বিল্ডিং এ, ওই ছাদতলায় এই সমস্যাটা এখনো হয় এইরকম। যখন আমার পরে যখন আরো দু একটা এরকম ঘটতে যেতে, তখন ওই মার্কেট থেকে আমরা কি করি, কিছু টাকা কালেকশন করি, একটা ভালো একটা ফকির আনো, জিনিসটা সমস্যা কি জানো, বা অনেকে সেন্স হারাই লেগেছে এরকম সমস্যা বোধ করছে, অনেকে ভয় পেয়ে বাইতে বন্ধ গেছে, আর ঢাকার এই জায়গার নাম লয় নেই এরকম অবস্থা হয়েছে। তবে একজন ফকির আনি আমরা বিক্রম করতেছি, ওই লোক বলছে যে এই যে যাকে দেখছেন বা যে এই সমস্ত পেজ গুলা করে সে এই জায়গা থেকে কোনোদিনও যাবে না।
মানে উনি কি বলেছে যে এটা কি, এটা
জিজ্ঞাসা করতে হবে? হ্যাঁ বলছে যে আমরা যখন জিজ্ঞেসছি যে এটা কে, জিন করি বা অন্য কিছু, না যে লোক মারার হয়েছে এই জায়গায় তার আত্মারা এখানে বাস করতেছে, আর আত্মারা স্থান হয়ে গেছে, এটা যারা এইভাবে যে জায়গায় মারার হবে সে এখানে থাকবে। আমাদের
এটা ওই হুজুর বলছে,
হুজুর বলল।
তো এইখানে আপনি আর কোন ধরনের কিছু পেশ করছেন কিনা এই বিল্ডিং এ?
না না, আমার সাথে আর কোনো পেশ হয় নাই, বাট আমার দেশের বাড়িতে গ্রামের বাড়িতে যখন যাই তখন আমার সাথে এরকমই আরেকটা ঘটনা ঘটে। সেটা হলো আমার বন্ধু অনেকজন নিয়ে যায় আমার এখান থেকে, আমার সাথে যায় ওরা, আমরা একটা প্ল্যান করি যে আজকে রাত্রে আমরা ডাব খাবো নারিকেলের দেশের বাড়িতে কুমিল্লাতে।
আচ্ছা,
তা আমাদের বাড়ির পাশে যে ঝোপ যেটা আমি বললাম, বাগান অনেক বড় একটা বনের মতো ধরতে গেলে ওইটার গভীরের ভিতরে একদম মাঝখান অবস্থায় গেলে অনেকগুলা নারিকেল গাছ আছে। আমরা সেখানে যাই পাঁচজন একসাথে, পাঁচজনে পাঁচটা দাঁড়াতে আছে, যেটা হলো যে যারটা যে খাইব, কেউ টা কেউ ভাগ নিব না, আপনারটা আপনি পেরা খেবেন, আমারটা আমি পেরা করবো, যার যেটা এরকম একটা প্ল্যান করি। পরে যার গাছের নারিকেল আমরা খাইতে গেছি ওই টের পাইছে, টের পাই আম করে ইচ্ছা মতো ধরে নিয়ে দিছি, ধরে নিয়ে দিছি। পরে তখন রাতটা ছিল প্রায় বারোটার মতো, রাত্রে প্রায় বারোটার মতো, আমি দৌড়ের মধ্যে যে আমি এই রাস্তা যেটা আমার বাড়ির রাস্তা ওইটা দেয়া না, যে আমি অন্য রাস্তায় গভীর জঙ্গলের রাস্তায় দৌড়ান শুরু করছি। দৌড় দিতে দিতে হঠাৎ করে আমি চিন্তা করলাম দৌড়ন্ত অবস্থায় যে খাড়াই গেলাম, খুশকুনি একটা পার আছে ভিতরে গভীর একটা খুশকুনি আছে, ওটা এখানে যায় আমি খাড়াইয়া চিন্তা করি আমি এই জায়গায় আইলাম কে, এই জায়গায় যাইলাম মানে আমি নিজে হতভম্ব হয়ে গেলাম, আমি যে গাইছি আসতে আমি ফিরতে পারুম কিনা, বা এই জায়গাটা অনেক খারাপ, এটা সবসময় ঘটে, অনেক কিছু ঘটে। তখন আমার হাতে ডাব আর দাঁড়াটা ছিল, ওইটি লইয়া আমি ধরেছিলাম, আমি নারিকেলটা কাটতেছি খাওয়ানোর লেগে, তখন আমি দেখতেছি আমার ডাইনে বামে আগে পিছে চারিদিক কেউ হাঁটতেছে, চার পাঁচজন ছয়জন এরকম মতো কেউ হাঁটতেছে জঙ্গলের ভিতরে, শুকনা পাতার মধ্যে পাড়া দিলে যেরকম একটা ছমছম আওয়াজ হয় ঠিক ওইরকম। সাউন্ড আপ করানোর পরে আমি ওইটা খাড়াইলাম, খাড়াই চারিদিক তাকাই কিছুই দেখি না, আর শুধু শুনতেছি যে কেউ যেন আমার দিকে আসতেছে, খুব কাছাকাছি আসতেছে এরকম লাগছে, খুব কাছাকাছি আসতেছে এরকম আমার ভিতরে লাগতেছে, আর পুরো শরীর হিম হয়ে গেছে। পরে দেখতেছি আমার পিছে ডাইনে বামে এক জোড়া করে চোখ লাল, তখন ওই চোখ গুলা দেখা যে বেড়ালের চোখে রাইতে লাইট মারলে যেরকম করে লাল করে জ্বলে উঠে
জল করে,
হ্যাঁ ঠিক এরকম অন্ধকারের ভিতরে পরিষ্কার কষ্ট দেখতেছি আমার খুব নিকটে কাছে। আমার একটা হিসাব যে আমার একটা নিয়ম আছে যে যদি এরকম কোনো ঘটনায় কেউ যদি পেশ হয়, আমার যেটা জানা আছে যে আমি যে জায়গায় খাড়ানো আছি সেইখানে থেকে আমি এক আঙ্গুলও লড়ুন না, লড়লে আমার বিপদ হবে। যারা আমার আশপাশ আমার ক্ষতি করার চেষ্টা যদি কেউ করে এটা অবশ্যই হবে যদি আমি লড়ি। জায়গায় দুই পা একখানে আমি একদম তীর বরাবর খাড়াই রেখেছি। আস্তে আস্তে যখন আমার সামনে আসলে দেখি আমার চারপাশে একদম কঙ্কাল, শরীরে কোনো কিছু নেই, একদম কঙ্কাল, যে পুরা কঙ্কাল, শুধু হাতের মধ্যে দুইটা চোখ যেগুলা তখন জ্বলছে, যেগুলো আমি দেখছি যে চোখ গুলা সেগুলো এই কঙ্কালের চোখ গিরা দিচ্ছে, জামু দৌড়ে কোনো ফাঁক নেই। তখন আমার একটা কথা মনে আসে যে আমার আম্মু যেটা আমার বলছিল যে সময় যদি দেখো আমরা যে জায়গায় থাকি এই জায়গাটা খুব খারাপ, যখন দেখি বিপদে পড়তে খারাপ কোনো কোনো কিছু করে আটকাইছে তখন বাধ্য হয়ে আস শয়তানের সাথে শয়তানি ধরনের কাম করতে, তাহলে তুই বাঁচতে পারবা না। তো
কিরকম শয়তানের সাথে শয়তানি বলতে?
এদের থেকে বাঁচতে হলে এখন আমার ওই কাজটা করতে হবে যেটা আমার জানা আছে, যে আমার করণের কাপড় আমার মাথায় নিতে হবে। করণের কাপড় মাথায় নিতে হবে, তার মানে করণের কাপড় যদি আমি মাথায় নিই তাহলে আমার পুরো নাপা শয়তানের একটা পজিশন। তখন এই কাজটা করলে ওরা বুঝবে যে ওইও আমাদের মতোই শয়তান। তখন আমি পরনের কাপড় খুলে আমি মাথায় বাঁধছি, বাইন্ডা হাতে দা ছিল, দাদা হাতে উপর করে তুইলে ইচ্ছা মতো দৌড়ানি শুরু করলাম। এই দৌড়ের মধ্যে কত গাছের সাথে বাড়ি খেলাম, দেখলাম আমার সামনে বিশাল বড় হাঁকুড়া সাপ খারে। যখন আমি সামনে যাই ওটা থাকে না, দেখি যে একটা খেক শিয়াল আমার সামনে অনেক বড় উঁচা হয়ে খারে যায়। যখন সামনে যাওয়া থাকে না আমি তো দৌড়ের মধ্যে রয়েছি, মানে আমার দৌড়ান্ত অবস্থায় বাধা দিতে চলতে আমি খাড়াই, আর খাড়াইলে আমার বিপদে হালাই, এরকম একটা পজিশন হবে। এরকম করে আমি অনেক দৌড়ে পরে বাড়িতে উঠানোর মধ্যে আমি পড়ে যাই, পড়া অবস্থায় আমি আবার ওই আগের মতোই অজ্ঞান হয়ে যাই। তারপরে যারা ছিল বাড়ির লোক যারা ছিল তারা আমার ঘরে নেয়, আমার সারা রাত আমি অজ্ঞান ছিলাম। এরপরে আমার প্রায় সাত আট দিন জ্বর থাকে। এই ঘটনা হওয়ার পরে সকালবেলা সবাই আমার থেকে জানে যে কি সমস্যা হয়েছিল, কুত্তি গাইলি তোর এই অবস্থা ছিল। তো পরে পার্শ্ববর্তী গ্রামের একজন লোক আমার দেখতে আসছিল, আর ওই এই সমস্ত জিনিস বিশ্বাস করতো কম। তখন আমারে কয় আচ্ছা তুমি যে এই সমস্যায় পড়ছো, তুমি যে এগুলা দেখছো তার কোনো ডকুমেন্টস আছে তোমার কাছে? আমি কা আছে, আমি কা আসেন, আপনি দেখতে হইব না, আপনি বিশ্বাস করতে হইব না। তো পরে রাত্রেবেলায় ওই লোক আসে আমার কাছে, আইসা ওরে আমার বাড়ির যে সামনে, আমি আগে থেকে কই যে আমার বাড়ির যে চারপাশ, আমার বাড়ির চারপাশে চারটা রাস্তা, আর চার রাস্তার মোড় আমার বাড়ির সামনে, ওই জায়গায় একরকম সমাবেশ বসে। সমাবেশটা কিরকম? আপনার প্রতি অমাবস্যা নয়তো বা পূর্ণিমা এই দুইটা রাইতে আপনার আমাদের বাড়ির সামনে যে মাঠ, ওই মাঠের মাঝখানে এই অনেকগুলা যে মানুষ বসা থাকে এরকম দেখা যায়। কিছু কিছু দেখা যায় যে কাকের রূপ দুইটা উড়াল দেন মাড়িতে বসে, অনেক বড় আমার মতো দুইজনের মতো উঁচা ওই বাড়ি।
এটা কি সবাই দেখতে পায় নাকি কেউ কেউ দেখতে পায়?
কেউ কেউ দেখতে পায়, যেরকম সাধারণত আমগো বাড়ির 100% 80% লোকে জিনিসটা দেখছে।
এই জন্যই কি আপনাদের বাড়ির নাম ভূতের বাড়ি?
এই জন্য আমাদের বাড়িটার নাম ভূতের বাড়ি বলা হয়, যে কোন এক সময়ের সরকারি একটা কবরস্থান ছিল এই জায়গাটা।
আপনাদের বাড়িতে আর কোন ধরনের কোন প্রবলেম কি হতো এই এই জিনিসটা দেখা ছাড়া?
হ্যাঁ, এরকম আছে যে প্রতি রাত্রে যে কোনো সময় আপনার সাধারণত একটা থেকে ফজরের নামাজের আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আগ পর্যন্ত তিন ধরনের জিনিস আপনি প্রতিটি দেখতে পারবেন যদি আপনি দেখতে চান। সেটা হলো একটা হলো ঘোড়া, আর দুইটা হইলো গরু, আর একটা হলো একটা মানুষ, একটা হুজুর, আর হাতে একটা হ্যারিকেন থাকে, আর এক হাতে একটা তজি থাকে। তো ওই লোকটার আপনি শুধু এটুকু দেখবেন যে আমাদের বাড়ির উপরের রাস্তা যেটা এটা দিয়ে আসে, আমাদের বাড়ির পিছনে কিন্তু বিল, ওই যে ভূতের যে সাইডটা যেটা বলছি যে জায়গা আমি কঙ্কালে ধরে নিয়েছি, ওই জায়গা থেকে ওই লোকটা আসে, এসে আমাদের বাড়ির উপরে রাস্তা দিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে প্রায় মসজিদ আছে ওই জায়গায় যায়। ওই আমরা আমাদের ওই জায়গায় বাড়ি বাঁধার পর থেকে মানে ওই সংখ্যার থেকে আমরা দেখতে পাই যে প্রতি রাইতে এরকম একটা যায়, দুইটা তিনটা গরু একসাথে যায়, আগে ঘোড়া যাইব তারপরে গরু যাইব তারপর যাইবই হুজুর প্রতি রাইতে।
এগুলা কি কোনো ধরনের কোনো ক্ষতি করছে?
না, আমাদের কোনো ক্ষতি করে না। তবে আমরা যদি কোনোদিন বাড়ির সেপারে সেভ করার লেগে মানে কোনো ফকির ডাকি কোনো করে বলে যে না আপনাদের বাড়ি এখন সেভ করতে হবে না, এরকম দেখবেন স্বাভাবিক। কারণ ওদের
ওই ফকির রাইসা বলে যে বন্ধ করার বাড়ি বন্ধ
করার প্রয়োজন নাই, কারণ আপনাদের বাড়িটা সেভ করে রাখছে ওরাই।
আচ্ছা, তো মূলত এই ঘটনাগুলোর জন্য হচ্ছে আপনাদের এই বাড়িটাকে জিনের মানে ভূতের বাড়ি বলা হয়। আসলে কোনো মানুষ কোনো ধরনের ভয় বা কোনো ধরনের ক্ষতি এখান থেকে হয়
না? না, এখান থেকে তারা কোনো ক্ষতি করে না বা ক্ষতি করারই করে না। তবে ক্ষতি করে ওই সময় যদি আপনি ওদের পথে কোনো বাধা করেন বা কোন রকমের সমস্যা ঘটান চলার পথে,
ওদের চলাচলের রাস্তার মধ্যে কোনো ঝামেলা তৈরি করলো।
আর যদি আপনি কোনোদিন দেখা গেছে আপনি নিজের কোনো কারণে কোনো দরকারে আপনি ওই পথ দিয়ে যাইতেছেন বা ওইও আসতেছে, ঠিক আছে, তখন ওই দিন কিছু করবো না, আপনাকে কোনো ক্ষতি করবো না প্রথমত। তবে আপনাকে হয়তো স্বপ্নে নয়তো বা কোনো এক পথ দিয়ে আপনাকে বুঝাই দিব যে এই টাইমে এই জায়গাতে চলাচল করুন।
আসলে রেহান, এই এই জিনিসগুলো আমরা যতটুকু ঘুরলাম সব জায়গায় বা অনেকের সাথে আমাদের গল্প হলো, সবাই কিন্তু এই জিনিসটা বলছে যে
এই জিন বা আমরা যেটাই বলি যে ওদের একটা নির্দিষ্ট রুটের মধ্যে ওরা একটা সময় নির্দিষ্ট সময় চলাচল করে।
আর একটা জিনিস আমি যেটা সবসময় শুনে আসছি সেটা হচ্ছে যে মানে এই যে আমাদের যে রাতের ঘুমের প্যাটার্নটা সব জায়গায় কিন্তু লেখা আছে যে রাত্রেবেলা মানব জাতি ঘুমাবে, একমাত্র সাধু সন্ত যারা আছে তারা হচ্ছে এই টাইমটাতে সাধনা করে বা এই টাইমটাতে তাদের ধ্যানটা করে, এই ধরনের কিছু ব্যাপার আছে। তাদের ব্যাপারটা আধ্যাত্মিক বা সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল যাই বলি না কেন। তো এইটা আমার মনে হয় যে যখনই আমরা রাত্রেবেলা কোন রকম কোন এক্সপ্লোরেশনে বাইর হই সেটা কিন্তু অন্য কারো টাইমকে ইন্টারফেয়ার
করে, রাইট।
দিনের বেলা কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো সচরাচর দেখি না, কারণ তারা আমাদের টাইম ইন্টারফেয়ার করে না।
এইসব জিনিসগুলো একটা নির্দিষ্ট রূপ ধরেই থাকে, পুরো জায়গা বিস্তৃত থাকে না তো মানুষের মতো। এবং এখানে সামনে পড়লে আমরা আরো অনেক ঘটনা শুনছি আমি আর তুই, আমাদের কিছু মানে আমরা যেটা আমি আর রেহান
প্রেজেন্ট করে মানুষকে ইচ্ছা করে কৃতভাবে ভয় দেখায় যে দূরে সরা যাও,
দূরে সরা যাও,
তুমি কেন আসলে এই পথে এখন হঠাৎ,
এটাই কোনো না কোনো ভাবে দূরে রাখার চেষ্টা করে,
এটা একটা
মেসেজ ওরা দেয়। আচ্ছা, মানে আপনি বলতেছিলেন জাফর ভাই যে আপনার সঙ্গে একটা পরি আছে যে আপনারা বিভিন্ন ভাবে ফেস করে আপনি কথা বলতে পান, তো বর্তমানে কি অবস্থা?
বর্তমানে আমি স্বাভাবিকভাবে অবশ্য আছি, যার যেরকম আমার কোন রকমের অসুবিধা জিনিসটা ওই করে না বা আমি ওইরকম ফেস,
কিন্তু এখনো আপনার কথা হয়
কথা বলে, তবে ওই যখন আমার সাথে দেখা করবে কথা বলবে তখন আমাকে একটা সিগন্যাল দিব, যেমন এক ঘন্টা আমার মাথা ব্যথা একটা সমস্যা দেয় যে আমার একটা মাথাটা পিন পিন করে ধরে যায়।
কিন্তু সে আপনার চায়টা কি?
শুধু চায় এটাই যে আমাকে জিনিস একটা কিছু দিবে যেটা দিয়ে আমার লাইফ চেঞ্জ হবে। আর একটা হলো ও আমাকে দেয়া কবিরাজির মতো যে জিনিসটা বলে সাধু যে জিনিসটা বলে ওইটা আমাকে দেয়া,
ফকিরি করা বা কবিরাজি করা,
হ্যাঁ এরকম, এটা তুমি পাও না যা কোন তোমাকে দিব।
আপনার কর্মটা কি যেটার কারণে আপনি ফল পাচ্ছেন,
মানে কেন আপনারে বেশি নিচ্ছে?
যে সময় থেকে ওই আমার সাথে অ্যাড হয়েছে হওয়ার একটাই কারণ মূল যে আমি তখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম।
আলটিমেটলি আমার মনে ইনডাইরেক্ট ভাবে ওনার মাধ্যমে হচ্ছে মানুষজনকে হেল্প করার সার্ভ করার একটা টেন্ডেন্সি, মানে সরাসরি তো করতে পারছে না,
যেমন
সেই জন্য উনাকে দিয়ে
করা জিনিস। আমরা ওরা যদি কাউকে কিছু করতেছে, যেমন আপনি একটা সমস্যা আছেন আপনার সমস্যাটা সমাধান করতে গেলে ওই অবশ্যই ওপেন হতে হবে, সে ওপেনটা কিন্তু সে পারে না,
পারে না,
পরে করে না, তখন আমার উপর ভর করবো আমার কন্টাক্ট করবো, এরকম জিনিসটার লেগে আমাকেই বেছে নিচ্ছে।
তো লাস্টলি যেটা দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি আর তেমন কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু এই পরির সঙ্গে আপনার একটা যেটা আপনার ভাষার মতো একটা যোগাযোগ আছে,
যোগাযোগ আছে একদম।
আসলে রেহান মানে কি বলবো, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি আমার সবচেয়ে বেশি অদ্ভুত লাগছে যে এই ঘটনাটা, যে কেরানীগঞ্জের যে বাসার কথাটা রয়েছে, মানে জাফর ভাইয়ের কথাগুলো কি মনে হলো আপনাদের কাছে?
হ্যাঁ, জাফর ভাই যে বললো যে কেরানীগঞ্জে যে একটা রুমে সাততলায় যে ঘটনাটা ঘটছে এটা অবশ্য একটু ভয়ানক ব্যাপার, যেরকমটা উনি ফেস করছে। হ্যাঁ, তারপরে অন্য কিছু বিষয় আছে যেগুলো আদৌ ওনার সাথে কিভাবে হয়েছে বা একটু ব্যতিক্রম লাগছে আর কি, তবে হ্যাঁ খুবই ভয়ানক ব্যাপার।
আর সৈকত ভাই, জি ভাইয়া, ঘটনাটা যে বাসার কথাটা যে বলছে ঘটনাটা আসলে অদ্ভুত একটা ব্যাপার। আমার কাছে সবচেয়ে বেশি যেই ঘটনাটা করছে যে কঙ্কালের যে ব্যাপারটা বলছে, তো ওই কঙ্কালের ব্যাপারটা আমার কাছে বেশি একটা মানে অদ্ভুত
অদ্ভুত
মনে হইতেছে। আপনারও তো কিছু এই ধরনের ঘটনা মনে হয় আপনার জীবনে ঘটছে?
জি
হ্যাঁ। তাই না? তো আপনি কঙ্কালের ব্যাপারটা যদি আপনার কাছে অদ্ভুত লেগে থাকে সেক্ষেত্রে আমি জানতে চাই যে আপনার ক্ষেত্রে কোন জিনিসটা অদ্ভুত ঘটছে যেটা আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে বা আপনার কাছে আরো অদ্ভুত।
জি, আমার সাথেও একটা ঘটনা ঘটছে এরকম। তার আগে একটু আপনার পরিচয়টা জানি, আপনি মানে কি করেন, কোথা থেকে আসেন?
আমার সৈকত, মিরপুর 12 নম্বর থেকে আসছি, আর আমার দেশের বাড়ি হচ্ছে বরিশালে মুলাদি থানায়। তা আমার সাথে যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা ঘটছে গত বছর আগস্ট কি সেপ্টেম্বরের দিকে, বর্ষাকাল ছিল তখন। তো আমাদের গ্রামে মানে মাছ ধরতো রাতের বেলায়, মানে অনেক লোকজনই মাছ ধরতো, আমিও মাছ ধরতাম, আমার মাছ ধরার প্রতি একটু আগ্রহ আছে।
বিশেষ করে গ্রামে যারা থাকে মাছ ধরার প্রতি একটা অন্যরকম টান থাকে, অনেকের কাছে নেশার মতো
মাছ ধরার হয়ে যায়। রাতের বেলা মাছ ধরে অনেকেই, তো আমিও চিন্তা করছি আজকে আমি মাছ ধরবো, মানে পানি দেখছি অনেক উঠছে, মানে রাস্তা থেকে মানে খাল যেটা আছে খাল পানিতে ভরে গেছে, আমি দিনের বেলায় দেখছি, তো বিকাল বেলা আমি চিন্তা করছি যে আজকে অনেক পানি দিছে তো আমি আজকে মাছ ধরবো, তো এই জন্য আমার একটা ছোট চাষ তো হয়ে আছে, তো ওরে আমি একা তো কখনো যাইনি, আমার মাছ রাহার জন্য একটা লোকের দরকার আছে নাম সোহান, তো ওরে আমি বিকালবেলা কি সন্ধ্যার আগে আগে আমি ওর বলছি আজকে রাত্রিবেলায় আমরা মাছ ধরবো তুই থাকিস, বলছে আচ্ছা ভাইয়া ঠিক আছে থাকবো, লাইট চার্জ দিচ্ছি।
আচ্ছা শিয়াম ভাই এক মিনিট একটু বলেন তো, এখানে কি শিয়াল টিয়াল এই টেকের আশেপাশে কি আছে? শিয়ালের ডাক শুনতে পাইতেছি।
হ্যাঁ শিয়াল তো আছে প্রচুর, শুনতে পাচ্ছেন না? প্রচুর শিয়াল এখানে রাতে থাকে, তো মানুষ তো আসে না বুঝছেন না।
আচ্ছা এখানে শিয়াল টিয়াল,
শিয়াল টিয়াল এইগুলো থাকে আর কি এখানে।
আচ্ছা এই জন্য শিয়ালের এরকম। তারপর
আমি ওরে বলছি তো আমি রাতের বেলা লাইট চার্জ দিছি, তো আমি নর্মালি আটটার দিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি আগে ভাগে, মানে মাছ ধরার জন্য ইউজ করতাম যে একটা কোষ যেটাকে বলে যে বাঁশের মাথায় যে লোহার এরকম মতো থাকে ওইটা দিয়ে মানে শিকার করতে হয় মাছটারে। খাওয়া দাওয়া করে আমি বলছি যে আমি তাইলে আমি মাছ ধরতে যাইতেছি, দরজাটা লাগাই দাম। বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি বাসা দিয়ে বের হয়েছি যে সোহানের বাসায় যাবো, সোহানের বাসায় যাই, সোহানটা নিয়ে তারপরে আমরা একসাথে যাবো।
কয়টার দিকে বেরোলেন?
আটটার দিকে, আটটা আর কি সো আটটা হবে। তো আমি খাওয়া দাওয়া করে যে দরজা খুলছি, ওই সোহান আমার দরজার সঙ্গে দাঁড়ানো আছে। তা আমি ওরা বলছি যে সোহান চলে আসছিস? বলতেছে যে হ্যাঁ ভাই আমি তো চলে আসি, তাহলে চল মাছ ধরি। ঠিক আছে, ওর কাছে ব্যাগ ছিল একটা, আর আমি টর্চটা আর যে কোষ মাছ ধরার জন্য যেটা ইউজ করি ওইটা নিয়ে আমি মাছ ধরতেছি। তো মেইন রাস্তায় আমরা মাছ ধরতেছি, তো ওই দিন মোটামুটি ভালো মাছ পাইছি, ভালো মাছ পাইছি। তো আমি আবার মাছ ধরতে ধরতে মেইন রোড দিয়ে আমরা একটু মোটামুটি ভিতরে গেছি, তো মেইন রোড থেকে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করলে মানে চিকন একটা খালের মতো যেটা নালা করছে, মানে খাল থেকে পানিগুলো বিলে বিলে চলে যাচ্ছে এরকম, তা চিকন খালের মতো আছে। তো ব্রিজটা ক্রস করে ওই পাশে কেউ মাছ ধরতে যায় না। তা আমি আমার মানে মনে টেন্ডেছি যে আমি ওই জায়গায় যাবো না, মেন রোডে যে যা যা মাছ পাই এটাই জানা। ও দেখি যে মাছ ধরা ওই ব্রিজের উপর দাঁড়াইছে, আমি করি ও বলতে আসছে যে ভাই চলেন আমরা এই চিকন খালে মাছ ধরি। বললাম যে না চিকন খালে কেউ মাছ ধরে না, আমাদের মাছ ধরার দরকার নেই চিকন খালে। তো বলছে না ভাই আমি দিনের বেলা এদিকে আসছিলাম তো অনেক মাছ দেখছি। আমি বললাম যে অনেক মাছ দেখলো যাওয়া যাবে না, জায়গাটা ভালো না।
আপনি সোহানকে বলতেছেন?
হ্যাঁ সোহানকে আমি বলতেছি যে যাওয়ার দরকার নেই, জায়গা ভালো না। কয়ে এক ছবি ছিলেন আমরা দুইজন আছি না, এ কথা বলতে আসছি আমার সোহান। তো ও ছোট মানুষও আমার যেহেতু বলতে আসে, আমি চিন্তা করতে আসি যে ও ছোট মানুষও যেহেতু যাইতে সাহস পাইতেছে, আমি বড় হয়ে যদি না যাই তাহলে ও ভাববে যে বড় মানুষ ভয় পাইতেছে। আমি বলছি আচ্ছা চল ঠিক আছে। তো চিকন খালে যাওয়ার পরে মানে আমি দুই মিনিটের মাথায় বড় দুইটা মাছ পাই, শোল মাছ যেটা বলে, মানে পাঁচ ফিট ডিস্টেন্সের ভিতরে আমি দুইটা মাছ পাই, বড় শোল মাছ। তো আমি বললাম তো আসলে তো মাছ আছে অনেক, তাহলে ধরি আমরা মাছ।
ধর মানে ভয়।
আপনি কি ডরের রেসিপি ঠিক মতো মানছেন? দেখুন ডরকে যদি আপনি সত্যি সত্যি ডরের জায়গা থেকে উপলব্ধি করতে চান তাহলে ডরের রেসিপিটা কিন্তু আপনাকে মানতেই হবে। অন্তত 100 জনে একজনও যদি এই কথাটি মানে যে ডরের রেসিপি যেটা দেওয়া হয়েছে, একলা ঘর, শুনশান নিরবতা, জানালাটা হালকা খোলা, রেডিওতে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, শুনছেন আপনি ডর। দেখুন ডর মানে যে আমরা বলছি ভয়, সেই ভয়টা সত্যি সত্যি আপনার কাছে আসে কিনা মনে করিয়ে দিচ্ছি। সঙ্গে রয়েছে আমি আরজে কিবরিয়া, লবান সাউন্ডে এবং হন্টেড প্লেস মানে অন দ্য স্পটে রয়েছে সুমন এবং রেহান, সাথে রয়েছে এই সপ্তাহে নির্বাচিত বেশ কিছু বন্ধু যারা গাজীপুরের সেই অভিশপ্ত জায়গাটিতে বসে ধারণ করেছে এ পর্বের ডর। আপনি যদি যেতে চান আমাদের সাথে পরের সপ্তাহে তাহলে যোগাযোগ করুন আপনার জীবনের অধিভৌতিক ঘটনা নিয়ে, আমাদেরকে জানান কোথায় ঘটেছিল, কি ঘটেছিল এবং সাথে ফোন নম্বর। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরছি ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। রাত 1টা, শহর অনেক ফাঁকা হয়ে গেছে আজকে, অনেকেই চলে গেছেন নিজ বাড়িতে ঈদ করবার জন্য। আপনি হয়তো অনেকটাই একা হয়ে গেছেন, কিংবা আপনি যে বিল্ডিংয়ে থাকেন সেখানে লোকজনের সংখ্যা অনেক কমে গেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে রাত একটা মানে হচ্ছে ভয়াবহ শুনশান নীরবতা। এমনকি গাছ থেকে একটা পাতা খসে পড়লেও সেই পাতার শব্দটা পর্যন্ত পাওয়া যায়। এই নীরবতার অদ্ভুত রকমের একটা ভৌতিক আবেদন আমাদের মনের মধ্যে আছে। আপনি যদি সেটাকে অনুভব করতে চান, মনোযোগ দিয়ে শুনুন বাকি সময়টুকু ডর। আর একই সাথে আপনাকে যে কথাটি মনে করিয়ে দিতে চাই, ডর বাংলাদেশের রেডিওর ইতিহাসে প্রথম অনুষ্ঠান যেটি হন্টেড প্লেসকে টার্গেট করে করা হয়। পুরো সপ্তাহ জুড়ে সেই হন্টেড প্লেসে গিয়ে হন্টেড প্লেসের এনভায়রনমেন্ট, হন্টেড প্লেসের স্টোরি এবং একই সাথে আরও বেশ কজন বন্ধুকে নিয়ে গিয়ে ওই পরিবেশে ধারণ করা হয় ডর। এবং সেটা আপনি শুনতে পান প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ডরের হন্টেড প্লেসকে বুঝতে হলে আপনাকেও একটা পরিবেশের মধ্যে দিয়ে যেতে হবে। সেজন্যই ডরের রেসিপি, একলা ঘর, শুনশান নীরবতা, জানালাটা হালকা করে খোলা, কানে হেডফোন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। সাহস নিয়ে শুনুন ডর, দেখি আপনার কতটুকু সাহস আছে। আবারও ফিরছি সুমন এবং রেহানের কাছে।
তো মাছ ধরতে ধরতে আগাইতে যাইতেছি, তো কিছুদূর যাওয়ার পরে মানে ওই পাশে যাওয়ার পর যে বড় দুইটা শোল মাছ মারছি, তারপরে আমি মানে মাছ দেখি কিছুক্ষণ পরে পরে যে লাইট মাইরে মাছ দেখি যে কটু মাছ হয়েছে। মাছ দেখতেছি ওইটা আমার মনে হইতেছে যে মাছ মনে হয় কম, আমি যে কাটা মাছ মারছি তার থেকে মনে হয় মাছ কিছুটা কম।
আরো
বেশি মাছ হওয়ার কথা, যে আমি অনেকগুলো মাছ মারছি ওই দিন। আমি বলতে পারছি শোন মাছ কি ফালাই দিছিস না, পড়ে গেছে মাছ তো কম। না ভাই কিসে ফালাই দিছি, যে কটা মারছি নাকি আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চল। মারতে মারতে আমরা সামনে গেছি ওই চিকন খাল দিলে মানে কিছু দূর হাঁটলেই মানে বিলে নামে গেছে রাস্তাটা, ওই জায়গায় কোনো বাড়ি ঘর কিছু নেই। তো বিলে নামে গেছে, তো আমরা মাছ ধরতে ধরতে হাঁটতে হাঁটতে আগাইছি বিলের যে কাছাকাছি আসছি, তখন ভাই হঠাৎ লাইটটা ওর পায়ে পড়ছে। মানে আগে কখন হ্যাঁ সোহানের পায়ে পড়ছে
লাইটটা, তো আপনার
হ্যাঁ লাইটটা আমার কাছে ছিল, যেটা দিয়ে মাছ শিকার করতেছি উঠে আমার হাতে ছিল, ব্যাগটা সোহানের কাছে ছিল। মানে সোহানের মাছগুলো হাত দিয়ে ছুটাইয়া ব্যাগের ভিতরে রাখতেছে, তখন আমার লাইটটা ওর পায়ে পড়ছে, ওর পায়ে হ্যাঁ সোহানের পায়ে মানে টর্চের আলোটা পড়ছে। আমি যে জিনিসটা দেখতে পাইছি যে ওর পাটা উল্টা দিকে, কি বলতে পায়ের গোড়ালিটা সামনের দিকে আর পায়ের পাতাটা পিছন দিকে।
এটা আসলে একটা কমন সিনারিও, এটা
অনেক 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 পুরনো একটা মিথ।
পাতা মানে পায়ের পাতাটা পিছনে আর গোড়ালিটা সামনের দিকে। এই জিনিসটা দেখার পর আমি তো চিন্তা করতেছি যে সোহানের পা তো এরকম না, আমি তো সোহানের ছোটবেলা থেকে চিনি, আমার আপন চাস্তো ভাই, সবসময় একসাথে থাকতাম, মানে ভালো একটা সম্পর্ক ভালো একটা রিলেশন ছিল ওর সাথে ছোট, যেহেতু এবার ক্লাস সিক্সে পরে, এটা হচ্ছে গত বছরের কাহিনী বর্ষার সময়। তো পার দিকে লাইট মারার পরে মানে আমি এত ভয় পাইছি যে এটা তো সোহানের পা না, মানে তখন আমি যে শরীরের দিকে আরেকবার তাকাই ওই ধরনের সাহস হইতেছে না, মানে শরীর পুরো সম্পূর্ণ ভার হয়ে গেছে দেখার পরে। মানে তারপরও আমি অনেক চেষ্টা করে শরীরের দিকে তাকাইছি, আস্তে আস্তে তাকাইছি লাইটটা, মানে আমি উল্টা দেখার পরে লাইটটা সরাই ফেলাইছি পা থেকে,
ও খেয়াল না করে
খেয়াল না করতে পারে লাইটটা মানে অন্যদিকে মাইরে অন্যদিকে মারছি। মাইরিয়া ভাইয়া যেই ওর শরীরের দিকে আমি তাকাইছি, তখন ভাইয়া দেখলাম যে একটা মাছ ওর মুখের ভিতরে, অর্ধেকটা মুখের ভিতরে মানে মাথার ধারটা মুখের ভিতরে, আর যে লেজের যে ধারটা আছে পিছন সেটটা ওইটা বাহিরে, মানে মাছটা নড়াচড়া করতে আছে জ্যাঁতা মাছ ওইটা ওর ভিতরে মানে ওইটা খাইতে আছে। আর মানে ওইটা ফার্স্টে আমি দেখছি মানে আমি আস্তে আস্তে ওর বডির নিচ থেকে আমি উঠতে উঠতে আছি, মানে একবারে আমি তাকাইনি, যেভাবে ওর চোখের দিকে তাকাইছি এতক্ষণ আমার সাথে যেই এটা হয়েছে মানে ওর সাথে আমার সাথে যেই নর্মাল একটা মানে কন্টাক্ট হয়েছে আই কন্টাক্ট হয়েছে, তো ওই ওই টাইমে মানে ওই কন্টাক্টটা ছিল একবারে মানে ভয়ঙ্কর একটা কন্টাক্ট, যা আমি কখন আমার লাইফে ওই রকম কারো মানে টাকা নিতেই দেখিনি।
অস্বাভাবিক ছিল,
স্বাভাবিক না তো ভাই, অবশ্যই স্বাভাবিক না, অস্বাভাবিক ভাবে তাকায় আছে মানে একবার
কলিজা শুকায় যাওয়ার মতো।
হ্যাঁ 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 চাহনিতে কলিজাটা শুকায় মানে এইভাবে তাকায়, তখন তো আমি ভাইয়া ওর চোখ থেকে আবার আমি ওর চোখটা নামায় ফেলাইছি। আমি চিন্তা করতেছি যে এটা তো সোহান না আর মাছ, তো এটা তো ইম্পসিবল, কখনো হইতে পারে না। তো আমি ওই মাছের ওইটা ফালাই দেওয়ার কোষটা ফালাই দিয়া তো আমি মানে শুধু লাইটটা হাতে জ্বলন্ত অবস্থায় তো আমি দৌড় দিছি। তো যে এই ব্রিজটা ক্রস করে মানে ওই রোডটা ঢুকতে হয়, চিকন খালের যে রোডটা আছে ওইটা ঢুকতে হয়, তো আমি ব্রিজের কাছাকাছি আসতে পার মানে বর্ষার সময় তো হয়তো পিছল টিছল ছিল অথবা কিছুতে মানে পা বাইয়া আমি ওই জায়গায় পড়ে যাই। তো পড়ে যাওয়ার পর আমি ওই জায়গায় আর কিছু মনে নেই, আমি ওই জায়গায় চেঞ্জ হয়ে চলে যাই। তো চেঞ্জ হয়ে চলে যাওয়ার পরে তো লাইটটা যে জ্বলনই ছিল ওইটা জ্বলনই ছিল, মানে যারা মেন রাস্তা দিয়ে মাছ ধরতেছে তারা চিন্তা করতেছে ওই জায়গায় একটা লাইট জ্বলন্ত অবস্থায় কারো হাতে না পড়ে রয়েছে তো কি। তারপর একজন দেখছে ফার্স্টে, তো সে যাওয়ার সাহস পায় না যে ওই রাস্তাটা ভালো না, তার একজনকে মানে তো আরো একজন আসছে তার বলতে আসছে যে ওই জায়গায় লাইট পড়ে রয়েছে আমরা একটু যাই দেখি যে কি হয়েছে ওই জায়গায়। তো আমাদের পাশের বাড়ি একটা কাকা আছে ওই লোকটা মানে গেছে মানে ওই জায়গায় লাইটটার কাছে গেছে, তো যাই দেখতে আসছে যে আমি এরকম পড়ে রয়েছি মাটিতে, তো তারা ধৈরা ঠোরা মানে বাসায় নিয়ে গেছে, মানে অনেক মাথায় পানি ঠানি দেওয়া হয়েছে, গ্রামে যেভাবে ট্রিটমেন্ট করে ফ্যামিলি ভাবে ট্রিটমেন্ট করতেছে। তো আমাদের বাড়ির পাশে বাড়ির সামনে একটা হাফিজি মাদ্রাসা আছে, তা হাফিজি মাদ্রাসা হুজুরকে ডাকছে যে এরকম এরকম শরীরের প্রবলেম হয়েছে তো আইসে একটু দেখেন। তো হুজুরে আসছে, হুজুরে আইসে আমাদের মানে ফু ফু দিয়া দিছে, তারপরে মানে আমার জ্ঞান ফিরছে, তখন মানে আমার জিগাইতে সামু জিগাইতেছে কিরে কি হয়েছে তোর, তুই পইরা রয়েছিস কেন ওই জায়গায়, তোর মানে আমার শরীরও ময়লা অনেক প্রচুর ময়লা, তো পইরা রয়েছিস কেন। তো আমি বলতেছি যে সোহান কই, কেন সোহান রে দিয়ে কি আমি কি না একটু ওর সাথে দেখা করা দরকার, তো বাসায় এখন তো ঘুমায় বসে সম্ভবত। তো রাতের বেলা আমি আমরা বলছি জিনিসটা যে হয়েছে, ঘুম তো হয় নাই রাতের বেলা মোটামুটি যা হয়েছে। তো সকালবেলা আমি সোহানদের বাসায় গেছি, আমার চাচির কাছে জিজ্ঞেসছিলাম যে চাচি সোহান কই, বলতেছে যে সোহান তো বাসায় নেই, তো রাতের বেলা নাকি তোদের মাছ ধরার কথা ছিল, তো সোহান তো বলছে আমার যে সৈকত ভাইয়ের সাথে মাছ ধরতে যাবো, তো খাওয়া দাওয়া করে তো তোর জন্য ওয়েট করতেছিল যে তুই আসে নাকি ওরে নিয়ে যাবি, তো ও তো ওয়েট করে তারপর কিছুক্ষণ পরে ঘুমায় গেছে, ও তো এখন বাসায় নেই ও বাজারে গেছে, মানে সকালের কাহিনী এটা। বাজারে গেছে এই, তারপর আমি তো বলছি না না সোহান তো আমার সাথে রাতের বেলা গেছে আর এরকম ওরে নিয়ে মাছ ধরছি আর আমার সাথে এই ঘটনাটা ঘটছে, মানে নেক্সট টাইম আর এই বিষয়ে মানে কোনো আমি ঘটনা এরকম কিছু আমি ফেস করিনি। তো তারপরে মানে ওর চেহারাটা দেখলেই ভাই, ওর চেহারাটা আমি যখনই দেখি তখনই মানে আমার ওই চেহারাটা আবার
যখন দেখেন
ওই টাইমে মানে যখন আমি ওর ফেজের দিকে তাকাইছি যে পাটা উল্টা দেখা যায় আমি ফেজের দিকে তাকাইছি, তখন যে চাহনিটা মানে থাকে ছিল মানে আমার ওই চেহারাটা তখন মনে আসা যায় যে আরে আরে সোহান রে তো আমি এই জিনিসটা দেখছি।
আসলে কি বলবো, এই যে মাছের সাথে যে একটা সম্পর্ক এই জিনিসটা সবসময় মানে প্রায় কিন্তু রয়ে যায়।
এই যে আমরা ওই যে মানিকগঞ্জের সবুজ ভাই আমাদের সঙ্গে যে গেছিল, তো উনার একটা ঘটনা ওই মাছ নিয়েই কিন্তু ঘটছে।
জেলেরা কিন্তু গভীর রাতে বা ভোরের দিকে তিনটা সাড়ে তিনটা চারটা এই সময়টায় মাছ ধরতে যায়, সমুদ্রে হোক আর নদীতে হোক,
মাছের মনে বায়োলজিক্যাল কিছু বিষয় আছে, রাতের বেলা কিছু মাছ আছে যে নিচের থেকে অনেক উপরে উঠে আসে খাবারের জন্য বা অন্যান্য বিভিন্ন বায়োলজিক্যাল কারণে কিছু কিছু প্রজাতির মাছ পাওয়া যায়।
ওই কারণে এটার সাথে রিলেটেড খুব বেশি হয়ে গেছে।
আর কি কোন ধরনের কোন কিছু সাথে আপনার ইয়ে হয়েছে?
আমি যে বাসায় থাকি মানে ব্যাচেলার থাকি, ওই বাসার একটা ভাই আছে বড় ভাই আছে, তার ছোট মামার সাথে একটা ঘটনা ঘটছে যেটা আমাকে
মানে আপনি শুনেছেন?
হ্যাঁ আমি তার মুখ থেকে
শুনি। কিরকম কিরকম ঘটনাটা
আমরা একটু আপনার মুখ থেকে শুনি ঘটনাটা।
আমার যে ভাইটা, ভাইটার নাম হয়েছে তৈমুর ভাই, তার আম্মুর কাছ থেকে সে শুনছে। তো ঘটনাটা হয়েছে 2002 আগের ঘটনা। তো তার মামা মানে বাজারে দোকান ছিল, তাদের বাড়ি হয়েছে শৈরাতপুরে গোসাইঘাট থানা একটা জায়গা আছে, তো গোসাইঘাট বাজারে কাপড়ের দোকান ছিল। তো ঈদের আগে বলতে চাঁদ রাতের দিন অনেক রাতের বেলা তারা বেচা কিনা করছে, একটা দুইটা পর্যন্ত বেচা কিনা করছে, তো হিসাব ক্লোজ করে বাসায় আসতে আসতে মানে দুইটা আড়াইটার মতো বাজে গেছে। তো বাসায় আসতে আইসা একটু রেস্ট নিচ্ছে খাওয়া, তারপর খাওয়া দাওয়া করছে, তার একটু মানে স্মোক করার অভ্যাস ছিল, তো বাসায় কখনো করতো না কারণ তার একটা তার দুইটা ছেলে আছে বড় বড় দুইটা ছেলে, তো বাইরে এসে স্মোক করতো। তার বাসাটা ছিল মেন রোড থেকে 20 ফিট কি 25 ফিট ভিতরে, থেকে ভিতরে, তো খাওয়া দাওয়া করে মানে বাইরে আসছে সিগারেট খাওয়াবি চিন্তা করে
একটু
আবার বলেন আচ্ছা দাঁড়ান একটু একটু, শব্দটা কমো।
মানে এই শিয়াম ভাই, এটা কি শিয়াল না কুকুর? এগুলো
শিয়াল, এগুলো তো মানুষের কবরস্থান। তারপরে দেখি আমরা শিয়াল
পরি, আগেও কিছুক্ষণ আগেও শুনতে পাচ্ছি, এখন এটা মনে একটু কাছে চলে আসছে না?
কাছে চলে আসবে, আমার কাছে ভালো লাগছে না, পরিবেশে শিয়াল চলে আসছে না ভাইয়া। আমার মনে হয় এখান থেকে উঠা উচিত, কারণ ডাক্তার অনেক গভীর হয়ে গেছে।
না উঠবো আমরা, মানে একটু মানে উনি একটা মানে গল্পটা শুরু করছে,
গল্পটা শুনি,
গল্পটা শুনে উঠি,
এটা শেষ করে উঠি তাহলে। আচ্ছা বলেন তো,
ওই ভাইয়ার যে মামাটা, মামাটা রাতের বেলা খাওয়া দাওয়া করছে, ওই তো খাওয়া দাওয়া করতে করতে আড়াইটার মতো বাজিয়ে গেছে। তো তারপর বাসা থেকে বের হয়েছে সিগারেট খাওয়ার জন্য, তো বাসা থেকে বের হয়ে সে রাস্তায় আসছে। সিগারেট খাওয়ার আগেই সে মানে রাস্তার পাশেই প্রসাব করার জন্য রাস্তার পাশেই বসছে। তো প্রসাব করা যে শেষ হয়েছে, রাস্তায় কেউ নেই, একেবারে খালি, হালকা জ্যোৎস্না ছিল, সম্পূর্ণ জ্যোৎস্না ছিল না, হালকা জ্যোৎস্না দেখা যেত। মানুষ যদি থাকে তাহলে তার আকৃতিটা বোঝা যায়। তো প্রসাব করে উঠছে, উঠা সে পিছনে ঘুরছে, দেখতেছে যে তার মানে এই রাস্তার উপরেই তার মানে পনেরো থেকে বিশ ফিট মানে পিছনে পিছনে একটা মানে খাটি আছে না, যেটা দিয়ে লাশ নেওয়া হয়। তুই খাটিয়ায় করে মানে একটা খাটিয়ায় করে রাখা মানে চারজন লোক খাটিয়াটা নিয়ে আসছে ওই জায়গায়। তো একজন লোক পিছনের দিকে চলে যেতে আসছে, তাই চিন্তা করতেছে আমার বাড়ির সামনে এত রাতে, তা আবার ঈদের আগের দিন রাতের বেলা কারা? তো সে বলতেছে যে মানে একটু একটু কাছে গেছে, যা বলতেছে যে কারা আপনারা এইভাবে কই যাইতেছে? তো বলতেছে যে আমরা তো ঢাকা যাবো লাশটা নিয়ে, তো আমাদের সামনে যে বাজার আছে গোসাইহাট বাজার, তো গোসাইহাট তার বাসা থেকে গোসাইহাট বাজারে যাইতে হাইটে যাইতে আপনার পনেরো মিনিট টাইম লাগবে। তো ওই বলতেছে যে আমরা তুই বাজারে যাবো, বাজারে আমাদেরকে রাখা গাড়ি আছে, তুই গাড়িতে করে আমরা মানে লাশটা নিয়ে ঢাকায় যাবো। তো চিনে না সে লোকগুলো, আরে চিনে না যে আমরা, আমাকে তো চিনবেন না, আমরা দূর থেকে আসছি। এটা বলার পর তার মানে সাধারণ সেন্সটা ছিল না যে এত রাতের বেলায় চারজন লোক মানে চারজন লোক, একজন লোক তো চলে গেছে অলরেডি, পিছন দিকে চলে গেছে, কিছু না বুঝলে চলে গেছে, মানে সে দেখতেছে যেটা পিছন দিকে চলে গেছে। তো আর মাথায় আর এই জিনিসটা কাজ করে নেই যে রাতের বেলা তিনটা লোক একটা লাশ নিয়ে যাইতে আছে,
একটা গ্রুপ থাকলে
একটা অস্বাভাবিক একটা ব্যাপার, এটা তার কাছে মনে হয় না। স্বাভাবিক ভাবেই সে নিচ্ছে যে আমার বাসার সামনে। তো ওই লোকটা বলতেছে যে আমাদের তো প্রবলেম, আমরা তো তিনজন লোক, আরেকজন লোক তো কাজের কাজের পিছনে চলে গেছে, তো আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন, তো আমাদের যদি বাজার পর্যন্ত নিয়ে, লোকটা যেহেতু ধার্মিক টাইপের ছিল, তো সে বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছে, দশ মিনিটের ব্যাপার। তো আমি তো ওই বাজারে আমার দোকান আছে এই জায়গায় যা চলাফেরা অল টাইম করি, দিয়ে আসি। তো তা লাশটা কাঁধে নিছে, লাশটা বর্ণনা দিয়ে একটা লাশটা কিন্তু বড় ছিল না, চার ফিটের মতো লাশটা ছিল, মানে ওটা দেখে মনে হইতেছে বাচ্চা বাচ্চা কারো বাচ্চার লাশ, ঠিক আছে। তো ওইটা সে নিছে কাঁধে, নিছে কাঁধে নিয়ে হাঁটতেছে। তো যেটা স্বাভাবিক ব্যাপার যে সে তাদেরকে হেল্প করতেছে, মামাটা যেহেতু ওই লোকদেরকে হেল্প করতেছে, তাদেরকে কথা জিজ্ঞেস করবে যে কি নাম আপনার, কি বাসা, বাসা কোথায়, এই ধরনের কোনো কথা বলতেছে না। তো ওই তিনজন যে লোক ছিল তাদের কাছে কোনো লাইট ছিল না, মানে আলো কিছু ছিল না, তারা মানে অন্ধকারে ওই হালকা জ্যোৎস্নায় তারা যাইতেছে। তো ওই যেহেতু বাসা থেকে বেরোছে, ও কোনো লাইট টাইট নিয়ে বেরোয় না, যেহেতু জ্যোৎস্না বাসার সামনে দাঁড়ানো, তো যাইতেছে, কোনো লাইট ছিল না। আর মামা যেহেতু, মামা তাদের কাছে অনেক কথা জিজ্ঞায় যে কিভাবে মরছে বা কোথায় নিয়ে যাইতে, এই ধরনের কথা জিজ্ঞেস করতে আসে, কিন্তু তারা কোনো অ্যান্সার করতে আসে না,
কেউ
কোনো রিপ্লাই করতে আসে না। তো যাইতে আসে, ওই বাজারটা যেহেতু কাছাকাছি আছে, তখন কাছাকাছি বলতে আর তিন চার মিনিট লাগবে, যে বাজারটা গেলে বাজার একটা লাইট আছে, দোকানের সামনে লাইট ঝুলানো জ্বলতে আছে, কিন্তু লাইটের কাছে গেলে আমি তাদের ফেসটা দেখতে পারবো যে কারা, চিনি কিনা। তো যে ওই লাইটের সামনে দিয়ে তখন কিন্তু তারা বাজার ক্রস করে অলরেডি চলে গেছে, চলে গেছে, কিন্তু তখন তার মাথায় কাজ করে নেই যে লাইটের আলোতে আসছি তাদের চেহারাটা আমি দেখি। মানে সাধারণত কি একটা ওয়েটের জিনিস কাঁধে নিলে যেহেতু নিচের দিকে তাকায়, আশেপাশে তাকানোর কোনো ই থাকে না। তো সে বাজার থেকে মানে কিছুক্ষণ পরে তার সেন্স হলো যে আমি বাজার তো খরচ করে চলে আসছি, মানে ওইটা চিন্তা করতেছে, তখন মানে একটু ভয় পাইছে যে কি রে বাজারে, আমার বাজারে তাদের গাড়ি আছে নাকি, শুনলাম গাড়িতে করে ঢাকায় নিয়ে যাবে লাশটা, তো আমরা তো বাজার খরচ করে চলে আসছি। তারপর সে লাস্টার দিকে একটু তাকানোর চেষ্টা করতেছে যে ঘেরিটা মানে
সামনের দুজনের একজন ছিল,
মানে সামনে দুজন ছিল, মানে তাদের দুজন ছিল, মামা ছিল পিছনে আর তার পাশে ছিল আর একজন লোক তাদেরই।
আচ্ছা, তাহলে তো লাস্ট দেখার চেষ্টা করতেছে মানে সে তো তাকাইলে দেখতে পারে?
হ্যাঁ, তাকাইলে মানে তখন তাকায় নাই, মানে তার ভিতরে ওই রকম কোনো মানে কাজ করে নাই যে আমি লাস্টটা আবার দেখি। সে তো প্রথমেই দেখছিলাম যে আর স্বাভাবিক ভাবে লাস্টটা মানে খাটে করে নেওয়ার পরে যে কাফনের কাপড় দিয়ে পেছনে থাকে তার উপরে কিন্তু একটা চাদর দিয়ে
আছে,
কিন্তু ওইটা একটা চাদর ঠাদর কিচ্ছু ছিল না, মানে শুধু মানে
কাফনের কাপড় পেছনে
জাস্ট খাটিয়ে রূপে রাখা দিছে। তো যখন লাস্টার দিকে তাকাইছে দেখতে পাইতেছে যে মানে মানুষের শ্যাডো, যে অনেকগুলো ধোয়া যদি একটা মানুষের আকৃতি ধারণ করে তখন যেরকম মানে মনে হইবে ওই রকম একটা কিছু লাস্টার উপরে বসা। লাস্টটা সে তখন যেরকম দেখছে মানে 4 ফিট একটু বেশি, এখন লাস্টটা মানে আর ছোট হয়ে গেছে, মানে সে মানে আর দেখতে পাইতেছে যে হাত ফাত সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারতেছে, কিন্তু মানুষ নয় তার শ্যাডো দেখতেছে যে হাত দিয়া সে লাস্টার মানে কিছু একটা করতেছে, মানে লাস্টার উপর থেকে কিছু উঠাইয়া মানে তার মুখের দিকে দিতেছে, কি দিতেছে এটা সে বুঝতে পারেনি। মানে সে আরো ভালোভাবে যেহেতু যখন খেয়াল করছে তখন দেখতেছে যে মানে কাফনের কাপড় সরাইয়া দিছে আর লাশের অর্ধেকটা নাই, মানে মাথা থেকে মানে মাজা পর্যন্ত কি পেট পর্যন্ত এরকম নাই। চিন্তা করে নাই, সে মাটির দিকে তাকে হাঁটাটাই মানে স্বাভাবিক, যে ভারী জিনিস নিলে কখনো ঘর দিগুদিক করা, ওই লাশের উপর থেকে যে মামা যে দেখতে পাচ্ছে লাশের উপর থেকে কিছু খাইতেছে, মানে লাশটাই খাইতেছে, যেহেতু অর্ধেক অংশ ভ্যানিশ হয়ে গেছে অর্ধেকটা আছে। তো এটা দেখার পর সে মানে ওই জায়গায় মানে খাটিয়া ছাইরা দিচ্ছে না কি করছে তার আর কিচ্ছু মনে নেই। তো ওই জায়গায় মানে যেহেতু চানপত্র ছিল দুইটা দিকে, তো যখন সে সারা রাত ওই জায়গায় নাকি ছিল, মানে ওই রাস্তায় ছিল, সকালবেলা একটা লোক মানে পাশের গ্রাম, যেহেতু সে বাজার করস করে চলে গেছে পাশের গ্রামে, তো পাশে বেরোনো লোক নামাজ পড়তে বেরোয়েছে সকালবেলা ফজর নামাজ পড়তে যেহেতু বেরোয়েছে, তো এদের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে যে একটা লোক খাটিয়াটা নাকি রাস্তায় ছিল, খাটিয়াটা রাস্তায় ছিল আর সে নাকি মাটিতে বসে খাটিয়া মানে এবারে ঢালন দিয়া বসে রয়েছে, মানে হেলান দিয়া বসে রয়েছে খাটিয়ার সাথে হেলান দিয়া, মানে তার পাওয়া গেছে খাটিয়াটা আছে, তো তার পাশে সে হেলান দিয়া বসে রয়েছে, হেলান দিয়া বসে রয়েছে কি শোয়া অবস্থায় কিন্তু তার সেন্স নাই। তো ওই যে নামাজ পড়তে পারছে সেও মানে দেখতেছে যে একটা খাটিয়া তার পাশে লোক, সকালবেলা তো সকালবেলা তো খাটিয়া থাকাটা
খাটিয়ার সাথে একা একটা লোক,
হ্যাঁ খাটিয়াটা একা একটা লোক মানে হেলান দিয়ে শুয়ে রয়েছে, এটা তো পসিবল না,
আর রাস্তার পাশে এমন জায়গায় খাটিয়া এবার থাকবে,
হ্যাঁ থাকবে কেন। আরো লোকজন যারা নামাজ পড়তে যাইতেছে আরো দুইজনকে নিয়ে যে চলেন দেখি ওই জায়গায় এরকম একটা লোক দেখতেছি যে পড়ে রয়েছে তার পাশে একটা খাটিয়া আছে, তো আর তারা আরো দুই তিনজন নিয়ে আসছে আইসা দেখতেছে যে মানে লোকটার একটু পরিচিত যেহেতু বাজারে দোকান আছে তারা বাজারে যাওয়া আসা করে, তো যে এই লোকটার নাম হয়েছে মামার নাম হয়েছে মোতালেব মামা, মোতালেব মামা ওই জায়গায় পড়ে রয়েছে, তারা দেখা তো যে কি অবস্থা, তারা তো দেখতেছে সে তারপর তারা বাসায় নিয়ে গেছে, তার যেহেতু ঈদের দিন সে সারা ঈদের দিন সম্পূর্ণটাই সেন্সলেস অবস্থায় ছিল, তার সেন্স ফিরছে ঈদের দিন রাতের বেলা 8-9টার দিকে তার সেন্স ফিরছে, মানে তারপরে তার জ্বর হয়েছে অনেক অনেক, মানে বলতো অনেক জ্বর ছিল আর স্বাস্থ্য ছিল অনেক লোকটার নাকি স্বাস্থ্য ছিল অনেক শুকায় গেছে গা, তার ওই যেই দিন মানে এই কাহিনীটা হয়েছে তার পরের বছর ওই দিনেই রাতের বেলা সেই লোকটা মারা গেছে ওই মামাটা যে, আর এই একটা বছর টোটালি সে অসুস্থ ছিল, আর মানে নর্মালি বিহেভ সে করতো না কারোর সাথে, কোনো নর্মালি বিহেভ করতো না, আগে যেরকম বিহেভটা করতো অন্যান্য মানুষদের সাথে তার ফ্যামিলির সাথে, হ্যাঁ তার বাচ্চাদের সাথে যে বিহেভটা করতো এরকম বিহেভ করতো না, সে অ্যাবনর্মালি।
এবং এর সে পরবর্তী আবার চাঁদ রাতে,
হ্যাঁ পরবর্তীতে চাঁদ রাতের দিন সে আবার ওই রাতের বেলায় সে মারা গেছে।
চিন্তা করছো বিষয়টা,
দিস ইজ জাস্ট কোইন্সিডেন্স,
কোইন্সিডেন্স কি বলে মনে হইতেছে মনে তো হয় না। তারপর কি হলো?
আসলে আমি মানে মানে খুব শকড হইলাম, কেন মানে এমন যদি হতো যে ওই খাটিয়াটাতে কোনো লাশ ছিল না বা হঠাৎ করে সে তাকায় দেখতে কোনো লাশ নাই, কিন্তু সে তো লাশ দেখছে অর্ধেক, কোন একটা কিছুতে খাইতেও দেখছে লাশ। তো এরকম যদি হতো যে সে হঠাৎ করে তাকায় দেখছে খাটিয়াটা খালি, তাহলে আমি বুঝতাম যে আগামী বছর যে সে এই সময় মারা যাবে, এটা একটা ইন্ডিকেশন ছিল এটা।
লাশের
সাধারণত আমরা যেভাবে লাশের লাশকে একটু ওই যে আগর
বাতি
একটা ঘ্রাণ থাকে ওই জিনিসটা নাই, কিন্তু কোইন্সিডেন্স আসলে আমি এই জন্য মানে আমার মনে হইতেছে না কোইন্সিডেন্স। তুই দেখ ঠিক আছে, এই ঘটনা ঘটার আসছে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পরেও যদি সে মারা যেত রাতটা বেশি, তাইলে কেন আবার ঠিক এর
তখন আমি দেখতেছিলাম বেশ কিছু সময়ের ব্যাপার, যে ঠিক রাত দেড়টার সময়, ঠিক সন্ধ্যার আগে আগে, ঠিক দুপুরের পর পর, হ্যাঁ এরকম কিছু টাইমিং এর ব্যাপার আছে যে টাইমিং গুলোতে হয়। উনি আবার যখন খাটিয়াটা দেখছে ওইটাও একটা সার্টেন টাইমিং ছিল, খুব সম্ভবত রাত দেড়টার দিকেই বলতে। এইসব সময়ের প্রহরের কিছু ব্যাপার আছে আমি ধরো একটা মজার কথা বলি, যে মনে কর একটা জায়গা থেকে যাইতে আসতে তোর লাগে দুই ঘন্টা, জ্যামের কারণে হোক যে কারণেই হোক, বাট কিছু সিস্টেম আছে, কিছু ব্যাপার আছে, যদি তুই অনেক বড় সাধক লেভেলে তার সাথে কথা বলিস, তারা তোকে স্পেসিফিক একটা প্রহর বলে দিবে যে তুমি এই প্রহরে বাসা থেকে নামো, এবং আই টেল ইউ তুই 15 মিনিটের মধ্যে যেখানে যেতে চাস সেখানে পৌঁছে যাবে। এবং এগুলো মাঝে মাঝে আমাদের ক্ষেত্রে মিলে, তুই দেখবি যে একজন অফিসে আসতেছে তার দেড় ঘন্টা লাগতেছে, তুই সামহ 10 মিনিটে চলে আসছিস ওই একই পথ দিয়ে কোন একটা কারণে প্রত্যেকটা সিগন্যালই ছাড়া ছিল।
আবার অনেক কিছু বিষয় আছে মানুষের, আমাদের স্বাভাবিক মানুষের হয়তো বা কিছু একটা কারণ তো
অবশ্যই আছে, এবং ওই প্রহর গুলাতে স্পেশালি যদি তুই মানে কিছু যদি আসলেই দেখতে চাস তাহলে অনেক সময় অনেক কিছু ফেস করতে হতে পারে, ইউ নেভার নো।
হয়তো বা
তো আমার মনে হয় এবার নাজিম ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনি। নাজিম ভাই একটু আগে আপনার পরিচয়টা দেন, কই থাকেন না থাকেন একটু বইলা, তারপরে কিভাবে ঘটনার শুরু বা প্রথম কবে আপনার সাথে কোন ঘটনাটা ঘটছে এভাবে যদি একটু আমাদের বলতেন।
আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা মাসাকুলা গ্রাম। তো আমি মাদ্রাসার লাইফে অনেক বছর যাবৎ পড়ালেখা করছি, তো ওখানে অনেক ঘটনা হয়। তো আমাদের মাদ্রাসায় যেটা হয় যে পড়ালেখার পাশাপাশি কোনো একটা কাজ টাজ কিছু করতে চাচ্ছি, যে পড়ালেখা করবো পাশাপাশি কাজও করবো, কারণ এখন বয়স হয়েছে অনেক, তো দুটো চালায় যেতে হবে। ক্লাস ফাইভে সমাপনী পরীক্ষার টেস্ট দিয়েছি, তো তারপর ওখান থেকে দোহার, আমাদের মুন্সিগঞ্জ থেকে দোহার আর কি, থানা ঢাকা জেলার মধ্যে পড়ছে, ওখানে দারুল উলুম কওমি মাদ্রাসা আছে একটা, তো ওখানে আর কি মামার মাধ্যমে যাই।
মানে আপনি একাই?
আমি আমাদের গ্রাম থেকে আমি একাই।
আচ্ছা,
তো ওখানে আমাদের গ্রামের মানে আমাদের বাড়ির পাশে এক ছেলে আর কি ছিল, নলম নাম, আমরা দুজনে আর কি পড়াশোনা করতাম, তো ওখান থেকে আর কি শুরু। তো কিছুদিন যাওয়ার পর থেকে,
কিছুদিন মানে কতদিন?
এক সপ্তাহ হবে।
এক সপ্তাহ পর?
জি, এক সপ্তাহ পরে দেখা যায় যে যখন নাকি রাত শুই, তো শোয়ার পরে কে জানে টিনের মধ্যে আর কি, টিনের ছিল ঘরটা, তো টিনের মধ্যে কাঠি কাঠি দিয়ে,
মানে আগে একটু বলেন তো পুরো মাদ্রাসাটা কি টিনের ছিল?
হ্যাঁ, তখন আমি যখন ভর্তি হই 2009 সালে, তো তখন পুরো মাদ্রাসাটা টিনের ছিল, কিন্তু এখন দোতলা বিল্ডিং আছে।
আচ্ছা, তখন কতজন স্টুডেন্ট ছিল পুরো মাদ্রাসা?
থাইকা পড়তাম, শেষখানা মিলিয়া 42 জন।
আচ্ছা, আর রাতের বেলা আপনি যেই কথা বলছেন যে এখানে, তখন কয়জন ছিলেন ওই রুমে?
আমরা যে ওখানে রুম ছিল দুটোর মধ্যে একটা আলাদা বিভাগ, আর এক সাইডে থাকতাম আমরা, আর এক সাইডে আর কি খোলাপান থাকতো। তো ওখানে আমরা যেখানে থাকতাম ওখানে 14-15 জনের মতো, আর লগে একজন শিক্ষক থাকতো। তো রাত্রে যখন শুইতে যাইতাম 11টার দিকে, তো তখন টিনের মধ্যে যদি কাঠি কাঠি দিয়ে, যেমন বাচ্চা খোলাপান টান দেয় না ছোটবেলায়, তো চেঁচে শব্দ হইতো। তো প্রথম প্রথম আর কি তো খুব ভয় পাইতাম, তো ওই নলম নামুকু আর কি, তো ও বলে যে এটা কোনো সমস্যা নেই, এটা আগে থাকতে হয় আর কি।
এটা কি রাত্রের বেলা হইতো না দিনে?
রাত্রের বেলা হতো,
কয়টার দিকে?
রাত্রে 11টার পর থেকে আর কি, যখন নাকি শুইতে আমাকে লাইট অফ তখন থেকেই। আবার মনে হচ্ছে যে কেউ বাড়ির মানে ঘরের সামনে যা দৌড়াদৌড়ি বতাসে, বাচ্চা গুলা যেমন দৌড় দেয় একটা
উঠানের মধ্যে,
উঠান না তো মানে মানুষের সামনে আর কি, একটু চিকন রাস্তার মতো আর কি, তো ওখান দিয়ে মনে হচ্ছে কেউ দৌড়াদৌড়ি বতাসে। আবার যেমন টিনের উপরে দাঁড়ায় যদি কেউ প্রসাদ করে, পানির বিপালে বেড়াচ্ছে ও সব হয় না বাইরে ট্যাঙ্কি
করে আপনাদের কাছে কখনো মনে হয় নাই যে বাইরে দেখি কে দৌড়ায় না দৌড়ায়
না হুজুর নিষেধ ছিল যে বাইরে হওয়া যাবে
ও আচ্ছা আচ্ছা হুজুর আগে থেকে নিষেধ করেছে রাত্রে বাইরে হওয়া যাবে
না বাইরে যাবে না
হুজুর কি এই ধরনের ঘটনা ঘটতে পারে এই ধরনের কিছু কি বলছিল যে কেন বাইরে বাইরে হওয়া যাবে না এই ধরনের কিছু বলছে
হুজুর বলছে যে ওই মাদ্রাসায় আর কি বিশেষ করে মাদ্রাসায় আর কি সাধারণত দুষ্ট জিন বা দুষ্ট পুরী থাকে আর দুষ্ট জিন পুরীদের কাজই হলো মানুষকে ভয় দেখানো তো ওর জন্য হুজুরকে আগে আগেই মানা করে দিচ্ছে যে
মাদ্রাসায় তো সারাক্ষণ আপনারা মানে কোরআন শিক্ষা চলতেছে এখানে সারাক্ষণ বিভিন্ন ধরনের ইয়ে চলতেছে ধার্মিক ব্যাপার চলছে তার মধ্যে দুষ্ট জিন দুষ্ট পরি বুঝলাম না
মাদ্রাসায় সাধারণত দুষ্ট পরি দুষ্ট জিন দুষ্ট থাকে আর বিশেষ করে শয়তান থাকে আর কি যে ছাত্রদেরকে কিভাবে সরিয়ে নেওয়া যায় দিনের দিনের কথা থেকে আর কি
তারপর কি হলো আমরা একটু ঘটনাটা শুনি
তো রাতে এরকম হতো আর কি তো রাতের দিকে সাধারণত বাইরে হতাম না তো একদিন আর কি প্রায় 8-9 মাস পরে রাতে বাথরুমে ধরে আর কি তখন একজন ছাত্র আর কি ডাক দিই
যাওয়ার
পর দুর সাথে আর কি গাছটা ছিল এরকম
একটু গা ছমছম অবস্থা
গা ছমছম অবস্থা রাতের বেলা আর দিনের বেলা সাধারণত দুপুর দিকে আর কি এটা গা ছমছম ব্যাপার থাকে আমরা বাথরুমের পিছিয়ে আবার কিছু গাছ টাছ আছে তুলা গাছ এবং ওখানে কিছু কবর টবর দেওয়া আছে মানে মুরব্বী আর কি বাড়ির পাশে কবর দিত তো রাত্রবেলা যখন যাই আবার তখন ছিল আমের সময় আর কি আম পত্র তো রাত্রবেলা আমি আর আমার ওই ফ্রেন্ড যাই আমি অসম ঢুকি তো ফ্রেন্ড পিছ থেকে আর আম পড়ার আর কি সবটাই দুঃখ করা তো আমি ভাবি যে আম পড়ছে সম্ভবত কিছু দূরে গেছিলাম তাইয়া তো ওকে দেখি যে মানে শুনি আর কি যে শব্দটা যদি দৌড় দিয়ে আর কি রুমের দিকে চলে আসে তো আমি মনে করলাম যে আমার সম্ভবত ভয় দেখানোর জন্য এরকম একটা ব্যবস্থা করতেছে আর কি তো আমি বাইরে হই বাইরে রুমে যাই তো যাওয়ার পরে দেখি যে সবাই জাগি তো দেখে আসলে আর আমি খুব ভয় পেয়ে যাই একটু আগে গেলাম দেখলাম সবাই শুয়ে গেছে এখন সবাই জাগি এত রাত্রে তো তখন আর কেউ বলে যে আমি তো তোর সাথে গেছি যাওয়ার পরে যখন আম পড়ছে পিছনে গেছি যাওয়ার পরে দেখি যে ওখানে তুলা গাছ আছে আর কি ওই তুলা গাছের নিচে একটা মহিলা আর কি মানে পুজো হয়ে বসে চুলগুলা সামনে দিয়া সাদা কাপড় পরা বসে আছে আর কি তো জিনিসটা খুব ভয়ানক যদি এরকম আপনি যান
সে ওইখানে মানে আপনি যখন বাথরুমের ভিতরে আছেন তখন আপনি আম পড়া শব্দ পাইছেন এবং আম পড়া শব্দ শুনে আপনি তারপরে দৌড়ের শব্দ পাইছেন
জি জি মনে হচ্ছে যে আম নিয়ে আর কি ঘরে দৌড়াই গেল আর কি
আচ্ছা আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে সে আম নিয়ে দৌড় মেরা চলে গেছে আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি
তো তারপরে বলে যে ওরকম মাথা আর কি নিচা করা চুলগুলো সামনে দেওয়া
মানে আপনার ওই ফ্রেন্ডটা বলছে
হ্যাঁ ওই ফ্রেন্ডটা বলতেছে তো বিষয়টা আসলে খুব ভয়ানক এরকম যদি হঠাৎ করে কেউ দেখে একটা তো ওর তো রুমে কাঁপতেছে তো ওই চাঁদের আলোতে আর কি যা বোঝা যায় আর তখন কারেন্ট তো ছিল কিন্তু কারেন্টটা তো সাধারণত বনে গিয়ে পড়ে না তো ওখান থেকে এখন ও বলতেছে যে আমার জুতা ফালাই দিয়েছি মানতে আমার লাগলো নাহলে তুই আমার জুতা এনে দিবি তো আমি প্রথমে মনে করছি যে সম্ভবত আমার ভয় দেখাইতেছে এরকম একটা কিছু তো পরে কোনো আমি বললাম তাহলে আমার সাথে কেউ চল কেন আমি কেউ যাইবো না ভয় পেতে সবাই আর এমনি এর আগে অনেক ঘটনা হয়েছে ওখানে তো এখন আমরা একলাই যেতে হইব তো যাচ্ছি আশেপাশ পুরো নীরব তো যাওয়ার পথে জিজি বকার ডাক শোনা যাচ্ছে তো যখন নাকি আমি মাদ্রাসার মানে বাথরুমের পিছিয়ে যাবো তো তখনই কেমন একটা হালকা পাতলা বাতাস বইতে আছে তো আমার কাছে মনে হলো যে
আপনি কি একাই যাইছিলেন জুতো আনতে
হ্যাঁ জুতো আনতে কারণ আমি ওকে ডাক দিয়েছি আমরা একা দেবো আর আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমি কারো ক্ষতি করবো না কেউ আমার ক্ষতি করবো না তো এটা বিশেষ করে আমার হুজুরের একটা কথা আর কি যে তুমি যদি কাউকে ক্ষতি না করো তাহলে তো তোমাকে কেউ ক্ষতি করবে না তো ওই সাহসটা নিয়ে আর কি মনোবলটা নিয়ে আগাইতেছি তো যাওয়ার পথে দেখি বাথরুমের পিছিয়ে একটা ঠান্ডা ঠান্ডা আর কি একটা বাতাস চিন্তা করলাম যে সামনে তাকায় দেখি কি হয় বা কি একটা আছে আর কি তো যখন তাকাইছি তাকানোর পরে যে জিনিসটা দেখে আমি পুরো আতঙ্ক যেটা দেখালো যে আমি প্রস্তুত ছিলাম না তো দেখি যে ও ঠিক যেরকম বলছে ঠিক সেরকমই ওরকম মাথাটা তার নিচে দেওয়া পা দুটো আর কি পুজো করে বসা শাড়ি পরা রক্তের দাগ আছে হালকা পাতলা গাছটা নিচে খিটখিট খোলা করে বসে রয়েছে
তখনও বসে আছে
তখনও মানে তখন থেকে আমি এক দেড় মিনিট হলো গেছি আর কি তো দেখি তখন বসে আছে, তো বসে থাকার পরে আমি আর কি চিৎকার দিয়া ঘুমে দৌড় দিয়ে পড়ে যাই। তো অনেকে দেখা যায় যে জ্ঞান হারায় ফেলে, তো আমি তো তারপরে তখনই হুজুরকে ফোন দেওয়ায়, হুজুরের বাড়ি কাছে ছিল, হুজুর আসে আসা সুরাট পরে ফু দেয় আমার আর বড় দেয়। তো হুজুর তখন থেকে আর কি বলে যে রাত্রবেলা যখন কেউ বাইরে যাবা তিন চারজন নিয়ে যাবা। তো ওই ছিল একটা ঘটনা, এরপর আরো হয় আলোটা আছে আর কি চান্দে, আলোটা আর কি সাদা জিনিসের মধ্যে যদি একটা দাগ থাকে সাধারণত ফুটে থাকে বোঝা যায়, আর এত মানে আবার চারপাশে আলো আছে তো মোটামুটি বোঝা যায় তো আলো যেটা বোঝা যায় শুক্রবার বন্ধ থাকে সবকিছু, তো আমরা সবাই হুজুর নাইকে মাদ্রাসায় তো অনেক ফালাফালি করে আর কি, তো সাড়ে দশটার দিকে ভাত খাইছি, খাওয়ার পরে একটা ছাত্র আছে জহির নাম, ষাট বছর বয়স, খুব সুন্দর আর কি, তো ওর বাড়ি ফরিদপুর, তো ও রাত্রে ভাত খায়, ভাত খাওয়ার পর আমরা জানি যে রুমে আছে, তো পরবর্তীতে আমরা সবাই ঘুমাই, ঘুমানোর পরে ভোরবেলা হুজুর আসে আজানের পরে আমাদের সবাইকে জাগায়, জাগানোর পরে বলে জহিরুল কই, তো আমরা সবাই অবাক হয়ে যাই, জহিরুল তো আমাদের সাথে ছিল কিন্তু আমাদের মাথায় কারো এটা নায়িকা যে জহিরুল যে রুমে নায়িকা, আমরা সবাই ভাবছি যে জহিরুল সমস্ত রুমে আছে,
মানে
সাত বছর বয়স ছোট,
কয় বছর বয়স?
সাত বছর,
সাত বছর বয়স,
হ্যাঁ হ্যাঁ, আবার বাড়ি ফুরিদপুর দূরের থেকে আসছে, সবাই আমরা মোটামুটি খুব আদর করতাম আর কি। তো শুক্রবার রাত্রে খাওয়ার পরে ও গেছে আর কি বাইরে পানি খাওয়ার জন্য, ঘরে পানি ছিল না, তো মাঠের পাশে আর কি কল, তো রাত্রে সব পরে তো আর বিশ্রাম পাওয়া যায়নি, ওই পাইনি আর কি, সকালবেলা আমরা সবাই খোঁজাখুঁজি করি, তো এক ছাত্র মাদ্রাসারই আসছে না, আমরাও ওই সময় আর কি যাই, যে ওগুলা খুঁজা টুজা করি তো নাই, নামাজ পরে যখন সবাই রুমে আসছি, আসার পরে দেখি যে এক ছাত্র আর কি ধরে নিয়ে আসছে খুব ক্লান্ত শরীর, তো আনার পরে হুজুর দেখি অনেক কায়ান আঙুল আছে ঘোরা চুরা টুরা পুরা ফুটো দিয়া, রাত্রবেলা আমি যখন পানি খেতে যাই যে একটা সাদা হাত তাপ সাপসা মানুষ আর কি ওর হাত ধরে বাবাত, তো বাবা ধরে বলতেছে যে চল তুই আমার লোকে যাবি, তো আমি আপনার চিন আপনার লোকে যাব কিনা, তো ও বলে যে আমার কোনো ভয়টা ছিল না আর কি, আমি একটা অন্যরকম ফিরেছিলাম, বললাম যে না আমি যাবো না, তো কয় তাহলে তুই যাবি না যখন তাহলে চল আমার সাথে ঘুরবি, তোর নিয়ে ঘুরি আজকে রাত, তো তখন
অপরিচিত না পরিচিত,
ও বলতেছে যে আমার কাছে মনে হচ্ছে যে তার সাথে আমার অনেক ইয়ে করেছো, পরবর্তীতে ওর হাত ধরে ধরে বলে চল আমার সাথে ঘুরবো, তো বলে যে না আমি আপনাকে চিনি না আপনার সাথে যাবো না, তো তারপর ও জোড়াজোড়ি করার পরে ও যায়, তো যাওয়ার পরে ওর হাত তো ধরাই, তো ওখান থেকে আশেপাশে যে কবর কবরস্থান আছে আর কি, তো কবরস্থানে খোঁজ মেলে ওখানে কতক্ষণ ঘুরে থাকে, তো তারপরে ওকে নিয়ে আর আশেপাশে যে বাগান টাগান গুলো আছে যেগুলো নাকি খুব হন্টেড, সাধারণত সেখানে কেউ চলাচল করে না বা রাত্রেবেলা যায় না, ওই সব জায়গাগুলো ঘুরে, তো ঘুরার পরে যখন ফজরের আজান দেয় তখন ওই যে যে এর আগে বললাম যে গাছটা আর গিয়েখানে আমি একটা মেয়ে দেখছি, তো ঠিক ওইখানে আইনা নাকি ওখানে ছেড়ে দেয়, তো ছেড়ে দেওয়ার পরে ওখানে সারা রাত যাক না,
আপনাদের কি কখনো এরকম মানে নিষেধ টিষেধ ছিল না যে এখানে যাবেন না বা এই গাছেরটার ওইখানে যাবেন না, মানে ওই গাছটার কি আগে থেকে কোনো কাহিনী আছে, কারণ আপনিও ওইখানে দেখছেন আপনার ফ্রেন্ডও ওইখানেই দেখছে, ঠিক আছে, আবার ওই ছেলেটাকেও পাওয়া গেছে ওই জায়গায়, একটা কানেকশন আছে কিন্তু
এখানে মূলত যে যে গাছটা আর কি আমরা যেটুকু জানি যে তুলা গাছে মানে পরবর্তীতে হুজুর আর গার্জিয়ানকে ফোন করে, তো গার্জিয়ান ফরিদপুর আসতে একটু দেরি হয়, তো আস্তে আস্তে 11টা বাজে। বাজার পরে যখন অগ্র বলে যে ওখানে ওর এখানে রাখা যাবে না, আপনি নিয়ে যান, ওটাই ভালো হবে, আপনি আশেপাশের বাড়ির মাদের সাথে দেখে বুঝতে করে দেন, কারণ এখানে থাকলে ও দেখা যাচ্ছে আজকে আমরা সুরাট খাবার কিছু দিলাম, তো দেওয়ার পরে দেখা গেলো আজকে ভালো আছে, তাহলে দেখা যায় আর 2-3 বছর পরে আবার কিছুতে হইতে পারে, কারণ আগে অনেক কিছু হয়েছে। তো পরবর্তীতে ওর মা আর কি নিয়ে যায়, তো যাওয়ার সময় যে অদ্ভুত একটা ঘটনা ঘটে, যেটা হুজুরকে মানে হাফে সাপুজো তো করে কি একটা চাইতন নেয় আর কি, যে বাচ্চা পোলা
পাইতে, হ্যাঁ,
তো ওটা নিয়ে 5টা ছুরা পোড়া 5টা গিট হতে আর গলায় বেঁধে দেয়, আর বলে যে এটা ওর গলায় রাখবে যাতে ওর কোনো সমস্যা হইব না, আর পরবর্তীতে আপনাদের ওখানে যে কবিতা টিভি আছে তারাও দেখা গেছে তাদের টাকা নিয়ে। তো পরবর্তীতে আমরা হুজুর কাছে অনেক জিজ্ঞেস করি, হুজুর এটা দেওয়ার কারণ কি? হুজুরে বলে যে তোরা এটা বুঝবি না, ওরা যখন নিয়ে যাবো তো ভোরে করে দেখবি ওরা উদার করে লেগে গেছে, তোর এটা বুঝবি না, তোর কাছে কোয়া দরকার নেই। তো এই যে একটা ঘটনা আর কি,
মানে আমি বুঝি না এই জায়গাটা, মানে ওরে যখন বোটে করে নিয়ে যাবো উধাও করে নিয়ে যাবো, মানে বুঝি না এটা।
হুজুরে আমাদের কাছে বলতে চাচ্ছে না ক্লিয়ারলি,
আপনি একটা দেখছেন, আপনার বন্ধু দেখছে রেহান, এবং এই ঘটনাটা এই গাছে,
মানে ওই যে জহিরুল নামের যে বাচ্চা ছেলেটার ঘটনা আমরা যখন শুনলাম, এই বাচ্চা ছেলেটাকেও শেষ পর্যন্ত ছাইরা গেলেও ওইখানেই ছাইরা দেওয়া হয়েছে। তাহলে আমরা কিন্তু, হ্যাঁ, আমরা একটা জিনিস কিন্তু ধরতে পারি, যে নিতে আসছিল জহিরুলকে সে ওই গাছের ওইখান থেকেই আসছে।
আর এখানে একটা জিনিস যে আমরা যেটা দেখছি সেটা ছিল সাদা কাপড় পরা, আর ওর যে হাতটা ধরছিল সেটাও কিন্তু একটা সাদা কাপড়ের মতো, এবং গাছের গোড়ায় ছেড়া দেয়। তো মূলত বলা যায় যে গাছের ওখানে ওখানে কবর আছে অনেকগুলো, তো যাই না হতে পারে অনেক আগে একটু ফাঁসি টাসি দিছে বা কেউ নিজে ইচ্ছে করে মরছে ওই কবর
টবর।
আমি তো ওখানে তখন নতুন, আমার 1.5 বছরের মাথায় আর কি ঘটনাটা ঘটে, আর তার আগেও তো হুজুর চেঞ্জ হয়ে এসে, তো হতে পারে যাওয়ার আগে কেউ ইচ্ছে করে মরছে, তাদেরকে আর কি মাটি কেটে দেওয়া হয়েছে, মানে ওই জায়গায় অনেকগুলো কবর আছে আর কি।
এরপর ঘটনা আর একটা বলছিলেন,
তো ওই ওখানকারই আবার কাছে একটা কবরস্থান, সেটা হলো পারিবারিক কবরস্থান, আর ওখানে যে একটা বিশেষ করে ঘটনা ঘটে যে রাত্রবেলা আর কি আমের দিনে মাদকের ছাত্ররা আমটাম তো কুয়া টুয়া খায় আর কি,
মানে আসলে ওই বয়সে সবাই
রাত্রবেলা যখন মানে যায় আম কুড়ানোর জন্য, যাওয়ার পরে দেখা যে ঢিলা পরে আর কি, ঢিলা আবার আগুনের গোলার মতো পরে, কিন্তু কারো ক্ষতি হয় না।
কোথায় পড়বে?
মানে ওই যে গাছটা আছে তুলা গাছ, তো তার সোজা সোজা আর কি দেখা যায়, আপনি হাইটা গেলে 30 সেকেন্ড রাখতে পারে, তাহলে বুঝলেন কত কাছাকাছি আর কি অনুষ্ঠানটা। ওখানে পারিবারিক অবস্থান কবর আছে, ওইখানে আর কি অনেকগুলো গাছ আছে, পুকুর আছে, তো ওইখানে আর কি যে আম পুরানোর জন্য পুরাতন যখন যায়, যদি অনেকে যায় তখন ওটা না, যেমন একজন দুজন এরকম গেলে হয় আর কি, যে আগুনের গোলা অথবা অট্ট হাসি, মেয়েরা অট্ট হাসি দেয় যে ওরকম একটা হাসি, অথবা ওই যে ইটা পর আগুন পর আগুনের মতো গোলার মতো এরকম হয়। তো এরকম অনেক ঘটনা আছে যারা যেরকম পাশে থাকে যে মাদ্রাসার পাশে ঘর বাড়ি, তো এরকম ছেলে রাত্র 11টা 2টা ঢাকার থেকে আসতেছে, তো আসার পরে যখন ওই অবস্থানটা ক্রস করতে হয় তখন একটা অট্ট হাসি আসে, হাসির পরে সে খুব ভয় পেয়ে যায় এবং দূর দেওয়া বাসায় যায়, এরকম একটা আছে ঘটনা। আবার আছে যে দুপুরবেলা 1টা 1.5টার দিকে হইব, একটা বাচ্চা আর কি, বাচ্চাটা দেখুন যায়, যাওয়ার পরে দেখা যায় যে বাচ্চাটা মানে ওখানে একটা বিয়েও আছে আর কি, দেওয়াল মাদার সমান, তো দেওয়ালও বাচ্চা করে ওই কবরস্থানে আর কি পুরা কান্ত আছে
এই বাচ্চাটা,
হ্যাঁ বাচ্চা,
মানে বাচ্চাটা কোনোভাবে সম্ভব না,
বাচ্চাটার বয়স 5 বছরের মতো হইব আর কি, তো ওই 5 বছরের বাচ্চা ওইটা কুরস্তা, তারপর কবরস্থানের মাঝখানে, এটা তো এটা অন্যরকম ব্যাপার।
আর যে হাসিটা শোনা গেছিল ওটা তো নিশ্চয়ই বাচ্চার হাসি ছিল না?
না, ওটা ছিল একটা বয়স্ক,
বয়স
তো এই যে ছেলেটা আর কি, তো ওকে কবিরাস্তবিরাস দেখানো আত্মা ছিল জায়গা, এখনো আপনি যদি কারোর মনে হয় এটা সত্য না, যদি কেউ চায় তাহলে আমি তাদের দেখাইতে পারবো বাচ্চা এবং বাড়ি ঘর গুলো সবই
সবই আছে,
মানে এখন আছে
পুরো সত্য, এবং আপনি সেই বাচ্চার নাম সবকিছু,
হ্যাঁ আমি সবই জানি, যদি কেউ চায় যে না আমার কোনো বিশ্বাস হতে হবে না, আমি দেখুন সত্য কিনা,
বিশ্বাস অবিশ্বাস সব আমরা বন্ধুদের উপরে ছেড়ে দিচ্ছি, সে বিশ্বাস করবে না করবে জোর করে কাউকে বিশ্বাস করানো যাবে,
জোর করানোর বিশ্বাস না। তারপর আবার ওই যে কবরস্থানটা, ওখানে দুটা রুম, একটা হচ্ছে গিয়া আমরা যেখানে থাকতাম, একটা পাশে আর কি ওখানে
আপনাদের যে টিচাররা ছিল যারা আপনাদের শিখাইতো, ওনাদের বাসস্থানটা কোথায়, ওনারা কোথায় থাকতো?
ওখানে মূলত 3 জন শিক্ষক তারা সবসময় ওখানে থাকতো, আর বাদ বাকি যারা ছিল তারা আর কি এলাকার হুজুর টুজুর যারা
যার যার বাসায়
বসে বউটু আছে। আবার যে হুজুর রাজা থাকতো মানুষের যে তিনজন তাদের আবার বউটু ছিল বাসায়, তো মাঝে মধ্যে তারা থাকতে থাকতো না। এই একদিন হাফে সাপুজুর রাত্রে বাইর হয়, উনি প্রসাদ করতে বসবো, তখন দুটা আগুনের গোলা, জিনিসটা খুব অদ্ভুত, দুটা আগুনের গোলা আর কি ওই যে কবরস্থানটা ওদিকে আর কি দৌড় দেওয়া যায়। তো হুজুর দেখে দিন
সেটা কি আপনাদের আপনাদের মাদ্রাসায় ঘটা ঘটনা?
হম জি মাদ্রাসায়।
ওই তাহলে ওই কবরস্থানের কথা সাথে মানে
কবরস্থান আর গাছ দুটো সমান সমান আর কি
একই লাইনের উপর বসে। আর বাথরুমটা তো যেটাতে আপনি ওই যে ওই ঘটনা ঘটেছিল ওই বাথরুমেই?
হ্যাঁ, এখন বর্তমানে বাথরুমটা ভেঙে ওখানে বিলীন করা হয়েছে।
আচ্ছা আচ্ছা।
তো গাছটা শুধু সব আগের মতো আছে, তো ওই যে কবরস্থানটা আর কি যে দিনের বেলা যদি যায় তাহলে কেমন জানি একটা অন্যরকম, তো মানে জিনিসটা খুব অন্যরকমের, জায়গাটা খুব হন্টেড আর কি। আবার আর একটা ঘটনা ঘটছে যে আমাদের মানুষের বাবুর্চি, তো উনি রাত্রবেলা যখন বাইর হয়েছে তো ওই কবরস্থানের দিকে যখন গেছে, তো একটা বড় বড় গাছ আছে আর কি, তো গাছের থেকে তার মাথায় আনি আর কি। তো উনি যেটা বলছে তার ভাষায় যে দিনের বাসা হতেন তার মাথায় গিয়ে প্রসাদ করছে, সেটা আর কি বিশ্বাস করার মতো ছিল না, যে যে কোনো কোনো বিশ্বাস না, কিন্তু তার মাথা বিদা ছিল, সে তোর ইচ্ছে করে পানিটা নিয়ে এরকম দিব না, ঠিক না? আর তার সাথে একজন ছিল, সেও সাক্ষী আছে। তো পরবর্তীতে আর কি একজন লোক আনা হয়, তো জিন আছে আর কি তার সাথে, জিন আনার পরে সে বলে যে এখানে অনেক বদ্ধ জিন আছে, তো মাথা সেটারে আমি আটকাইতে পারবো কিন্তু বাহিরে যে আটকাইতে পারবো না। তো বলে যে কি হবে যে দুপুর 12টার সময় মাদ্রাসার চার কোনা চারজন এবং মাঝখানে একজন একসাথে দাঁড়ায় যদি আজান দেয় তাহলে তারা এই এরিয়ার মধ্যে প্রবেশ করবে না। আর একটা ছিল যেটা যে হাড়ের মধ্যে কিছু লেখা টিখে দিচ্ছে আর কি, যে এগুলো যদি চার কোনা মাঝখানে গেঁথে দেয় তাহলে কিছু হবে না। তো পরবর্তীতে সেটা মনে এখন হয় নাই, আমি এখন থেকে চলে আসছি ট্রান্সফার সব কিছু করে। তো যদি
আপনি ওই মাদ্রাসা থেকে আপনি চলে
আসেন, তো যদি কেউ চায় যে না আমার ধর্মগুলো বিশ্বাস হইতেছে না আমি যাতায় করুন, তো আমার সাথে যাইতে পারবো এবং ওখানে লোক টোক আছে আমি তাদের প্রমাণ দেখাতে পারবো, এইগুলো আর কি মাদ্রাসা করুন। আর একটা ঘটনা যেটা নাকি বিশেষ করে আমার খুব নাড়া দেয় বা আমার বিবেকের কাছে প্রশ্ন হয়, আমাদের ক্লাস ফ্রেন্ড একসাথে আমরা পড়ালেখা করি, ও আর কি রাত্রেবেলা যায় মানে ওয়াশরুমে, যাওয়ার পরে ওখানে গিয়ে চিল্লান দেয়, চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে যায়। তো পরবর্তীতে আমরা সবাই যাই, যাওয়ার পরে দেখি যে ও অজ্ঞান হয়েছে, তো রাত্র একটা দেড়টার দিকে। তো পরবর্তীতে ওর আশেপাশে মানে ওর বাড়ি হলো মাদ্রাসার কাছে, তো ওর গার্জিয়ানকে খবর দেওয়া হয়, তো খবর দেওয়ার পরে ওর গার্জিয়ান আসে, আসার পরে ওকে নিয়ে যায় বাসায় খুব একটা বিষয় দেখায়। তো আমরা আর কি তখন পরীক্ষা ছিল তো এই কারণে আর কি যাওয়া হয় না। তো তিন দিন পরে যখন যাই ওদের বাসায়, আমরা ক্লাস ফ্রেন্ড সবাই মিলে যে আমরা ক্লাসের ছাত্র, পরীক্ষা দিতে পারলো না সমস্যাটার কারণে, তো যাই ওর সাথে দেখা করি। তো যাওয়ার পরে যেটা নাকি হয় যে এরকম একটা পরিস্থিতি যে আমি জিনিসটা যখন আর কি অনুভব করি এখনো যখন মনে পড়ে খুব গা নারাজ উঠে, যে একসাথে পড়ালেখা করছি একসাথে সব, ও কিভাবে আমাদের না চিনে। পরবর্তীতে ওর ওকে আর কি বড় হুজুর দেখানো হয়, আমার কিছু খেল নেই আর কি। বিশেষ করে এই ঘটনাটাকে আমার কি বেশি নারাজ মনের মধ্যে, এই একটা ঘটনা।
এরপর কি আপনি মাদ্রাসা ছাড়া দেন?
হ্যাঁ, এরপর ওই মাদ্রাসা ছেড়ে দিয়ে এখন লস্কর মাদ্রাসায় ভর্তি হয়েছি,
আরেকটা মাদ্রাসায় চলে
আসছি, আরেকটা মাদ্রাসায় চলে আসছি। তো ওখানে একটা ঘটনা ঘটছে যে আমি আর আমার ফ্রেন্ড তো মাগরিবের আজান নামাজ পড়ছি, নামাজ পড়ে এই যে প্রায় এক মাসও না আসলে 27 হবে, তো রাত মানে সন্ধ্যার আলো বুঝা যাতে রাস্তার সিগন্যাল আছে, তো একটু বৃষ্টি হয়েছে রাস্তাটা কেদা কেদা। তো যখন আমরা দুজনে বাই হই, বাই হওয়ার পরে মাদ্রাসাটা কিছু যখন দূরে যাই তো ওখানে ওকে অবস্থান আছে মাদ্রাসার সাথে, তো যাওয়ার পরে ওই জায়গাটা আর কি খুব অন্যরকম আর কি, কলা গাছ পাশে অনেক গাছ টাছ আর কি। তো যাওয়ার পরে ওই ফ্রেন্ড যখন কোনো ইটা দেওয়া আছে আর কি, এটা তো যখন পারা যায় স্লিপ পেটে আর কি পড়া যায়, পড়ার পর একটা স্পষ্ট শুনছে আমার জন্য জন্য, যেটা নাকি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, 18-19 মেয়ে যদি শয়তানের গ্রাসে দেখবো চিড়িয়ের শব্দ হয় না, ঠিক ওরকম একটা শব্দ। তো তখন ও আমার কিছু বলে না, আমি আমার কিছু বলি না, যখন খুব আমি যখন পাও দিলাম তখন ঠিকই একই অবস্থা, যে দুজন আর আমি আর তিনি পুরা যাই। তো পুরা যাওয়ার পরে কিন্তু আমার বলে তখন হাসতে কিছু হয় নাই, আমি ছিলাম পিছনে, তো পরবর্তীতে যখন নাকি জায়গাটা ক্লোজ করি, করার পরে ও আমারে বলে যে আমি একটা তো হাসি শুনতে পাচ্ছি, তুমি পারছস, আমি তুই কে তোকে না আমি শুনছি, আমি চাইতেছি যে আর ভয় না পাই আর কি। তো পরবর্তীতে বললেন হ্যাঁ আমি শুনছি, কিন্তু একটা জিনিসটা কেমন কি হয় কর যে একটা বাতাস থাকে, যে বাতাস খোলা বসায় একটা শব্দ হয়, তো ঘোষাকার শব্দ ক্র্যাক করার শব্দ, ঠিক না, তো ওখানে তো হাসির শব্দ আসার কথা না, আর ওখানে কীভাবে যে হাসি চাইলো সেটা আমি এখনও ব্যাখ্যা টেখা পাই নাই। তো তখন এক ছাত্র অনেক আগে আর কি থাকে মাদ্রাসায়, তাকে বলার পরে সে বলে যে আমি বাইরের রাস্তাটা যাবো না, আমি অন্য রাস্তাটা যাবো, আমি কি ওই জায়গায় চেপ নিয়ে আসি, এর আগে ওখানে অনেক ঘটনা ঘটছে, তো পরবর্তীতে অন্য রাস্তাটা যাই, আমরা ওদিক দিয়ে চলে যাই রাত 8-9টার দিকে, আবার তো মানুষের ব্যাক করতে হবে। যখন নাকি আমরা ওই রাস্তাতে আসি, আসার পরে দেখা যায় যে ওইখানটা কিরে হিরো ঝিঝি পোকা যে ডাক্তার দেয় বা অন্য উপাদের যে পোকা টোকা, তো ওরকম কিছুই নেই। আর যখন ওই জায়গাটা কাছাকাছি চলে আসছি, তো আমরা পুরো নীরব, ছোলে রোম লোমগুলো সব দাঁড়ায় আছে, আর মোটামুটি এখানে মোটা বাতাস এই ছিল একটা ঘটনা ওখানকার।
হয়তো বা এইখানে আছে জানি না, আজকে এখানেও কিছু ফেস করতে হতে পারে,
এখানে তো আর থাকার অবস্থা নাই। মানে
এবং এই আমার মনে
হয়
শিয়াম ভাই মানে
রোহান ভাই, তো রাত্র তো অনেক হয়েছে, তারপরও যে শব্দ হচ্ছে এগুলা কাছে আসা পড়তেছে, সিএল গুলা পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, তো মনে হয় বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তো যাওয়া যায় তো
উঠে যাবো।
হ্যাঁ
আমার মনে হয় আমাদেরও উঠে
উঠি, কারণ
শিয়াম ভাই যেহেতু নিজে
আপনার এলাকা, আপনি জানেন আমার
এলাকা, আপনি নিজে ভয় পাচ্ছেন, তো আই থিঙ্ক ঠিক আছে। তো আজকের মতো তো আমরা মোটামুটি সবার তাহলে আসলে কথা না বারে উঠে যাই,
চলো উঠির বাড়ির কথা পড়া হবে।
ওকে
মানে
আজকের মতো এখানেই বিদায় হবে, আর একটু পরে রাত দুটো ঘড়িতে তার নাম করে সপ্তাহ হবে। যারা মনোযোগ শেষ করেছেন তাদের জন্য মনে কষ্টকর এই দু ঘন্টায় এবিসি হয়ে গিয়েছিল আপনার মনের কোণে সবচাইতে ভুতুরে বাড়ি, যেই বাড়ির আনাচে কানাচে সম্পর্কে আপনি কিছুই জানেন না। সবচেয়ে বড় মিস্ট্রি, কি অপেক্ষা করছে, কি হতে পারে, কি হবে তা নিয়ে প্রতি মুহূর্তে সংশয়। সব সংশয়েরই বিরামছি আমরা, মনের মধ্যে হাজারো প্রশ্ন রেখে, এবং একই সাথে ভয়কে নতুন করে জেলার জন্য সামনের সপ্তাহে ঠিক রাত 11:20 কোনো এক অতিথির হন্টের জায়গা থেকে আমরা আপনাকে আবার হ্যালো বলবো। আমরা ভয় পেতে ভালোবাসি, সেজন্যই ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন হন্টের জায়গায়। সুমন এবং রেহান ধারণ করছে ডরের বিভিন্ন গল্প, পরিবেশন করছে লোপান। আজকে আমি কি জানতে চাই, তবে তার আগে নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। ডর অনুষ্ঠানটি শেষ করে আমি যখন বাসায় ফিরি, তখন আমার বাসার সিঁড়িগুলোর অন্ধকারকে আমার কেন যেন খুব অচেনা মনে হয়। বছরের পর বছর হেরে যাওয়া এই সিঁড়ির অন্ধকারগুলো কখনোই আমাকে তেমন করে ভাবায়নি। এখন কেমন জানি খুব বেশি অচেনা লাগে, খুব বেশি ভয়ঙ্কর লাগে। সেলফোনের তীব্র আলোতেও সেই অন্ধকার কেন যেন সামনে থেকে সরতে চায় না। আপনার কি কখনো তেমনটা হয়?
Was downloaded from FusionBD.com.